This track was downloaded from fusionbd.com.
95.4.
শেষ অন্ধকারের গল্প শুরু হয়ে গেল রোববার রাত, ঘড়ি কাটায় যখন 10:30, তখনই শুরু হয়ে যায় অন্ধকারের গল্প। যদিও সাময়িক প্রস্তুতির জন্য আমাদের প্রতি পর্বই আসলে কয়েকটা মিনিট ডিলে হয়ে যায়, সেজন্য শুরুতেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আপনাদেরকে শুরুতেই স্বভাবতই স্বাগত জানাচ্ছি আজকের অন্ধকারের গল্পে। নিশ্চয়ই অপেক্ষায় ছিলেন যে অন্ধকারের গল্পের আজকের এপিসোডটি কখন শুরু হবে এবং ইনফ্যাক্ট এখন জানতে চাইছেন কে আছে, কোন বিষয়ে আজ আমরা কথা বলবো, কার কাছ থেকে কথা শুনবো, সেই সব কিছু নিয়েই আসলে হাজির হয়ে গেছি অন্ধকারের গল্প নিয়ে। ইভানকে শুনছেন আপনি এবং অবশ্যই শুনছেন ঢাকা এফএম 90.4, বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফএম স্টেশন। বন্ধুরা, অন্ধকারের গল্প ভালোবেসে, মানে এই অনুষ্ঠানটিকে ভালোবেসে যারা রাত জেগে থাকেন তাদের প্রতি আমাদের বিনয়, ভালোবাসা, শ্রদ্ধা সবসময়। আমরা সবসময় বলি যে আপনাদের জন্য এই অনুষ্ঠান, আপনাদের আপনাদের কথা মাথায় রেখে এই অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানের মূল চালিকা শক্তি, প্রাণ শক্তি সবকিছুই আপনারা যারা শুনেন, আমাদেরকে টিউন ইন করে থাকেন ঢাকা এফএম 90.4। অনুষ্ঠানের কয়েকটি বিষয় একেবারেই যারা নিয়মিত শুনেন তাদের কাছে পরিচিত, তাদের কাছে জানা, আর যারা মাঝে সাঝে টিউন ইন করেন কিংবা এমনও হতে পারে আজ অনেকেই প্রথমবারের মতো টিউন ইন করেছেন ঢাকা এফএম 90.4 এবং অন্ধকারের গল্প শুনছেন, তাদের জন্য বলছি অন্ধকারের গল্প এই অনুষ্ঠানটি প্রতি রোববার ঠিক রাত 10:30 অনুষ্ঠিত হয়, যেমনটা আজও শুরু হয়ে গেছে। এবং অন্ধকারের গল্পের এই অনুষ্ঠানটির প্রত্যেকটা পর্ব কিন্তু সরাসরি আপনারা শুনতে পান, মানে আমি যে এখানে কথা বলছি এখন রাত 10:36 এবং আমাদের সাথে অতিথি হয়ে অন্ধকার জগতের যে মানুষ এখানে এসে কথা বলেন সব ঘটনাগুলোই কিন্তু একেবারে সরাসরি এবং লাইভ শুনতে পারছেন আপনারা। কোনো ধরনের রেকর্ডিং, কোনো ধরনের মেকানিজম বা এরকম কোনো কিছুই আমাদের অনুষ্ঠানে থাকে না। এবং অন্ধকারের গল্পের উদ্দেশ্য, মানে আমাদের অনুষ্ঠানটির উদ্দেশ্য একেবারেই সরল এবং সহজ, সেটা হচ্ছে সেই অন্ধকারগুলির গল্পগুলো বা যেটা আমাদের আশপাশে আলোর পাশাপাশি যেমনি অন্ধকার আছে সেখানে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো, যেগুলো পরবর্তীতে শুনবার সময় আসলে গল্পই মনে হয় কিন্তু সেই সত্যিকারের ঘটনাগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করি মাত্র। কোনো ধরনের সেই ঘটনাগুলোকে নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত, কোনো উপদেশ, কোনো আদেশ, কোনো সাজেশন, কোনো সলিউশন কোনো কিছু দিয়ে যাই না, আমরা শুধুমাত্র উপস্থাপন করি এবং ব্যক্তি আপনি আপনার নিজের বিবেক, নিজের মগজ, নিজের মূল্যায়ন দ্বারা সিদ্ধান্ত নেন আসলে এই ঘটনাটি কি ঘটেছিল, কেন ঘটেছিল, সেখানে সিদ্ধান্তটা কি। আর আমরা মনে প্রাণে একটা কথা বিশ্বাস করি যে অপরাধকে ঘৃণা করো, অপরাধীকে নয়, কারণ অন্ধকারের গল্পের এই স্টুডিওতে, এই হটসিটে যে মানুষটি আসেন তিনি অবশ্যই স্বভাবতই অপরাধ জগতের মানুষ কিংবা যে কোনো ভাবেই হোক অন্ধকারে তার একটা নিজের সময় কাটে, জীবনের একটা অংশ, এবং যখন তিনি সেই রিয়েলাইজেশন বা সেই অনুভূতির জায়গা থেকে এখানে এসে কথা বলেন তখন অনেকটাই তিনি কিন্তু নিজের প্রতি সেই সাহস, নিজের প্রতি ভালো লাগা এবং আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে সেখানে সেই ঘটনাগুলো বলেন। কাজেই সেই জায়গা থেকে আমরা বলি তার অন্ধকার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো কি আমরা ঘৃণা করি, আমরা সেই জায়গাটা থেকে যখন তিনি এসে ব্যক্তি মানুষ এখানে কথা বলেন তার প্রতি সেই ঘৃণাটা অবশ্যই করি না, তাকে বরঞ্চ আমরা সম্মান জানাই, সাধুবাদ জানাই, কারণ তিনি সরাসরি সাহস করে এখানে এসে কথা বলেন। পাশাপাশি ধন্যবাদ জানাই এই অন্ধকারের গল্পের যে টিমটি কাজ করেন, স্পেশালি প্রডিউসার সাদিক সামিকে এবং অবশ্যই মঈন এবং জান্নাতুল ফেরদৌস শিপনকে, সারা সপ্তাহ ব্যাপী, ইনফ্যাক্ট প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সকাল সন্ধ্যা রাত সবসময় কিন্তু অন্ধকার গল্পের এই টিম তারা চেষ্টা করে যান আপনাদের সামনে কোনো না কোনো অন্ধকারের জগতের কোনো না কোনো বিষয় উপস্থাপন করবার জন্য। এই সব কিছু মিলিয়ে অন্ধকারের গল্প অনেকক্ষণ টানা কথা বলে ফেললাম, আপনারা নিশ্চয়ই অতিথির কথা শুনতে চাইছেন, অবশ্যই তার কথা শুনবেন। অলরেডি যারা ফেসবুকে আমাদের সাথে জয়েন করে ফেলেছেন তারা আমাদের অতিথিকে দেখতে পাচ্ছেন, বরাবরের মতো স্টুডিওতে বসা একটি ছবি আমরা ফেসবুকে ইতিমধ্যে পোস্ট করে দিয়েছে। তার আগে দিন তারিখটা মনে করিয়ে দিতে চাই, একেবারে নিঃসন্দেহে রোববার আজ 22 মার্চ 2015, 8 চৈত্র 1421 এবং জমাদিউল স্নানের প্রথম দিন আজ 1436 হিজরি। আর রাত জেগে থাকলে সবসময় আমরা বলি যে এই অনুষ্ঠান শুনতেই হবে, আপনি বাধ্য না। যদি আগামী দিনে আপনার কাজের কোনো ধরনের ক্ষতি না হয় বা সেটা আপনি ম্যানেজ করতে পারেন, তাহলে অনুরোধ করবো 8টা জেগে থাকুন, পুরো অনুষ্ঠানটা শুনুন এবং সেটা আমরা চাইছি। এবং পাশাপাশি শুধু অনুষ্ঠান শুনবেন তা না, যেহেতু আপনাদের জন্য এই আয়োজন, আপনারা চাইলে আমাদের সাথে খুব সহজেই যোগ দিতে পারেন। কিভাবে আমাদের সাথে আপনি থাকবেন, কিভাবে আপনার উপস্থিতি জানাবেন, কিভাবে আপনার মতামত মূল্যায়ন জানাবেন, অনেকেই জানেন, আবারও বলছি আপনি খুব সহজে এসএমএস করতে পারেন। এসএমএস যে নাম্বারটিতে করবেন 16260 এই নাম্বারটিতে, এবং আপনি খুব সহজে ফেসবুকে আসতে পারেন, facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। আবারও বলছি facebook.com/ঢাকা FM 90.4 যে পেজটি পাবেন, ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড মানে নীল টিক চিহ্নধারী সেই পেজটিতে এসে আপনি লাইক করে রাখতে পারেন। যে পোস্ট আমরা দিয়েছি সেখানে এসে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। আর খানিকটা কথা বলি আপনাদের অতিথির কাছে চলে যাব, যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে অন্ধকারের গল্পে আজ 49তম পর্ব আপনারা শুনছেন। নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক বেশি ভালো লাগার এবং একেবারেই ক্রিকেটীয় ভাষায় যদি বলি হাফ সেঞ্চুরির একদম দ্বার প্রান্তে আমরা আছি। মানে আগামী সপ্তাহে ইনশাল্লাহ সবাই যদি বেঁচে থাকি, ঠিকঠাক থাকি, সুস্থ থাকি, আগামী সপ্তাহে আমরা 50তম পর্ব পালন করতে যাচ্ছি। 50তম পর্বে আমরা আপনাদের অংশগ্রহণে, আপনাদের আপনাদের কথা, আপনাদের মূল্যায়ন, আপনাদের এই অনুষ্ঠান সম্পর্কে যে কোনো কিছু সাদরে গ্রহণ করতে চাই, সেজন্য আমরাই আপনার সাথে কমিউনিকেট করব, আমরাই আপনার সাথে যোগাযোগ করব। আপনি চাইলে আপনি নিজেকে আপনার অংশগ্রহণ জানান দেওয়ার জন্য আমাদেরকে এসএমএস করতে পারেন। 50তম পর্বে অংশগ্রহণের জন্য মানে ফোনে হোক কিংবা আপনার মূল্যায়ন হোক, যেভাবেই হোক না কেন আমরা আপনার কাছে পৌঁছতে চাই, আপনার কাছে আমরা যোগাযোগ করতে চাই আপনার সাথে, সেজন্য আপনি আমাদেরকে এসএমএস করবেন। এসএমএস এর নিয়মটা বলছি, মেসেজিং অপশনে গিয়ে টাইপ করবেন ওজি, আবারও বলছি ওজি মানে অন্ধকারের গল্প, স্পেস দিয়ে আপনার নাম, আরেকটি স্পেস দিয়ে আপনার পেশা, যা করছেন আপনি, হতে পারেন ছাত্র, শিক্ষক কিংবা ডাক্তার, সমাজের যে কোনো পেশায় আপনি থাকতে পারেন, এবং আরেকটি স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বারটি নির্ভুলভাবে লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। আমরা নির্বাচন করে আপনাদের সাথে কথা বলবো এবং সেগুলো আগামী 50তম পর্বে আপনাদের সেই মূল্যায়নগুলো নিয়ে নিশ্চয়ই আমরা একটি দারুণ অনুষ্ঠান সাজানোর চেষ্টা করব। আর কথা বাড়াবো না, আমাদের সাথে আজ যিনি আছেন তার নাম হচ্ছে উদয়, এবং উদয় একটা দীর্ঘ সময় ধরে স্বর্ণ চোরা চালান এই যে পাচার প্রক্রিয়া, এই পাচার প্রক্রিয়ার একটি অংশে তিনি জড়িত ছিলেন, এবং সেই স্বর্ণ কিভাবে পাচার হতো, তিনি আসলে সেখানে কি করতেন, কতটা ঝুঁকির ছিল, কতটা লাভবানের জায়গা ছিল সেটি তার জন্য, কতটা সময় সেখানে তিনি দিয়ে কত দ্রুত কত উপার্জন করতেন, কিংবা সেই স্বর্ণ পাচারের আরো অনেক ভেতরের কথা, অনেক ভেতরের গল্প আমরা উদয়ের কাছ থেকে শুনবো। উদয়কে আমরা ফাইনালি মাইক্রোফোনে নিতে যাচ্ছি। উদয় কেমন আছেন?
জি ভাই ভালো।
উদয় আপনি অন্ধকারের গল্প শুনেছেন না?
শুনছি।
আচ্ছা, কেমন লাগে? আপনি নার্ভাস খানিকটা?
না ভাই, এখন নার্ভাস না,
একদম শিওর। জি। আচ্ছা, আপনি এখানে যে এলেন আজকে, কেমন লাগছে আমার?
জি ভাই ভালো লাগছে।
আচ্ছা, যেখানে আপনি এর আগে শুনেছেন বিভিন্ন সময় অন্ধকারের গল্প, আজকে যে আপনি নিজেই কথা বলতে এসেছেন, কেন সেটা বলতে এসেছেন?
ভাই আমার আসার মূলত কারণ হলো আমি একটা ভালো ছেলে ছিলাম, তো দারিদ্রতার কারণে আমি খারাপ পথে চলে গেছি, আর খারাপ পথ থেকে ভালো পথে আসার যে আকৃতি গুলো আমি মানুষের মধ্যে মানুষকে জানাতে চাই।
লম্বা করে দুটো নিঃশ্বাস নিন, আপনার একটু বোধ হয় নার্ভাস লাগছে?
না ভাই মূলত না ভাই।
আচ্ছা, আপনি একদম ঠিকঠাক আছেন? আপনি আমার সাথে গল্প করুন, কারণ আজ আমরা আপনি যাদের জলের জন্য কথা বলবেন তারা সবাই আপনার সাথে আছে। আমরা সাধুবাদ জানাই যে উদয়ের বয়সের কথা যদি আমি বলি, উদয় আসলে খুব উদয়ের জন্ম কততে?
হ্যাঁ 1994 সালে।
1994 সালে, তাহলে বুঝতেই পারছেন যে উদয়ের বয়স কিন্তু খুব একটা বেশি না, একেবারে কিশোর যে জায়গাটা বলা যায় সেরকম একটি জায়গা উদয় আছে। এবং উদয় এত অল্প বয়সে আসলে অন্ধকার জগতে কিভাবে জড়িয়ে পড়লো সেই সব কিছু আমরা নিশ্চয়ই শুনবো। আমরা সবাই আসলে উদয়ের পাশে আছি, সে সেখান থেকে প্রায় 4 বছর ধরে সেই কাজগুলো সে করছেও না, সেগুলো আমরা অবশ্যই শুনবো। উদয় যেটা বলছিলেন যে কেন আসলে আপনি এখানে এসেছেন কথাগুলো বলতে?
আমি বললাম আমার মূলত আসার মূলত কারণ হলো আমার দরিদ্রতার কারণে আমি খারাপ পথে চলে লেগেছি, আর খারাপ পথ থেকে ভালো পথে আসার জন্য যে আকুতিটা আমি মানুষকে জানাইতে চাই, আমি অনেকদিন চাপা দিয়ে আমার মনের মধ্যে রাখছিলাম, কিন্তু অনেক কথা যে না বললার নয় অনেকের মাঝে জানাইতে হবে, এই কারণে আমি মূলত 90.4 আসা
আচ্ছা, এবং আমাদেরও ভালো লাগছে যে আপনার এই রিলেশনের জায়গা থেকে পরবর্তীকালে আপনি যখন আমাদের সাথে যোগাযোগ করলেন এবং আমরা আমরা অনেক অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন, একটা অদ্ভুত ভালো লাগা ব্যাপার হচ্ছে প্রত্যেকটা মানুষের ভিতরে যে অসাধারণ ভাবে দুটো দিক আছে, এবং এই অন্ধকারের গল্প অনুষ্ঠানটি করতে গিয়ে আমরা সেই প্রমাণটা পাচ্ছি। যারা অপরাধের সাথে জড়িয়ে থাকেন তারা নিজেরাই বারবার করে আমাদের সাথে যোগাযোগ করেন যে আমি কথাগুলো বলতে চাই, আমি এই অপরাধ করেছি, কি অনায়াস স্বীকারোক্তি, কি অসাধারণ আসলে মানসিকতা। সেই রকম একটা জায়গা থেকে যখন উদয়কে আমরা দেখলাম এবং উদয়কে আজকের পর্বের জন্য আমরা নির্বাচন করলাম, বিশেষ করে সবচেয়ে বড় যে ব্যাপারটা বললাম, উদয় এতটা কম বয়সে আসলে স্বর্ণ চোরা জ্বালানির সাথে জড়িয়ে পড়েছে নিজের অজান্তি, সেটা আমাদের কাছে আমাদেরকে খুব অবাক করেছে। সেখান থেকে উদয় সরে আসা, অনেকেই বলে যে অন্ধকার জগৎ এমন একটি জায়গা যেখানে গেলে ফিরে আসা যায় না, সেরকম জায়গা থেকে সরে এসেও কতটা ভালো আছে, কতটা ঝুঁকিপূর্ণ তার জন্য সবকিছু, সেই সবকিছু মিলিয়েই আসলে আমরা তার প্রতি শ্রদ্ধাটা রাখতে চাই। এবং পুরো গল্পটাই আসলে পুরো গল্প তো না, সত্যি যে ঘটনাগুলো সেগুলোই শুনবো উদয়ের কাছ থেকে নিঃসন্দেহে। পাশাপাশি আমরা এটা একটু জানতে চাই যে আমাদের অনুষ্ঠানটা সবসময় উদয় শুরু হয়, আমরা সবসময় বলি যে জন্ম থেকে কেউ সন্ত্রাসী হয় না কিংবা অপরাধ জগতের কাজগুলো করে না, কিংবা জন্ম থেকেই আসলে কেউ কোনো ধরনের খারাপ কাজ করে না। তো প্রত্যেকটা মানুষের জীবনে জন্মের পর একটা সুন্দর সময় থাকে, তার বাবা মাতা শিশুটিকে বড় করে, আদর করে, অনেক ভালোবাসার জায়গা থেকে। উদয় আমি আপনার ছোটবেলার কথাগুলো শুনতে চাই, যে আপনি কোথায় বড় হয়েছেন, কত ভাই বোন ছিলেন আপনারা, বাবা মা কি করতেন, আমাদের একদম মজা করে সেই ঘটনাগুলো আপনি একটু বলুন
ভাই। আমার জন্মস্থান সাইনবোর্ড, আমি সাইনবোর্ড ছোট থেকে বড় হয়েছি, সেখানে আমার বেড়ে ওঠা। আমার পরিবারের সদস্য চারজন, আমার মা বাবা আর ছোট ভাই।
আচ্ছা,
তো বাবা আজ থেকেও নেই, ঠিক আছে, বাবা আজ থেকেও নেই, বাবা অন্য জায়গায় চলে গেছে। আমার দারিদ্র, অনেক দরিদ্র পরিবার, দরিদ্র পরিবারের ছেলে আমি, সেখানে ছোট থেকে বড় হয়েছি আমার।
আপনি 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 পড়াশোনা করেছেন কোথায়?
আমি পড়াশোনা করছি সাইনবোর্ড প্রাথমিক বিদ্যালয়ে, সেখানে ক্লাস 9 পর্যন্ত আমি পড়াশোনা করি। তো দারিদ্রতার কারণে এরপর আর পড়াশোনা হয় নাই। ছোটবেলায় ভাইয়া কি বলবো, ছোটবেলায় দরিদ্র হয়েছি তো ভাইয়া, কি হয়েছে, কিন্তু অনেক ফাইজলামি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা, যেমন স্কুলে যেতে, স্কুলে বন্ধু বান্ধবের সাথে অনেক ফাইজলামি করতাম। অনেকে হয়তো বলতো ছেলেটা গরিব, অনেকগুলো কটুক্তি করতো, অনেক কিছু বলতো। তো আমার কিছু বেস্ট ফ্রেন্ড ছিল, প্রহিত, শাওন, ওরা আমাকে অনেক উৎসাহ দিত যে দোস্ত রাগ করিস না, বিভিন্ন কথা
বলতে সাপোর্ট করতো।
জি, সাপোর্ট করতো যে যদি রাগ করিস না, সমস্যা কি, আমি অনেক কথা বলতো। এমন দিনই তো যে ভাইয়া না খায় স্কুলে যাইতে হইতো, তারা তাদের টিফিনের কিছু টাকা আমাকে খাইতে দিত। অনেক সময় আমার খারাপ লাগতো, তো তবু আমি তাদের অনেক ধন্যবাদ জানাই। আর ভাইয়া গ্রাম, আমাদের সাইনবোর্ড মানে বাড়ির পাশেই একটা পুকুর ছিল, পুকুরে অনেক গোসল করতাম, অনেক কিছু করতাম ছোটবেলায়, বন্ধুদের সাথে ফাইজলামি করতাম, সব বন্ধুরা মিলা যে খেলাধুলা, বিভিন্ন আড্ডা কাজে ব্যস্ত ছিলাম। মানে ছোটবেলা থেকে আমি চঞ্চল ছিলাম, ঠিক আছে, মার কাছ থেকে অনেক বকা খাইতাম, এই তুই এটা করিস না, এটা কর, ওটা করিস না, অনেক কিছু মা বলতো। যে তবু বন্ধু বান্ধব বাসা থেকে ডাকতে, চল উদয় আজকে খেলতে যাই, মা বলতো না কিসের খেলতে যাইবো, তো তবু যাইতাম বন্ধু বান্ধবের সাথে, চলতাম।
খুব দুরন্ত একটা চঞ্চল এই ব্যাপারটা আপনার মধ্যে ছিল।
জি ভাইয়া,
আপনি বারবারই বলছিলেন যে আমরা অনেক বেশি গরিব বা এরকম কথাগুলো বলছিলেন, আপনার বাবা কি করতেন
ভাইয়া? আমার বাবা কাজ করতো, মানে অন্যের ইয়াতে কাজ, চাকরি করতো, মানে দিন বদলে যারা বলে যে
দিনমজুর,
দিনমজুর যাকে বলে, যে একদিনে কাজ থাকলে খাওয়ানো।
কি কাজ করতো?
কাজ করতো বিভিন্ন, যেমন মাটি কাটা, তারপরে কারো পূজা টানা, বিভিন্ন কাজে
ব্যস্ত। মানে প্রচন্ড পরিশ্রমের আসলে তিনি করতেন। এবং আপনার মা কি কিছু করতেন?
আমার মা গার্মেন্টসে চাকরি করতেন।
আচ্ছা,
গার্মেন্টসে। বর্তমানে আমার মার ইয়াতে আমার সংসার চলতেছে, মানে
কাজ করছেন, যেটাতে সংসার চলছে। আপনি আপনাদেরকে মানে ওখানে নিজেদের বাড়ি ছিল নাকি?
নিজেদের বাড়ি বলতে ভাড়াই থাকি ওই জায়গায়, কোন নিজেদের বাড়ি এক সময় ছিল, ওটা বিক্রি করা হয়েছে ছোট জায়গার ভিতরে, তো এখন ভাড়া থাকি।
আপনাদের আত্মীয় স্বজন কিংবা আরো যারা একটু অবস্থা সম্পন্ন ছিল, একটু অবস্থা,
তারা আমাদের বেশি একটা সাপোর্ট দেয় না, কারণ আমার বাবা সেখানে নাই, ঠিক আছে, আমার বাবা অন্য জায়গায় চলে গেছে, যা মানে দুই বিয়ে করছে, দুই বিয়ের কারণে আমার বাবা অন্য জায়গায় চলে গেছে, আমার বাবা এখন নাই।
মানে তিনি দ্বিতীয় বিয়ে করার পর আপনাদের কোনো খোঁজ খবর বা আপনাদের সাথে কোনো ধরনের যোগাযোগ বা কোনো কিছুই রাখছেন না?
জি, রাখছেন না।
আচ্ছা, ছোটবেলা থেকে তো আপনি আসলে বাসায় কি দেখতেন সকাল থেকে শুরু করে? কি
সকাল থেকে শুরু করে যে মার সাথে আমার বাবার অনেক ঝগড়াঝাটি হতো, মারামারি হতো, এমনকি বাবা মাঝে মাঝে বাড়িতে
মানে গায়ে হাত
তুলতো, বাড়ির জিনিসপত্র ভাঙ্গা ফেলতো, তোরে রাখুন না, অনেক কথাবার্তা বলতো, এমনকি এভাবে তো মারামারি কাটাকাটি হয়। আর এক দরিদ্র পরিবারের
তখন মনের অবস্থা কেমন হতো এই যে ঝগড়া?
বেশি একটা ভালো লাগতো না, ঘরে ঢুকলেই খারাপ লাগতো আমার, যে এটা এমন চলতো, সেটা আর কতদিন চলবো। অনেক কিছু বন্ধুদের সাথে শেয়ার করতাম, অনেক বন্ধু আমাকে বলতো যে দোষ, আমি বলতাম যে দোষ আমার পরিবারে এমন একটা সমস্যা, আমি কি করুম, কয় দোষ এরকম পরিবারের মধ্যে হয়, কই না তু এরকম একটা ইয়াতে সিচুয়েশনে থাকা যায় না, ঠিক আছে, যে খারাপ অবস্থা ঘরে ঢুকলেই ভাই মারামারি কাটাকাটি। আবার অনেক সময় যায় যে বাসায় গেলে কিছু খাইতে পারতাম না, যে পাতিলায় খাবার নেই।
কখনো বাবা মাকে বলেছিলেন যে তোমরা এভাবে ঝগড়া করো না বা এই যে বিষয়গুলো থাকে এরকম কোনো কিছু মানে ইচ্ছে হতো না?
বাবাকে বলতাম যে বাবা তুমি এমন করো কেন, কাচ্চি বলে ভাই মানুষ কি বুঝবি, তোর মা খারাপ।
আপনাকে কি মানে আপনাকে মারধর করতো?
মারধর করতো কি, থাপ্পড় দিত মাঝে মাঝে, যে যদি আমি বাবাকে বাবার গিয়া ধরি যে তুমি মারতাছ কেমন মারে, এমন কত আমি গিয়া বলতাম।
আচ্ছা, বাবা ভালোবাসতো কতটুকু আপনাকে?
বাসতো ভাইয়া মোটামুটি ভালোবাসতো।
আপনি যে দিনগুলো হয় না মানে ঈদের দিন কিংবা এরকম যে উৎসবের দিনগুলো হয় সেই দিনগুলো?
ঈদের দিন আমাদের বেশি একটা ভালো যেত না, বলছিলাম হয়তো দুঃখ করে।
একটা ঈদের দিন শুনি মানে কোন একটা ঈদের দিন মনে পড়ে?
জি ভাইয়া, একটা ঈদের দিন আমার মনে প্রচন্ড মনে থাকবে। আমার ঈদে আমার জামা কাপড় নাই,
বাবা কত বয়স হবে
তখন ভাইয়া? আমার বয়স কত, 6 থেকে 7 বছর।
আচ্ছা,
আমার কোনো জামা কাপড় নাই, কাপড় চোপড় নাই, কোনো কিছুই নাই। আমি বাবাকে অনেক চিলাচিলি করতেছি, আমরা বলতেছি যে সবাই কাপড় নতুন কাপড় চোপড় পরিয়া বাইরে যাইবো, আর তুই যাবি না, আমি যাবো না, এটা কোন ধরনের কথা হয়? অনেক মায়ে বলে যে কি করবি, নাই পড়তে পারবি না, অনেক কিছু বলে। বাবা বলে টাকা লাগবে না, টাকা জোর করতো না, টাকাকে দিব, অনেক কিছু বলে যে এই নতুন কাপড় চোপড় মাসে সবসময় পর না, সবার লেগে না কি হয়েছে, একদিন কাপড় চোপড় না বলে কিছু অনেক কিছুই বলে। তো আমার পাশে আমার একটা স্যার ছিল, নাম আতিক, আমাকে ছোটবেলা আমি ওনার কাছে পড়তাম, উনি আমার কোনো টাকার দোকান নিত না। তো আতিক ভাই আমাকে বলে, আতিক ভাই আমার জানে শোনে কথাগুলা, তো উনি আমাকে একটা নতুন শার্ট আর নতুন প্যান্ট কিনা দিয়েছে
ঈদের আগের দিন
মুখ টোন খারাপ, এমন তেন অনেক কিছু, যে জানে পরিবার অবস্থা, তিনি আমাদের পাশেই থাকতো, এমনকি আমার পরিবারের সম্বন্ধে তিনি কিছু একটা জানতো, তো উনি আমাকে সব কিছু এনে।
আচ্ছা, এবং ছোটবেলায় আসলে আপনার ইচ্ছে করে না যে আমি ছোটবেলায় কোন জিনিসের সাথে সবচেয়ে ভালো পারতেন?
ছোটবেলা ভাই আমি খেলাধুলা একটু বেশি করতাম।
কোন খেলা খেলতেন?
ক্রিকেট খেলা একটু ভাই বেশি পছন্দ করতাম।
ক্রিকেট পছন্দ করতাম মানে ক্রিকেট ভালো খেলতেন?
ভালো খেলতাম।
এবার ক্রিকেট খেলা দেখেছেন বিশ্বকাপে?
ভাইয়া দেখছি।
বাংলাদেশ কেমন খেলেছে?
ভাই অনেক ভালো খেলছে।
বাংলাদেশের ফেভারিট প্লেয়ার কারা?
ভাই আমার বাংলাদেশের ফেভারিট প্লেয়ার সাকিব আল হাসান।
আচ্ছা, আপনি কি বোলিং করতেন না ব্যাটিং করতেন?
ভাই আমি ব্যাটিং করতে পারতাম, বোলিং করতাম,
দুটোই।
জি ভাই।
আচ্ছা, এবার বাংলাদেশ যে ইন্ডিয়ার সাথে হেরে গেল যে ম্যাচটাতে, সেই ম্যাচটা দেখেছিলেন?
ভাইয়া দেখছি ভাইয়া।
কি মনে হয় আপনার? আপনার আমরা তো অনেক বড় বড় এক্সপার্টের মূল্যায়ন শুনি সবসময়, অনেক বড় বড় ক্রিকেটারের মূল্যায়ন শুনি, আমরা যে উদয়ের মূল্যায়নটা শুনি, বাংলাদেশ ম্যাচ নিয়ে কি মনে হয়েছে আপনার?
ভাই আমার মনে হয় ভারত বাংলাদেশের খেলায় বাংলাদেশ অসংখ্য ভালো ভালো খেলছে, রুবেল ভালো বল করছে, অনেক 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 কথা বলছে। তো আমি একটা কথাই বলি যে বাংলাদেশ আর ভারতের খেলায় দুইটা আম্পায়ারের কারণে বাংলাদেশ ম্যাচটা হারছে, এমনকি বাংলাদেশের তারা প্রতিপক্ষ হয়ে ভাইয়া এই কাজটা করছে।
আমার মনে হয় যে এটা একটা বড় জায়গা, এই উদয়ের কাছ থেকে শোনাটা একটা বড় প্রাপ্তি, মানে এই জায়গায় যে দেখুন ক্রিকেট হোক বা যেভাবেই হোক, এই যে আমরা এজ এ নেশন একটা জায়গায় কিন্তু সবার মুখের ভাষা এক, সে উদয়ই হোক, সে আমাদের সম্মানিত যে কোনো ক্রিকেটারই হোক, ইন্টারন্যাশনাল বড় একেবারে লিজেন্ড ক্রিকেটার যারাই হোক, মুখের ভাষা বোধ হয় এক। আর এখানে আমরা সবাই আসলে মানুষের একটা জায়গায় একটা মার্জিনে মিলিতে হওয়া, যে আমরা প্রত্যেকে মানুষ এবং আমাদের সবচেয়ে বড় পরিচয় বোধ হয় আমরা বাংলাদেশি। উদয়, আমরা আবার একটু আপনার ছোটবেলায় ফিরে যেতে চাই, যে কোনো মজার ঘটনা, আমরা একটু কোনো মজার ঘটনা মনে পড়ে যে মাঠে খেলতে গিয়ে বা কোথাও?
মজার ঘটনা বলতে গেলে মাঠে খেলতাম, তো আমাদের খেলাটা হয়তো আমাদের পাশে একটা মাঠ ছিল, তো মাঠে আমার বন্ধুরা মিল্লা সবাই খেলতাম, যে আমার ডাইকে নিয়ে দিত পারবে চল, তো মাঝে মাঝে আম্মা দিত না খেলতে দিত না, ঠিক আছে। তো আমার বন্ধু ছিল এক মোহন করা নাম, তো ও অনেক চালাক ছিল, চালাক চতুর বলতে কি যেমনি হোক আমাকে নিয়ে যাইব, ঠিক আছে। তো মাঝে মাঝে আমার অনেক শব্দ করতো যে আমি ঘুমা থাকলে, যে যদি আমার ও আমাকে ডাকতে যাইতো, তো আমার আম্মু অনেক চিলাচিলি করতো যে এই তোমরা ওকে কিনে ডাকতে আইছো, অনেক কিছু বলতো। তো ও পিস্তা বলতো যে তো আমি টোকা দিব, ঠিক আছে, কিনে সাইড যে তোকে দিবি তুই ঘুমিতে
দিবি
তো জানলাটা খুললা তুই তাকাবি তো মজার ব্যাপার হইলো ভাইয়া
তুই ইচ্ছে করতো খেলতে
খেলতে যেতে ভাই মজার ব্যাপার হইলো ভাইয়া ওই জায়গায় যে জায়গায় আমি শুই তো সেই টাইমে আমি এক জায়গায় বেড়াইতে গেছিলাম তো আমি আর আসছিলাম না আমার মা শুয়ে আছে তো ও আস্তে আস্তে টোকাইতেছে যে উদয় গেটটা খোল উদয় গেটটা খোল তো আমার মা গেটটা খুলে ফেলছে তো মোহন অনেক দূরে পালা গেছে তো পরবর্তীতে মা আবার ওকে বলছে তোমরা এভাবে কেন ডাকতে ডাকতে এসছো ওকে অনেক কথা বলছে
আচ্ছা এবং ছোটবেলা থেকে কি হতে ইচ্ছে করতো
ভাই আমার ছোটবেলা থেকে একটা শখ ছিল আমি ক্রিকেটার হব
ক্রিকেটার হবেন এবং এই যে শখের জায়গাতে সেই জন্য কিন্তু অনেক কিছু করতে হয় সেটা সেই সুযোগটা উদয় নিশ্চয়ই ছিল না তারপর এটা বলবো যে পড়াশোনা করতে আপনার কেমন লাগতো
ভাইয়া পড়াশোনা করতে আমার অনেক ভালো লাগতো আমি পড়াশোনা করতাম
ছাত্র হিসেবে কেমন
ছাত্র হিসেবে অনেক ভালো ছিলাম ক্লাসে ফার্স্ট হইতাম
আচ্ছা ক্লাসে ফার্স্ট হতো না
জি ভাইয়া
কোন কোন ক্লাসে ফার্স্ট হয়েছিল
ক্লাস সিক্স সেভেন আচ্ছা তাই ফাইভ
আচ্ছা আসলে বুকের ভিতরে হয়তো শ্বাসটা দীর্ঘ হয়ে যাচ্ছে সেই মানুষটা আজ যিনি ফার্স্ট বয় ছিল একটি স্কুলের তিনি অন্ধকারের গল্পে আজ তার অন্ধকার জীবনের কথা বলতে এসেছেন যাই হোক আমরা ধীরে ধীরে সেদিকে যাবো আরো কিছু ব্যাপার উদয় যদি আপনার কাছে শুনতে চাই ছোটবেলায় এই যে খারাপ কাজ যারা করতো ধরেন চুরি করতো কিংবা এরকম এই বিষয়গুলো নিয়ে আপনার বাসা থেকে আপনাকে কি মানে শেখানো হতো সবসময় হয় না যে বাচ্চাদেরকে আমরা আমাদের ফ্যামিলির লোকজন বলে যে করো না বা আপনি এই কাজগুলো ছোটবেলায় যখন শুনতেন মানুষ এগুলো করে আপনার কি মনে হতো তখন
ভাই আমার মা আমাকে অনেক কথা বলতো যে চুরি করলে মানে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে অনেক কথা বলে মানে ইসলামিক ইয়াতে যেমন কি চুরি জীবনে করবি না চুরি করলে হাত কাটা যায় অনেক কথা বলতো এমনকি আমার মার আমার বাবা মানে অনেক ইচ্ছা ছিল যে আমাকে ডাক্তার বানাইবো অনেক কিছু বানাইবো বড় হলে তুই জজ ম্যাজিস্ট্রেট হবে গাড়িতে চলবি অনেক উপদেশমূলক কথা বলতো আর ভাই চুরি জিনিসটা আমাদের মধ্যে এতটা হইতো না আর আমি আমার বাবা মা আমার কোনোদিন চুরি শিক্ষা কোনো শিক্ষা দীক্ষা দেয় নাই কিন্তু ভালো পথ আমার ছেলেটাকে কিভাবে ভালো পথে নিয়ে যাইবো কিভাবে কি কাজ করাইবো এর প্রতি আমার নজর ছিল
আমরা
তো দুইটা ভাই ছিলাম আমার ভাই একটা ক্লাস ওয়ানে পড়তো প্রাথমিক বিদ্যালয় অতটা টাকা লাগতো না তো আমি ক্লাস নাইনে পড়তাম সেই টাইম টাকা টুকা বেশি লাগতো স্কুলের বেতন প্রাইভেট তো আমার মা একজনই চাকরি করে গার্মেন্টসে আমার বাবা তো নাই তো আমার মার সংসারটা চালায়ও আমার খরচটা দিতে অনেক কষ্ট হয়ে যেত তো অনেক কষ্ট মধ্যে কিছুদিন পড়াশোনা মানে ক্লাস ক্লাস করার পরে আমি পরে আমি আর মানে আমার পড়াটা এভাবে বন্ধ হয়ে যায় যে একটা ভালো বই পাই না একটা গাইড পাই না অনেক কিছু মানে ভালো একটা সার পাইতে অনেক কষ্ট হয়ে যেত যা মানে টাকা ছাড়া কোনো জায়গায় কোনো কিছু নেই
আচ্ছা এই যে আপনি এত ভালো একটা স্টুডেন্ট ছিলেন আপনি ক্লাস নাইন পড়েছিলেন কোন কোন গ্রুপে পড়তেন
আমি কমার্স
কমার্সে পড়তেন আপনি এত ভালো একটা স্টুডেন্ট ছিলেন আপনার পড়াশোনা যখন বন্ধ হয়ে যাচ্ছে আপনার আপনার নিজের কাছে
আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে অনেক খারাপ লাগছে আমি কি বলবো ভাইয়া যে আমি এত বছর আমি পড়াশোনা করে আমার পড়াটা শেষ করছি মানে একটা মৃত্তিকার ধারক আনতে আমি পড়াটা আমার বন্ধ হয়ে গেছে আমার নিজের থেকে অনেক খারাপ লাগছে আমার একটা স্যার ছিল আতিক ভাই আমি এর আগেও বলছি তো আতিক ভাই বলছে পারবেশ তুমি তোমার পড়াটা জেনে
কিরকম স্যার ছিলেন
মানে আমাকে আগে পড়াইতো প্রাইভেট পড়াইতো তো উনি আমাকে বলে পারবেশ তুমি তোমার পড়াটা চালিয়ে যাও তুমি জেনে হোক তোমার
মানে তিনি আপনাকে আসলে সবসময় একটা সাহায্য করতেন তাই তো
জি ভাইয়া যে পড়াটা চালিয়ে যাও জেনে হোক কষ্ট কষ্ট করে দেখো এমন এমন তোমার জীবনটা অনেক সুন্দর করে তুমি করতে পারবা অনেক কিছু করতে পারবা তিনি আমাকে অনেক কথা বলেন
আচ্ছা বন্ধুরা বুঝতেই পারছেন যে আমরা মোটামুটি ছোটবেলার কথা এবং উদয়ের ছোটবেলা যে দারুণ উদয়ের যে দারুণ ক্রিকেট প্রিয় পারফরমেন্স কিংবা পড়াশোনায় সে একটা সময় নির্দিষ্ট সময় ধরে তার পড়ার সুযোগ হয়েছে এবং তিনি কিন্তু তার স্কুলের বেশ কয়েকটা ক্লাসে ফার্স্ট বয় ছিলেন এরকম একটি মানুষকে নিয়ে আমরা কথা বলছি এবং এই আলোকিত জায়গাগুলো থেকে ধীরে ধীরে আমরা আসলে অন্ধকারে এবং সেই অন্ধকারের অন্ধকার যেভাবে উদয়কে গ্রাস করেছিল সেটা হচ্ছে স্বর্ণ চোরা চালানের সাথে জড়িয়ে পড়া এই ছোট শিশুটি এই এই ছেলেটি না বুঝে আসলে জড়িয়ে পড়ে এবং তারপর ধীরে ধীরে কি হতে থাকে সেই সব কিছু আপনাদেরকে অবশ্যই আমরা শোনাবো আমি একটু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যারা খানিকটা পরে আবার টিউন ইন করলেন ঢাকা FM 90.4 নিঃসন্দেহে আপনি শুনছেন অন্ধকারের গল্প অন্ধকারের গল্পে আজ আমাদের সাথে স্টুডিওতে অতিথি হয়ে এসেছে যে ছেলেটি তার নাম হচ্ছে উদয় উদয় শোনাবে আজ স্বর্ণ চোরাচালান মানে স্বর্ণ পাচারের এই প্রক্রিয়ার সাথে সে কিভাবে জড়িয়ে পড়ে, কিভাবে এই স্বর্ণ পাচার হয়, স্বর্ণ দিয়ে আসলে কি হয়, সে কি কাজ করত, কতটা ঝুঁকির ছিল সেই কাজটা, এখনো আদৌতে সে কাজগুলো কিভাবে হচ্ছে, ভদ্রবেশী মুখোশধারী কারা সেই কাজগুলো করছে, কিভাবে এই যে স্বর্ণ এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়ার পথে এই ট্রানজিটগুলোকে কোন ধরনের মানুষকে ব্যবহার করা হয় সন্দেহের বাইরে রেখে, বা কোন ধরনের বেশভূষায় কাদের মাধ্যমে এই বহন কাজটি করা হয় যেটা মূলত উদয় করত, সেই গভীর থেকে গভীরে গিয়ে আমরা সরাসরি সেরকম একটি কাজের সাথে জড়িয়ে থাকা মানুষের মুখ থেকে আমরা সেই কথাগুলো শুনব। আপনার কান খোলা রাখুন, চোখ আপনি চাইলে বন্ধ করে রাখতে পারেন যদি ঘুমিয়ে না পড়েন, শুধুমাত্র টিউন করে থাকলেই হবে ঢাকা এফএম 90.4। আপনাকে বলতে চাই ঘড়ির কাঁটায় ঠিকঠাক 11টা, আজকের এই দিনটির একদম শেষ প্রহরে আমরা আছি, এই শেষ প্রহরটি পার হয়ে নতুন একটি ক্যালেন্ডারের পাতায় নতুন একটি তারিখের আরো বেশ খানিকটা সময় বা বলতে পারি এই রাতের মধ্যরাত পর্যন্ত আপনাকে জাগিয়ে রাখতে চাই আমরা, খুব বেশি ক্ষতি না হলে জেগে থাকুন, টিউন ইন করে থাকুন ঢাকা এফএম 90.4। ইমন তো আপনার সাথে আছি, পাশাপাশি উদয়ের কথাগুলো আমরা শুনতে চাই, আপনাদের কথাগুলো আমরা পাচ্ছি ফেসবুকে, আসুন facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, এবং চাইলেই কিন্তু খুব সহজে আপনারা আমাদেরকে এসএমএস করতে পারেন, যেমনটা অলরেডি অনেক এসএমএস আমি পাওয়া শুরু করেছি, এসএমএস করবেন 16260 এই নাম্বারটিতে। ওকে, আর যে বিষয়টা বলতে চাই সেটা সেটা হচ্ছে যে আজ আমরা অন্ধকারের গল্পের 49তম পর্ব করছি, এটা কতখানি ভালো লাগার, কতখানি মুগ্ধতার সেটা বলে বোঝানো খুব খুব বেশি কঠিন হয়ে যাবে, সেটা বুকের ভিতরেই থাকুক, এবং এই এই আজকের পর্বটির পরে আগামী সপ্তাহের যে দিনটি রোববার রাত সেটা হচ্ছে আমাদের ক্রিকেটীয় ভাষায় আমরা বললাম যে হাফ সেঞ্চুরি মানে 50তম পর্ব অন্ধকারের গল্পে, সেখানে একটি বিশেষ আয়োজন আমরা স্বাভাবিকভাবেই করতে চাই, এবং সেই আয়োজনের একটি বড় অংশ আপনার অংশগ্রহণে আলোকিত হোক সেটা আমরা চাইছি, এবং আপনার অংশগ্রহণ নিশ্চিত করবার জন্য আমরাই আপনার সাথে আসলে যোগাযোগ করতে চাই, আপনি শুধু আমাদেরকে এভাবে সাহায্য করতে পারেন সেই পর্বের জন্য, আপনি যে আসলে অংশগ্রহণ বলতে সেটা ফোনে আপনার আপনার কথা শোনা হোক বা আপনার মূল্যায়ন নেওয়া হোক, কিংবা যে কোনো ভাবে আপনার সাথে যোগাযোগ করে পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে যে কি করা হবে না হবে, আপনার সাথে আমরা আসলে কথা বলতে চাই, সেই জন্য আমাদের সেই সুযোগটি করে দিতে পারেন, আপনি এসএমএস করতে পারেন, মেসেজিং অপশনে গিয়ে টাইপ করুন OG স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে পেশা, স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বারটি নির্ভুলভাবে লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারটিতে। রাইট, উদয়ের কাছে আবারও ফিরে যাব, তার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনার এই অনুষ্ঠান শুনতে শুনতে মূল্যায়নগুলো আমাদেরকে পাঠাবেন, আর একটি কথা খুব বেশি পরিষ্কারভাবে বলি, অন্ধকারের গল্প কখনোই কোনো সমস্যার আসলে সমাধান করতে পারে না, সেই সামর্থ্য হয়তো আমরা রাখি না, আমরা যে সামর্থ্যটা রাখি সেটা হচ্ছে অন্ধকার গলির সেই গল্পগুলোকে এই মাইক্রোফোনের মাধ্যমে, আপনার প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর মাইক্রোফোনের মাধ্যমে সরাসরি এই রাতে আপনাদের সামনে ইথারের মাধ্যমে ছড়িয়ে দিতে, আপনাদের সামনে উপস্থাপন করতে, ঘটনাগুলোকে নিয়ে শুনে পর্যালোচনা সিদ্ধান্ত মূল্যায়ন একেবারেই আপনার নিজস্ব বিবেক যেটা বলে কিংবা আপনার মগজ যেটা বলে সেই দিয়ে আপনি আপনি সিদ্ধান্ত নেবেন, এবং সেগুলো আমাদেরকে জানাবেন, আমরা চাই জানান আমাদেরকে 16260 নাম্বারটিতে, অ্যান্ড ফেসবুকে অবশ্যই আপনারা উদয়কে দেখতেও পারেন বরাবরের মতো স্টুডিওতে বসা তার একটি ছবি, facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। ধন্যবাদ, ধন্যবাদ কাকে, ধন্যবাদ এই অনুষ্ঠানের প্রডিউসার সাদিক সানিকে, ধন্যবাদ অন্ধকার গল্পের টিম মেম্বার মইন এবং জান্নাতুল ফেরদৌস শিপন, যাদের ছাড়া এই আয়োজন অনেকটাই ম্লান হয়ে যেত, এবং আমরা আজকে যাকে ছাড়া এই আয়োজন একদম ম্লান হবে সেই উদয়, উদয়ের কাছে আমরা যাচ্ছি। উদয়, আমরা ঠিক ঘড়ির কাঁটা 11:02 আমরা আপনার যে ধীরে ধীরে এই স্বর্ণ চোরা চালান এই প্রক্রিয়ার সাথে খুব অল্প বয়সে না বুঝি জড়িয়ে পড়া সেই ঘটনাগুলো শুনতে চাই, একদম শুরু থেকে যদি আপনি আমাকে বলেন যে কিভাবে প্রথম আপনি ধীরে 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 জড়িয়ে পড়লেন, এবং আপনি আপনার হাতে অপরন্ত সময় আছে, আপনি একদম নিজের মতো করে আমাদেরকে ঘটনাগুলো যদি বলেন।
আমার যখন পড়াশোনা শেষ, মানে পড়াশোনা আর করা সম্ভব হয় নাই, তো অনেকদিন ওই কাটে গেছে বেকার, তো মা বলে তুই কোনো কাজ খোঁজ করতে পারস না, তো আমার এলাকার একটা বড় ভাই ছিল, অনেক আগের থেকে তাকে চিনতাম, উনিও আমাকে মানে এলাকায় ছোট থেকে বড় হইতে দেখছে, আমি জানতাম উনি তারপরে ব্যবসা করে, তো একদিন আমি রাস্তা দিয়ে হাইটা যেতেছি, উনি চার দোকানে বইসা রয়েছে, তো উনি আমাকে ডাক দেয় উদয় শুনে যাও, তো আমি যাই, যা বলি ভাই বলেন, তো উনি বলে উদয় তুমি কি করো এখন, পড়াশোনা করো না, আমি কই না ভাই ছেড়ে দিছি, কাজ খুঁজ করো না, আমি কই না ভাই কোনো কাজ খুঁজ করি না, কাজ দিলে কাজ করতে পারবো, আমি কি ভাই কি কাজ করবো,
করে তুমি আমার সাথে থেকে কাজ করো।
আমি একটুখানি বলি, তখন ওদের ক্লাস 9 এ পড়া ছেড়ে দিয়েছে।
জি ভাই।
আচ্ছা, হ্যাঁ, তারপর
তো আমার সাথে থেকে কাজ করো। প্রাইম বলি, ভাইয়া আপনার কি কাজ করতে হইব? কয়, কোনো সমস্যা নাই, তুই আমার সাথে কাজ করিস তাহলে তোর বেতন আমি দিব। তো আমি বলি, আচ্ছা ভাইয়া তাহলে আমার একটা কাজের ব্যবস্থা করে দিন। পরে আমি বলে যে কালকা বিকালবেলা আমার কাছে আসিস আর বাসায় এটা বলিস। তো আমি এরপরে বাসায় চলে যাই, মারে জানাই। তো মা বলে, ওই তোরা কি কাজ দিব? আমি বলি, জানি না। তো উনি বিকালে যাইতে গেছে, আমি যাই দেখি। তো আমি এরপরের দিন বিকালবেলা যাই। যাওয়ার পরে তো ভাইয়ের সাথে দেখা হয়। দেখার পরে তো উনি বলে, তুই আইসস? তো আমি বলি, হ্যাঁ ভাই আইসি। পরে বলে, শোন তুই আমার সাথে থাইকা, এই আমার ব্যাগ থেকে আইনা নিয়ে দিবি, তো দূরে দূরে থেকা কোনো সমস্যা হতো না। আমি বলি, না ভাই এটা কী সমস্যা, এই কাজ তো করতে পারো। পরে উনি বলে, আচ্ছা
মানে কোনো ব্যাগ
এক জায়গা থেকে এক জায়গায়?
হ্যাঁ, একটা ব্যাগ।
তো উনি আমার অনেক কিছু শিখায় দেয়। তো বলে, তোর সবসময় স্কুল ড্রেস, শার্ট প্যান্ট পরা থাকতে হবে, একটা ব্যাগ থাকতে হবে অফিসে। তো আমি বলি, ভাই কেন, আপনি কি আমার স্কুলে ভর্তি করা দেবেন? তো উনি বলে, না, কারণ এ ধরনের কাজ একটু ভদ্রভাবে থাকতে হয়, তো স্কুল ড্রেস পরা থাকলে একটু ভদ্রভাবে থাকা যায়। আমি বলি, ভাই আমার তো স্কুল ড্রেসের সমস্যা নেই, আমি আসতে পারব। তো আমি কিন্তু তখনও জানতাম না যে উনি আমাকে কি কাজ নিবে।
কি মনে হয়েছিল, কেন স্কুল ড্রেস পরে, এরকম কিছু মনে হয়েছিল কিনা?
তো ভাই আমার মনে হয়েছিল কি যে উনি আমাকে যেহেতু বলতেছে, তো মনে হয় ঠিক যে আমার একটা ভদ্র একটা ইয়ার জন্য উনি আমাকে বলছে। তো আমার মাঝে মাঝে একটু অন্য ইয়া মনে হইতো। তো আমি যাই। তো ভাই যাওয়ার পরের পরের দিন মারে বলি, মা উনি আমাকে স্কুল, ভাই আমাকে স্কুল ড্রেস শার্ট পরে কয়ে, তোর স্কুল ড্রেস শার্ট পরে যেতে বলছে, এটা আবার কি কাজ? তো কয়ে, দেখ কোনো কি কাজ। পরে আমি আমার বলে যে, হ্যাঁ মা, আমাকে উনি আবার আমাকে বলে যে, তুই কি কোনো ফোন চালাস? আমি বলি, না ভাই আমি কোনো ফোন ফোন চালাই না। তো উনি আমাকে বলে একটা ফোন দেয়, ফোন মোবাইল দেয়, 1200 মডেলের নোকিয়া। তো মোবাইলটা দেওয়ার পরে বলে, মোবাইলটা তোর সঙ্গে রাখ, যখন ফোন টোন দিব আইসা পড়বি। তো আমাকে একদিন ফোন দেয় দুপুরবেলা, এর পরের দিন ফোন দেয় দুপুরবেলা যে, উদয় তুই কোথায়? আমি বলি, ভাই আমি তো বাসায়। কয়, চল আজকে তোর কাজ আছে, তুই আয়। পরে আমাকে আবার বলে দেয় যে, স্কুলের ড্রেস প্যান্ট পরে আসবো। গেলাম, তো আমি স্কুলের ড্রেস প্যান্ট আর একটা শার্ট পরেছি, যেটা আমার প্রথম আমার কাজ, আমার কাজে নিবি। তো আসার পরে পরে আমার ভাই বলে, তোর আজকে একটু উত্তরা যেতে হইব, জসীমউদ্দিন রোড, একটা কাজ আছে। আমি কই, ভাই কি কাজ? কয়, ওই জায়গায় তোর একজন একটা জিনিস দিব, জিনিসটা লে আবি। আমি বলি, কি জিনিস দিব? কয়, আমার পার্সোনাল ব্যক্তিগত জিনিস। পরে আমি বলি, ভাই আচ্ছা সমস্যা নাই, যেতে পারুন। তো আচ্ছা, তো উনি আমাকে বলে যে, এই 500 টাকা, 100 টাকার 5টা নোট দেওয়া বলে, এই 500 টাকা তোর কাছে রাখা, দিয়ে ভাড়া দিবি আর কিছু খাবি। তো উনি আমাকে দেয়। দেওয়ার পরে পরে আমাকে বলে, তুই কিছুক্ষণ পরে অনাবিল একটা বাস সাইনবোর্ড থেকে উত্তরা যায়, তো ওই বাসে যাবি। তো আমাকে উনি বাসে উঠে দেয়। উঠে দেওয়ার পরে আমি বাসে উঠি। এর আগে বলে দেয় যে, কার সাথে কোনো কথাবার্তা বলবি না, কিছু খাবি না। তো কেউ কিছু জিজ্ঞাস করলে বলবি যে, এমন ইয়া স্কুল থেকে আসছি, এটি বলবি। আমি বলি, আচ্ছা ভাই। তো গাড়িতে উঠি, ওইটা একটু জ্যাম ছিল, জ্যামে একটু দেরি হয়ে যাইতে যাইতে। যাওয়ার পরে আমি বাইরে ফোন দিই। ভাই ফোন দেওয়ার পরে,
এর আগে কখনো উত্তরা গিয়েছে?
এর আগে ভাইয়া কোনোদিন যাইনি। তো আমি উত্তরা যাই, আমি আবার সেটা চিনতাম না। তো আমি আমার হেল্পারে বলছি যে, ভাই আমার এই জায়গায় নামে দেন, উত্তরা জসীমউদ্দিন রোড। তো যাই, যাওয়ার পরে নামি উত্তরা জসীমউদ্দিন রোড, নামাই দেয় হেল্পার আমাকে। পরে আমি বাইরে ফোন দিই, ভাই আমি যাইলাম। পরে ওই ভাই আবার আমার নাম্বারটা ওই লোকটারে দিয়া রাখছে। পরে ওই লোকটা আমার ফোন দিছে, ভাইয়া তুমি কই? আমি বলছি, ভাইয়া আমি উত্তরা জসীমউদ্দিন রোড ব্রিজটা, ওভার ব্রিজটার নিচে দাঁড়া রয়েছি। পরে বলে, তুমি কি মানে কি ড্রেস পরে দাঁড়া রয়েছো? আমি বলছি, ভাই আমি সাদা স্কুলের ড্রেস আর একটা প্যান্ট পরা, এটা একটা ব্যাগ। তো অনেকক্ষণ পরে ঘুরাটিরা তো আসা আমাকে বলে, তোমার কি ভাইয়া পাঠাইছে? তো আমি বলি, হ্যাঁ। পরে ভাই আসো আমার সাথে। তো আমাকে একটা বাসায় নিয়ে যায় একটু ভিতরে, অনেক ভিতরে, মানে ওদেরই বাসা, তো সেঞ্চুরি। তো আমি যাই, যাওয়ার পরে আমায় বসি, বসার পরে কিছুক্ষণ পরে আইসা একটা টক সিস্টেম একটা জিনিস আমাকে দেয়। দেওয়ার পরে আমি তখনও কিন্তু জানতাম না যে এটার ভিতরে কি আছে। তো আমার ব্যাগের ভিতরে ভরে, ভরার পরে পরে বলে যে, আসতে সাবধানে চলে যাবে, যা একটা বাইরে ফোন দিতে বললো। তো পরে আমি মানে নিচে নেমে আসি। তো উনি আমাকে রোডে পৌঁছায় দেয়। পৌঁছায় দেওয়ার পরে আমার একটু প্রচুর খিদা লাগছিল। তো আমি তার দোকানে যাই, হোটেলে যাই, 3টা সিঙ্গারা খাই। তো খাওয়ার পরে একটু বসি, বসা তারপরে আমি রাস্তায় আসি। রাস্তায় আসার পরে পরে গাড়ি, অনেকক্ষণ পরে একটা গাড়ি আসে। গাড়িতে আমি উঠি, উঠার পরে সামনের সিটে বসি। বসার পরে ভাই আমাকে বললা দিছে যে, কারোর সাথে কথা বলবো না, কিছু করবা না, কোনো কিছু করতে পারবো না। তো আমি যাই। তো যার মানে বাইরের কাছে পরে গাড়িতে করে বাইরের কাছে পৌঁছাই। পৌঁছানোর পরে পরে ভাই আমাকে বলে কোনো সমস্যা ছিল তোর? আমি কই না হবে কোনো সমস্যা নেই রে, তোর কোনো শব্দ নেই। তো এর আগে উনি আমাকে 500 টাকা দিছিল, এর মধ্যে যাইতে আইতে 60 টাকা গাড়ি ভাড়া, আর আমি খাইছিলাম 40 টাকা, 100 টাকা খরচ, তার 400 টাকা আমার কাছে ছিল। পরে আমি ভাইকে বলি ভাই আমার কাছে 100 টাকা আছে, তো উনি আরো 200 টাকা ভাড়া দেবে, আজকে বাসায় যা। ঠিক আছে, বাসায়
আপনি আরো 200 টাকা দিয়ে
দেবেন। হ্যাঁ জি, তো বাসায় লয়ে যা। তো বাসায় গিয়া কিছু নিয়ে যাই বাসায়। তো আমি বাসায় যাই, তো আমার মনে মনে একটা সন্দেহ জাগে, আমি এই কাজটা করলাম, আমার মাত্র আমার এত এত টাকা দিল, 600 টাকা দিল, মাত্র আমি একটা জিনিস আইন না হারে দিলাম। তো আমি বাসায় যাই, বাসায় যাই, মানে বলি মা কি কাজটা তোরা দিছে? তো আমি বলি মা আমাকে এই কাজটা করতে বলছে যে উত্তরার দিকে একটা জিনিস ওনারে আইনা দিতে বলছে, আমি ওনারে পৌঁছা দিছি, আমারে 600 টাকা দিছে। কই তোর এত টাকা দিল, তোর কি কাজ করে? টাইম তুই জানি না ভাই কি কাজ করে, হ্যার মনে জিনিস জিনিস। তো মা অনেক চিল্লা চিল্লি করে, আরে কি কাজ করে আন্তর্জ আন্তর্জ করাই দিচ্ছে তোরে দিয়া। তো আমি বলি আরে তুমি এত ভাবে দিছো, কিন্তু হ্যার জিনিস আমি আর আইনা দিই। তো আশা করি আশা পরে পরে এর 2-3 দিন প্রমাণ রাস্তা দেয়ালে কিরে থাকিস, ফ্যান ফোন ফোন তোরে দিন, তুই ফোন দিলে আশা করিস। তো 2-3 দিন পর আমরা
মোবাইল আপনার কাছেই আছে?
হ্যাঁ, আমার বাগার সমুদ্রের মোবাইলটা আছে। তো আমি 2-3 দিন পর আমরা আরেকবার ফোন চাই, ফোন দেওয়ার পরে আমি ধরি, ধরার পরে হ্যালো ভাই কয় পারবে ইয়া উদয় তুমি আইসা বড়। আমি বলি কোথায় আসবো? কয় সাইনবোর্ড পাম্পের সামনে। হ্যাঁ ভাই পাম্পের সামনে তুমি আইসা বড়, ঠিক আছে যে আমি তোমার জন্য ওয়েট করতেছি। পরে আমি যাই, তো যাওয়ার পরে ওখানে যাই, যাওয়ার পরে অনেকক্ষণ পরে ভাই আসে, ভাই আসার পরে তোর তো একটা কাজ করতেই। আমি বলি কি কাজ ভাই? কয় একটা জিনিস ধরে যাইতে হবো। কোন জায়গায় ভাই? মানে ওই জিনিসটা তোরা দিয়েইতে হইব, তোর মদনপুর দিয়েইতে হইব। আমি কি মদনপুর দিবেন ভাই? হ্যাঁ। তো ভাইয়ের লগে আবার একটা লোক ছিল, ছিল আমার বয়সে সেম, নাম হৃদয়, ঠিক আছে। তো উনি উনারে আমার সাথে দাঁড়া করে ভাই একটু ভিতরে গেছে। পর উনি আমাকে আবার মজা করে বলতেছে কিরে স্বর্ণ আইনা নেয়া দেশ, মাঝে মাঝে কি লোভ হয় না যে নিয়ে যাবি? হ্যাঁ উনি আমাকে বলছে। উনি মনে উনি হয়তো উনি মনে করছে জান আমি সবকিছু জানি না শুনে করতেছে। তো আমার মধ্যে সন্দেহ যায়, কৌতূহল যাবে কিন্তু আমার কি বলতেছে উনি যে স্বর্ণ আইনা নিয়ে দেশ চান তেন। তো কিছুক্ষণ পরে ভাইয়া ব্যাগটা লে আসে, লে আসার পরে পরে আমি ব্যাগটা মানে একটু উনি আবার বাইরে যায়, যাওয়ার পরে কয় তুই দাঁড়া আমি আইতাছি, ঠিক আছে। তো আমি একটু ব্যাগটা খুলি, খোলা চেষ্টা করে খুলি, খোলা দেখি যে বিস্কিটের মতো স্বর্ণ। তো আমার ভিতরে একটা কেমন জানি
কোথায় বসে খোলেন আপনি
ব্যাগটা? আমি বসে একটা গলির ভিতরে, গলি মানে কি উনার বাসার পাশে, মানে গলিটাতে মানুষ বেশি যাওয়া আসা করে না, তো উনাকে না জানাই আমি ব্যাগটা খুলি। খোলার পরে পরে উনি আমাকে উনি পরে আসে, আসার পরে আমি এমনিতে আমি ব্যাগটা খুললাম, আমার কৌতূহল কি রে ভাই এটা কি স্বর্ণ, এমন আমার দ্বারা কি কাজ করানো, এটা আছে অনেক কিছু প্রশ্ন জাগে, এমনকি আমি নার্ভাস হয়ে যাই অন্যরকম। তো ভাইয়া আসছে কিছুক্ষণ পরে, পরে আমি বাইরে এটা খুললাম বলি ভাই আমার পরে রাগ কিরে তুই জানো
কি বলেন?
আমি বাইরে বলি ভাই আপনি আমার এটিতে কি এর ভিতরে স্বর্ণ ভাই? তো উনি আমার বলে কেন তুই এটা কিভাবে জানছস, তোর এটা কে বলছে, তুই এটা খুললি কে? অনেক কথাবার্তা বলে। আমি বলি ভাই আমি তো এমনি এমনি জানছি, অনেক ভাই আপনার এই কাজ আমি করবো না ভাই, আমার দ্বারা এই কাজ হইব না, আপনি আমার দ্বারা এই কাজ করে আর না। তো উনি আমার তার বাসার ভিতরে লয়ে যায়, বাসার ভিতরে নিয়ে বলে তোর কি সমস্যা, তোর কি হয়েছে? আমি কি ভাই আমার এই কাজ করলে সমস্যা ভাই, বাসাতে এই কাজ করে দিলেন কত সমস্যা, তোর এই কাজে তোর পরিবার বাঁচবো, ঠিক আছে, এমনকি তোর কোনো কি সমস্যা আছে? তুই জাস্ট একটা ব্যাগ আইনা নিয়ে দিতাছস, একটা ইয়ে করতেছস, তুই শোন তোর ভালো তোর পরিবার আরো চলবো, কিছু টাকাও আয় করতে পারবি তুই। তো অনেক কিছু বুঝানো বুঝানো হইলো, পরে এমনি অনেক কিছু বুঝা দিছে যে দেখ গেলাম লাখ লাখ টাকার জিনিস, ঠিক আছে, এই খেলাধুলা করলে হইব না, তোরে দেখলাম এই কাজ করতে হবে, তুই এই কাজে তুই আমার লাগে থাকবি, তোর কোনো সমস্যা নেই, আমি তোরা বুঝুম, ঠিক আছে, আমি বুঝুম। পরে ওই হৃদয় ছেলেটার সাথে আবার ভাই একটু রাগারাগি করে, তুই আর এই কথা বলতে গেছিস কিলিগা এমন অনেক কিছু। তো হৃদয় বল ভাই আমি তো জানতাম না যে ওই জানে না না কি জানি। তো অনেকদিন পরে পরে বলে যে আজকে তুই যা, তোর যাওয়া লাগবে না, তুই পরে যাইস। তো আমি বাসায় চলে আসি, ভাই ফোন দিলাম, আমি পরের পরের দিন ভাইয়ের ফোন দিয়েছি, আমি ফোনটা ধরি নাই, ঠিক আছে, জানি আমার পাঠাইবো। তো কয়েকবার ফোন টোন দিতে আমি ধরি নাই, পরে উনি আমার বাসায় আসে, আসার পরে আমার মাকে বলে উদয় আছে বাসায়, পরে মা বলে হ্যাঁ ঘুমিয়ে রয়েছে, পরে আমার উদয় শোনো, পরে মার আবার উনি বলে মা আবার ওনাকে বলে যে বাবা তুমি বিলে আমার পরে কাজ নিয়েছে কি কাজে, আরে আমার লগে রাখি কাপড় চাপড় এমনি এমনি দিন না যে কোনো কাজ নেই। তো আমার ভাই আবার আমার আবার একটা ছোট ভাই ছিল, আমার ছোট ভাইকে দিয়ে আমার মায়ের পাঠায় যে ওরা ডাক দিলে। তো আমি যাই, যাওয়ার পরে আমি আসি, আসার পরে আমার ভাই আমাকে বলে যে ভাই ওই লোকটা আসছি, তো আমি বাইরে যা বাসায় দেখা করি, দেখা করার পরে তোমার ভাই আমাকে বলে যে তুমি আসো নাকি, এখন তোমার ধরো নাকি কি সমস্যা তোমার? পরে আমি বলি ভাই আমি অসুস্থ, এটা সুতা দিছি যে অসুস্থ, বাইরে আসো। পরে আমার ভাই বাইরে লেয়ে যায়, বাইরে লেবেন আমি বাসার থেকে একটু দূরে লেয়ে যায়, দূরে লেয়ে যাওয়ার পরে তুমি এমন শুরু করছো কে অনেক কিছু বলে যে তুমি জানো না কাজ, আমি ফোন দিলে তোমার ফোনটা ধরতে, ফোনটা ধরো না ফোনটা ধর। আমি বলি ভাই আমার মানে অনেক কথা আছে তোমরা দিই, তো ভাই লয়ে আয় তবু মেয়ে শোনো তোমার কাজ করতে হবে। তো আমার ভিতরে একটা ইয়া জাগে যে আমার দ্বারা তো এই কাজ করাচ্ছে, আর এই কাজের মাধ্যমে আমি টাকাও পাইতাছি, আমার সংসারও চলতেছে, তো এর তো কোনো সমস্যা নাই, ঠিক আছে কোনো সমস্যা নাই। তো আমার ভাই এরপরের দিন মানে বড় ভাইটা আমাকে পরের দিন আমাকে বলে কালকে কাজ আসতে করলাম, কালকে তুই থাকিস, কালকে তোর একটু দূরে যাইতে হইব। তো দূরে যাইতে হইব, পরে আমি বলি আচ্ছা ভাই থাকুন সমস্যা নাই। তো আমি পরে আবার এরপরের দিন যাই বড় ভাইয়ের কাছে, পরে বড় ভাই যাওয়ার পরে কয় যে তোর আজকে একটু দূরে যেতে হবে নারায়ণগঞ্জের কালীগঞ্জ, মানে বাংলাদেশের স্বর্ণ ব্যবসার ক্ষেত্রে প্রথম হল তাঁতিবাজার, দ্বিতীয় হলো নারায়ণগঞ্জের কালীগঞ্জ ওই জায়গাটা,
তাঁতিবাজার এবং নারায়ণগঞ্জের কালীগঞ্জ
ওই জায়গাটা।
আচ্ছা,
তো আমার বলে কালীগঞ্জ একটা স্বর্ণ ব্যবসায়ীর কাছে মানে বড় ব্যবসায়ী, ওনারে তিনটা ইয়া দিয়ে এবং স্বর্ণের বিস্কুট। তো এটা আমি জানি যে আমার দ্বারা এই কাজটা করে নিতেছি, একটু নার্ভাস।
এবার আপনি জেনে শুনেই করছেন?
জেনে শুনেই করতেছি, জেনে শুনে আমি অপরাধটা করতেছি।
কেন এটা তখন মনের মধ্যে কি হচ্ছে?
একটু ভয় ভয় অনুভব হইতেছিল, এমনকি আগে তো আমি না জানি না করছি, রাস্তায় বাইরেছি, কিন্তু এখন আমার রাস্তায় বাইরে লেগে জানি ভয়, কেউ জানি।
কিন্তু করতে কি ইচ্ছে করছিল?
করতে ভাই ইচ্ছে করছিল না, তো পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা বিভিন্ন, তবু আমি এটার ভিতরে লাগাই
থাকি জানে। তখন
বাসায় তখন আমি বলিনি, আমাকে বলতে নিষেধ করা হয়েছে। তো আমার বলে যে কালীগঞ্জ তুই এই স্বর্ণটা লয়ে যা। তো আমি আমাকে আমার ইয়া দেয় যে বেল্ট আছে না ভাইয়া, বেল্ট
পেন্টের যে বেল্ট,
বেল্ট বেল্টটা চামড়ার এক ধরনের বেল্ট আছে, মোটা বেল্ট, দুই পাঁচ করে মাঝখান ব্লেড দেখানো যায়, সিস্টেম করে বুঝা
দেয়। সেলাই করে দেয়?
সেলাই করতে কি ভাইয়া, রবার্ট এমন একটা সিস্টেম আঠা দিয়া সুন্দর করে দেয়, আর এমন ভাবে দেয় ভাইয়া যে পরানোর কোন সিস্টেম নাই, যেহেতু লাখ লাখ টাকা জিনিস। তো আমি বেলটা পরি, পরার পরে যখন আমার বলে যে গাড়ি তুইটা উৎসব পরিবহন আছে একটা গাড়ি, গাড়ি তুইটা তুই এটা দিয়ে, তো আমি যখন আসতে পারি তখন আমার ভয় অনুভূতি মনে হইতেছে যে কেউ আমার পিস্তনে আর ধরতেছে, কিছু একটা করতেছে, আমার ভিতরে ভয় অনুভূতি ফিল করতেছে যে আমি তো এটা জানি না করতেছি, আর আগে তো আমি জানতাম না। তো আমি উৎসব পরিবহন গাড়িতে উঠি, তো উঠার পর আমি যেখানে নিজেরা বসি, এখন আমি জানিও যে এটা এটা লাখ লাখ টাকা দাম, একটা টিকিটে কিছু এগে অনেক সমস্যা। তো বসে আমার পাশে একজন বসে, বসে আমার লাগে কথা ভাই কই যাবেন, আমি একটু কাঁপুনি কাঁপুনি ভাব যে মানে কাঁপতাছি, বসে কয় ভাই কি আপনি কই যাবেন, আমি ভাই নারায়ণগঞ্জ যেমন বলতেছি, কোনো সমস্যা ভাই? আমি কি না ভাই কোনো সমস্যা, এমনি এমনি জ্বর ঠিক আছে, কোনো সমস্যা নাই।
আমরা এইখান থেকে শুনবো, আমি একটু প্রিয় শ্রোতা যারা আমাদের সাথে জয়েন করেছে তাদের কথা বলতে চাই। আমরা ওদের কথা শুনছি, ওদের অন্ধকারের গল্পের আজকের পর্বে আমাদের সাথে যোগ দিয়েছে এবং তার কথাগুলো সে বলছে। সে আসলে খুব অল্প বয়সে, যেমনটা আপনারা শুনছিলেন, যে স্বর্ণ চোরা চালান এই পাচার প্রক্রিয়ার সাথে জড়িয়ে পড়ে, এবং সেই কথাগুলি আমরা শুনছি। এবং প্রিয় শ্রোতা আপনাদের জন্য বলতে চাই যে আপনার প্রিয় অনুষ্ঠান অন্ধকারের গল্প আগামী 29 মার্চ পালন করবে 50তম পর্ব, এবং এই উপলক্ষে আপনাদের যে কোনো মতামত পাঠাতে পারেন SMS এর মাধ্যমে। SMS করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন OG স্পেস দিয়ে নেম, স্পেস দিয়ে আপনার প্রফেশন, স্পেস দিয়ে সেল নাম্বারটি, কিছু পাঠিয়ে দিন 16260 এই নাম্বারটিতে। চাইলে মেইল করতে পারেন এই ঠিকানায় OZ@dhakafm904.com, আবারও বলছি OZ@dhakafm904.com। এছাড়াও আপনার যে কোনো সমস্যা, পরামর্শ কিংবা অপরাধ বোধ বিস্তারিত লিখে পাঠাতে পারেন চিঠির মাধ্যমে, প্রযোজক অন্ধকারের গল্প, নাভারা টাওয়ার, 15 তলা, গুলশান 1, ঢাকা। আর আপনাদেরকে এটাও জানাতে চাই, আজকে অন্ধকারের গল্পের সাথে যারা অলরেডি আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, কিছু নাম আমি একটু শুরুতে বলি। রিমা খন্দকার আছেন এবং প্রথম থেকে শুনেছেন আমাদের, শুনছেন কুমিল্লা থেকে, কুমিল্লা জেলার তিতাস উপজেলা থেকে শুনছেন, নামটি লেখেননি আপনি। রানা অ্যান্ড তানজির আছেন আমাদের সাথে, এদিকে জয়েন করেছেন শফিকুল ইসলাম, জয়েন করেছেন আফসানা মিম, আর ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। সোহেল জয়েন করেছেন আমাদের সাথে, জয়েন করেছেন বাবু আছেন, আছেন আমাদের সাথে সঞ্জয় কুমার বাপ্পিকে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি রিয়াদকে, মামুন আছেন, সোমা জয়েন করেছেন ক্যান্টনমেন্ট থেকে, উদয়ের ঘটনা আমি শুনছি, ধন্যবাদ আপনাকে। পাখি আছেন আমাদের সাথে, জয়েন করে ফেলেছেন, আরো অনেক অনেক ফ্রেন্ডরা, বিশেষ করে ফেসবুকের কথা যদি বলি আমি, শাহলমকে দেখতে পাচ্ছি ফেসবুকে জয়েন করেছেন আমাদের সাথে, আরো অনেকেই ফেসবুকে ছদ্মনাম যেগুলো আছে সেগুলো পড়তে চাই না, আপনার নাম ধরে পড়তে চাই। মেহবুবুর রহমান জয়েন করেছেন, সাফি একটা সোনিয়া জয়েন জয়েন করেছেন, সোনিয়া সুলতানা জয়েন করেছেন, রাসেল শামীম, আরেস্তান, ইউসুফ খান আদিকে জয়েন করেছেন, বাঁধন সিদ্দিক, সামিরা শিমু জয়েন করেছেন, রাকিব আল হাসান জয়েন করেছেন, জয়েন করেছেন সজীব, সেতুকে দেখতে পাচ্ছি, ফয়সাল আহমেদ আছেন আমাদের সাথে, এদিকে আলামিন খানকে দেখতে পাচ্ছি, জয়েন করেছেন সোবহান খন্দকার, ইউনুস মিয়া, মেহেদি হাসান আছেন, আবির মাহমুদ, মোহাম্মদ শৈকত জয়েন করেছেন, আরো অনেকেই। এমনি করে আপনি জয়েন করতে পারেন facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। বন্ধুরা চাইলে কিন্তু 16260 এই নাম্বারটিতে আপনি SMS ও করতে পারেন। উদয়ের কথা শুনছি, উদয়ের ছোটবেলার কথা আমরা শুনছি, এরপর কিন্তু ক্লাস নাইনে যখন তার পড়া বন্ধ হয়ে যায় একেবারেই অর্থ কষ্টে কিংবা সেই পরিবারের প্রচন্ড পরিমাণ দারিদ্রতার কষাঘাতের কারণে, তখন একদিন এলাকায় পরিচিত একজন কাপড় ব্যবসায়ী বড় ভাই তার কাছে তিনি একটি কাজের অফার পান। কাজের অফারটি হচ্ছে যে সে শুধুমাত্র একটি ব্যাগ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসবে, দিয়ে আসবে। এরকম করে একদিন অনাবিলগাড়িতে করে উত্তরাতে সে একটি ব্যাগ আনা নেয়ার কাজটি করে, এবং পরবর্তীকালে একদিন উদয় জানতে পারে যে সে আসলে স্বর্ণের যে বার আছে সেগুলো আনা নেয়া করছে। তারপর সে খানিকটা একেবারেই সেই ছোট বয়সে সে স্বভাবতই নার্ভাস ফিল করে, কিন্তু তারপরও একটা ব্যাগ নিয়ে আসতেই যেখানে মাত্র 600 টাকা, শুধু এনে দিলেই 600 টাকা সে পেয়ে গেছে, এইরকম দারিদ্রতার মাঝে এরকম একটি উপার্জন তাকে মনের অজান্তেই বেশ কিছু প্রলোভন দেখায় এবং ধীরে ধীরে সে জড়িয়ে পড়ে। এবার সে জেনে শুনেই বেল্টের মাঝখানে তার বড় ভাই করে দেয়া নানান চাটুকারিতার মাধ্যমে কিংবা নানান ধূর্ততার মাধ্যমে সেই বেল্টের মাঝখানে তিনটি বিস্কিটের বার যখন সেলাই করে সে এবার উৎসব পরিবহন ধরে নারায়ণগঞ্জের কালীগঞ্জের দিকে যাচ্ছে, তার পাশের যাত্রী তাকে জিজ্ঞেস করছে কথা, তখন মনের অজান্তে আমরা মাঝে মাঝে বলি যে কোনো অন্যায় করলে ভেতরে একটা সেই একটা একটা ব্যাপার থাকে, তার কথাবার্তা আচরণে একটা অস্বাভাবিক ব্যাপার থাকে, সেটা উদয়েরও ছিল এবং সেই ঘটনা গুলো আমরা শুনছিলাম। উদয়, তারপর কি হলো?
তারপর ভাই আমি নারায়ণগঞ্জে যাত্রাপথে আমার পায়ের সিটের যাত্রীটা কিছুক্ষণ পর আমার সাথে কথা বলতেছি, তো আমার এমনি মনের অবস্থা খারাপ, ভালো না এমনি, তো যাবো তো আমি উনাকে একটা ধমকি দেই, আপনার কি হয়েছে, আপনি শুধু আমার সাথে থেমে থেমে কথা বলতেছেন, তার উনি বলেছে ভাই সরি। তো যাইতাছি, যাওয়ার পথে একজন লোক আমাকে বলে যে ভাইয়া তুমি কি করো, তাই আমি বলে আমি আমার পড়াশোনা করি, আমি আমার আঙ্কেলের বাসায় বেড়াতে যাইতেছি, ঠিক আছে, কেমন যেন ওনার একটা সন্দেহ, আমি মনে করছি উনি আমার কোনো সন্দেহ করতেছে বা কোনো একটা কিছু অনুভব করতেছে। পরে বলে না, পরে আমি আস্তে আস্তে মানে গাড়ি থেকে নামি, নামার পরে আমার যে জায়গায় যাইতে বলে সেই জায়গায় যাই, মানে নারায়ণগঞ্জ থেকে একটা মানে সেঞ্জিলে, সেঞ্জিলার পরে সেঞ্জিতে উঠি, উঠার পরে উনি আমাকে ঠিকানা দিয়ে দিচ্ছে যে তুমি কালীগঞ্জ যাইবা, কালীগঞ্জ এমন কালী যাইবা, যা যাইলেই যা ওইখান থেকে একটা ফোন দিলেই তোকে ওই ব্যবসায় তোর থেকে নিয়ে যাইব, আর ওদের মধ্যে ভাই টাকা কালেকশন আগেই হয়ে যায়, ঠিক আছে। তো আমি যাই সেঞ্জিলারে বলি যে কালীগঞ্জ যাইবেন, তো উনি বলে হ্যাঁ যাবো, তারপরে বলে ভাড়া দিই 150 টাকা ভাড়া দিই। তো দেওয়ার পরে ওই জায়গায় নামি, নামার পরে আমার লোকে তো শুনল, তো ওই লোকটা আসে, আসার পরে উনি আমাকে বলে যে তোমার কি উনি পাঠাইছে, পরে উনার নাম্বারে ফোন দিল, উনি ফোনটা আমার ধরাই দিল, তাই আমি ফোন করলাম যে ভাই আমি তাইছি, পরে হ্যাঁ উনার লোকে যা, পরে উনি আমার একটা মানে উনার দোকানের পিছে একটা জায়গায় লয়ে গেল, মানে বড় দোকান স্বর্ণের, স্বর্ণের ব্যবসা করে,
জুয়েলারি দোকান।
তো পিছনে লয়ে গেল, লয়ে যাওয়ার পরে কয় জিনিসগুলা দাও, তো আমি বেল্টটা খোলার পরে পাটে জিনিসটা গাড়িটা আমি ওনাকে দিই, দেওয়ার পরে বলে এখন চলে যাও। তো একটু রাইট হয়ে গেছে বেশি, ঠিক আছে, রাইট হওয়ার পরে মানে গাড়ি ঘোড়া বেশি একটা পাওয়া যেতেছে না,
কত
রাইট 12টা বাজতে কিছুক্ষণ সময় বাকি, তো আমি কিভাবে যাবো, তো আমি একটু রাস্তায় চলে আসি, রাস্তায় নামে আসি, নামে আসে বাইরে ফোন দিই ভাই গাড়ি ঘোড়া তো কোনো কিছু পাইতেছি না কি করুন, কয়া আরে দেখ রাস্তায় গাড়ি ঘোড়ার অভাব নাই, হয়তো মাত্র কয়টা বাজছে, ঠিক আছে। তো কিছুই পাইতেছি না, তো আমি আবার জুয়েলার্সের দোকানটায় যাই, যাওয়ার দোকানটা বন্ধ করে দিছি, তুমি দেখছো নাই তো, কিন্তু অনেক হাঁটি হাইটা মানে হাইটা আগে হাইতাছি, রাস্তাটা বেশি একটা চিনি না, গাড়িতে করে আসছি, তো আমার একটা লোকের সাথে দেখা হইলো, তুমি কি করো, কোথায় আইসো, তো আমি বলি যে মানে মানে আমার তো লোকটার সাথে একটা মিথ্যা কথা বলতেছি, আমার অন্যরকম যে আমি এভাবে এমনি আইছি এই জায়গায়,
কি বলছে
যে আমি বলছি যে আমার এক আঙ্কেলের বাসায় আইছি, বাসাটা তো চিনি না, তো রাইতে গেছে বেশি, অনেক কি করুন কই যেমন পারতেছি না, তো লোকটা খুবই ভালো ছিল, লোকটা আমাকে বলে যে আচ্ছা তুমি আমার সাথে আসো, তো আমি লোকটার সাথে যাই, আমি বাইরে ফোন দিই যে ভাই আমি একটা লোকের সাথে দেখা হয়েছে, লোকটা বলে আমার তোমার তো ফোন আছে, ফোন আছে, তো আমি না বলে আমার ফোন নম্বরটা ধরতেছে না, আমি এটা আমার যে জায়গা থেকে আসছি ওই জায়গাতে ফোন দিয়েছি, তো লোকের বাসায় যাই, রাইতে থাকি, থাকার পর মানে রাত্রি ওই জায়গায় কাটাই,
ওই লোকের বাসায়
না বাসার লোক রাতটা কাটাই, কাটানোর পরে আমি বাইরে আসি, আসার পরে আমি একটা গাড়ি নিই, গাড়িতে মানে যে গাড়ি আবদন করে উচ্চ পরিবহন গাড়িতে করে আমি এলাকা চলে আসি, আসার পরে ভাই বললো কি রে সকালে তুই বাসায় গেছিস, আমি কি না বাসায় যাইনি, আমি এখন আইছি, কয়েকবার গেছে, তো লাস্ট একবার যাওয়ার পরে তোর উনি বলছে যে তো উদয় তো এখনো বাসায় আসে নাই, কয় ওর তো আইসা বসার আইসা পড়ার কথা অনেক আগে, ও এখন আসে নাই, তো পরে আমি সকালবেলা আসি, এটা আমি মার থেকে শুনতে পাই, তো আমি সকালবেলা আসি, আসার পরে তুই কই আসলি, তুই অনেক যাস নাই, পরে আমি তো আমি তো আপনাকে বললাম যে ও পরে আমি সকালবেলা তোর আমি বাসায় যাই, বাসায় যাওয়ার পর মা অনেক রাগারাগি করে, ঠিক আছে অনেক কিছু বলে যে কোথায় আসলি এমন এমন, ওর হ্যার কাছে গেছিলাম, হ্যাঁ তো বললো যে মানে আমার ভাইটা আমার মার কাছে একটু ওই বড় ভাইটা মিথ্যা কথা বলছে, ঠিক আছে যে ওর তো আইসা পড়ার কথা, এমন ওর থাকার কথা না, তো বাসায় আমি বলি যে মা আমার একটু এমন একটু দূরে গেছিলাম, আসতে দেরি হয়ে গেছে গা, তো আমি আমার বন্ধুর বাসায় ঘুমাইছি, পরে বন্ধুর বাসায় ঘুমাইছি, তো ভাইয়া এরপরে উনি মানে পরে আস্তে আস্তে আমি কাজের সাথে পুরাপুরি ভাবে জড়া যাই, এমনকি কাজের সাথে জড়া অনেক বিপদ অনেক কিছুর সম্মুখীন হই, এমনকি যে
আমি
আসার পরে বাসার থেকে ফ্রেশ হয়ে আসি, তো আমি বাসায় যেতে অনেক রাগারাগি শুনছি মার থেকে, তো এরপরে আমি আর আসতে পারি নাই, পরে তো বিকালবেলা আমি বাসার সাথে দেখা করতে যাই, দেখা করার পরে উনি আমাকে 800 টাকা দেয়, দেওয়ার পরে কয় যে ভাই যা ভাই কিছু নিয়ে দিয়া যাই, যে মানে জানি মা বাবা খুশি হয়, তো আমি বাইর যাই, বাইর যাওয়ার পরে আমি একটু কিছু কিনা নিয়ে যাইনি, বাইর যাই মার হাতে টাকা দিছি কিছু যে সংসারে খরচ পাতি করা লিয়া, তো মায়ের বলে
এই এই আর্ন এগুলো উপার্জন করে এনে এনে বাসায় টাকা দিচ্ছে,
হ্যাঁ বাসায় মানে বেশি টাকা আসে দিতাম না, আবার তেম কি 800 টাকা দিছে 500 টাকা দিতাম, 300 টাকা আমাকে স্যার রাইখা দিতাম,
আচ্ছা আচ্ছা তাও তো আসলে অনেক টাকাই দিবেন, কারণ ছোট বয়সে এই টাকা দেওয়ার ইচ্ছাটা একটা ব্যাপার,
মানে আমার আপস করে
অনেকেই তো নিজেই খরচ করে ফেলে। আমি বন্ধুরা যারা শুনছেন তাদেরকে আরেকটিবার মনে করিয়ে দিতে চাই, চলছে অন্ধকারের গল্প, ইমানকে শুনছেন আপনি টিউন ইন করে আছেন ঢাকা FM 90.4, এগুলো জানার কথা, আর যে কথাটা আপনি অনেকে জানেন কিংবা যে কথাটা আসলে আপনাকে আমি বলতে চাই এখন অনেকটা পরে যারা টিউন ইন করলেন ঢাকা FM 90.4 তাদের জন্য যেটা বলতে চাই সেটা হচ্ছে অন্ধকারের গল্প আগামী 29 মার্চ পালন করবে 50তম পর্ব, আর এ উপলক্ষে আপনার যে কোনো মতামত আমাদেরকে পাঠাতে পারেন SMS এর মাধ্যমে, SMS করতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখুন OGSP দিয়ে নাম, স্পেস দিয়ে প্রফেশন, স্পেস দিয়ে আপনার সেল নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, এবং ইমেল করতে পারেন আমাদেরকে oz@dhakafm904.com, এছাড়া আপনার যে কোনো সমস্যা পরামর্শ কিংবা অপরাধ বোধ বিস্তারিত লিখে পাঠাতে পারেন চিঠির মাধ্যমে, আর যেভাবে চিঠি লিখবেন যে ঠিকানায় লিখবেন প্রযোজক অন্ধকারের গল্প নাভানা টাওয়ার 15 তলা গুলশান 1 ঢাকা। আমাদের আয়োজনের জন্য ধন্যবাদ দিতে চাই প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার মঈন, জান্নাতুল ফেরদৌস শিপনকে। ওনারা আজ উদয় আছে যে একেবারে এতটা অনেকে উদয়ের বর্তমান বয়স জিজ্ঞেস করছিলেন, 1994 যদি তার জন্ম হয়ে থাকে এখন 21 বছর উদয়। একুশ বছর চলছে। এবং ক্লাস নাইনে পড়ার সময় সে মনের অজান্তি আসলে যেভাবেই হোক না কেন তিনি চোরাচালান স্বর্ণ চোরাচালানের সাথে জড়িয়ে পড়েন এবং সেই কথাগুলো আমরা শুনছি এবং প্রথম তার সেই উত্তরা থেকে স্বর্ণ চোরাচালানে না জেনে সেই পাচার প্রক্রিয়া অংশ নেয় এবং পরবর্তীকালে নবাবগঞ্জ এবং নারায়ণগঞ্জের কালীগঞ্জ সেখানে এবার কিন্তু জেনে বুঝি উদয় সেই কাজগুলো করছে। তারপরও মনের ভিতরে ভয় একটা জড়তা এবং একটি মিথ্যেকে ঢাকার জন্য বারবার অনেকগুলো মিথ্যে তারপর বেশ খানিকটা একটি ব্যাগ আনা নেওয়ার মাধ্যমে বেশ ভালো অর্থ উপার্জন যেগুলো এই দারিদ্র একেবারে দারিদ্রতায় জর্জরিত পরিবারের হাতে বেশ কিছু টাকা তুলে দিতে পারা এইসব কিছু মিলিয়ে চলছে তখন উদয়ের জীবন। আর এইসব ঘটনা শুনতে শুনতে যারা আমাদের সাথে জয়েন করে ফেলেছেন তাদের কিছু নাম আমি পড়ে ফেলি। সুজন আছেন, পারভেজ মামুন আছেন, আর আপনার নাম পড়ে দিলাম, রাসেল মিয়া জয়েন করেছেন, সুরুজ জয়েন করেছেন, শাহবুদ্দিন মাঝি জয়েন করেছেন, হাসনাতুল আচ্ছা জয়েন করেছেন, হাসমাতুল্লাহ খান, মাহমুদ হাসান জয়েন করেছেন। অনেকেই বলেছেন যে আমরা শুধু শুনতে পাই না, আমি আমি লিখে দিচ্ছি ফেসবুকে, আপনারা কিন্তু অনলাইনে সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের সরাসরি শুনতে পারেন। www.dhakafm904.com একেবারে ব্রাউজ করলে সরাসরি আমাদেরকে শুনতে পারবেন এবং আমাদেরকে ফেসবুকে এসে আপনি আপনার মতামত জানাতে পারেন। facebook.com/dhakafm904 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, যেটা ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড, সেটাতে আপনি এসে লাইক করে রাখতে পারেন, আমাদের এই পোস্ট দেখতে পারেন, অন্ধকারের গল্পের নিজস্ব ফেসবুক পেজ আপনারা সেখানে আসতে পারেন এবং সেখানে এসে অন্ধকারের গল্পের যে কোনো পর্বের আপডেট আপনি পেতে পারেন। facebook.com/ov90.4 লিখে সার্চ করলে সেই পেজটি পেয়ে যাবেন এবং আমাদের ঢাকা এফএম 90.4 এর যে অফিসিয়াল পেজটি সেখানে উদয়ের একটি ছবি সরাসরি স্টুডিওতে বসা আছে, এরকম একটি ছবি দেওয়া আছে যেখানে আপনি লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, চাইলে মেসেজ করতে পারেন আমাদেরকে 16260 এই নাম্বারটিতে। স্বর্ণ চোরাচালান বিষয়ে আমরা বেশ কিছু কথা উদয়ের কাছ থেকে ধীরে 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 উদয় যে প্রক্রিয়াটুকুনে জড়িত ছিল মানে শুধুমাত্র এই যে আনা নেওয়ার বিষয়টির বাইরেও ধীরে ধীরে সে যে বিষয়গুলো জানতে পেরেছে সেগুলো শুনবো, সেগুলো জানতেও চাইবো, আপনার মতামতও জানতে চাইবো, অনেকেই জানাচ্ছেন সেগুলো আমরা পড়বো। তবে এই যে স্বর্ণ চোরাচালান এত বেশি জনপ্রিয় এটার পিছনে একটা দারুণ দারুণ কথা আছে কিংবা দারুণ কিছু প্রক্রিয়া আছে। দারুণ বলছি এই কারণে যে তাদের জন্য যারা এই স্বর্ণ চোরাচালান প্রক্রিয়ার সাথে জড়িত তাদের জন্য কিন্তু এই ঘটনাটা অনেক বেশি চটকদার, বিশেষ করে টাকার অঙ্কে বেশ লাভজনক। এবং স্পেশালি দেখা যায় যে আমাদের বিমানবন্দরে, আমাদের বিভিন্ন বিমানবন্দরে বেশ কিছুদিন পরপরই বড় বড় এরকম চালান ধরা পড়ে এবং এটা বোধহয় মাঝে সাঝেই আমাদেরকে অবাক করে দেয় যে এত স্বর্ণ কেন। এবং যেটা খুব বেশি প্রচলিত আছে যে বাংলাদেশ এবং দুবাইয়ের ইন্টারন্যাশনাল বাজারে স্বর্ণের দামের একটা আকাশ পাতাল পার্থক্য রয়েছে, সে দাম বেশ খানিক সময় কিন্তু ওঠানামা করে। আবার ঢাকার কোনো অলংকারের দোকান কিংবা মানে জুয়েলারির দোকানে কিন্তু স্বর্ণের বার বিক্রি হয় না। আমরা মাঝে মাঝে রেডিও, টিভি বা পত্রিকা, বিভিন্ন মিডিয়ায় যত নামি দামি জুয়েলার্সই হোক না কেন কারো কাছ থেকে আপনি স্বর্ণের বার আসলে কিনতে পারবেন না, কারণ স্বর্ণের বার বিক্রি করে তেমন লাভ থাকে না, লাভ হয় অলংকার হিসেবে বিক্রি করলে। আর এই জুয়েলারি মালিকরা স্বর্ণের বার কিনলেও অলংকার তৈরির জন্য প্রায় সবাই তাঁতি বাজারের উপর নির্ভরশীল, যেমনটা উদয় বলছিল যে সবচেয়ে বড় বাজার স্বর্ণ চোরাচালানের হচ্ছে তাঁতি বাজার এবং তারপরই আসে কালীগঞ্জের নাম। আর তাঁতি বাজারের কথা যদি বলি, সেখানে 24 ক্যারেটের বার দিয়ে 22 ক্যারেটের অলংকার তৈরির আদেশ দিলেও আদতে সেটা কত ক্যারেটের অলংকার হবে সেটা একমাত্র জুয়েলারি মালিকরাই জানেন, এর বাইরে কারো পক্ষে জানাটা অনেক বেশি কঠিন হয়ে যায়। অথচ পরবর্তীতে কোনো ক্রেতা যখন তার অলংকার বিক্রয় করতে এই দোকানে আসেন তখন কিন্তু সে ওই 22 ক্যারেটেরই দাম দিতে হয়। সুতরাং তারা কিন্তু এই একটি দারুণ দারুণ একটি ঝুঁকি বলেন কিংবা লাভের জায়গা বলেন একটি ফাঁক তারা এখানে রেখে দিয়েছেন। এবং স্বর্ণের খাটিত্ব নির্ধারণ হয় আসলে ক্যারেট দিয়ে, 24 ক্যারেট স্বর্ণের দাম, স্বর্ণের মানে 24 ক্যারেট স্বর্ণের মানে হচ্ছে 99.95% খাঁটি স্বর্ণ, 22 ক্যারেট মানে হচ্ছে 2 ভাগ খাদ এবং 22 ভাগ স্বর্ণ, আর 18 ক্যারেট মানে 6 ভাগ খাদ এবং 18 ভাগ স্বর্ণ। বাংলাদেশের ব্যবসায়ীরা 22 ক্যারেট বলে যে স্বর্ণ অলংকার বিক্রি করে সেটা আন্তর্জাতিক বাজারে 18 ক্যারেট বা তার সমপর্যায়ের হয়, সামান্য কম বেশি হতে পারে। তার মানে একদিকে দামের পার্থক্য থেকে প্রতি ভরিতে তারা লাভ করছেন অনেক টাকা এবং খাদ মিশিয়ে 18 ক্যারেটকে 22 ক্যারেট বলে চালিয়ে দিয়েও কিন্তু লাভ করছেন আরো প্রায় একটি বড় অঙ্কের টাকা। এভাবে প্রতি ভরিতে লাভের অঙ্কটা কিন্তু অনেক অনেক বেশি হয়ে ওঠে। আমরা উদয়ের কথাগুলো শুনছিলাম, উদয় ধীরে 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 এবার পাচার প্রক্রিয়ার সাথে কিছুটা সাহস হয়ে গেছে, কিছুটা ভালো লাগে, এরকম ব্যাপারগুলো তো হচ্ছে। অপরাধ যে আপনি করছেন, তখন ততদিনে কি মানে এই কাজটা কি কেমন লাগছে আপনার, মানে কি মনে
হচ্ছে? প্রথম প্রথম একটু ভয় অনুভূতি হয়েছে, তো আস্তে আস্তে এটার সাথে পুরো জড়ায় যাওয়ার পরে আর বেশি একটা ভয় হইতো না।
আচ্ছা,
যে এটা স্বাভাবিক ভাবেই আমি এটা আনন্দ করতাম, এতে কোনো মানে মানে মাঝখান পর্যায়ে এতে কোনো পড়াশোনার মোটা বই, বইয়ের মাঝখান মানে দুই পাশ করে মাঝখানে কাগজ কিছু অংশ সুন্দর করে কাইটা ছেঁড়া আস্তে করে মানে যে বসান যায় মাঝখানে যায়, তো বইটা আবার যদি আবার আটকিয়ে দেন একদম বই মনে হইব বাইরে মানে সব কাগজ, কিন্তু ভিতরে যে জিনিসটা আছে ওইটা কেন বুঝে যাবে
স্বর্ণের বার।
হ্যাঁ, বার ওইটা আমার বড় ভাই মানে মানে উনি আমাকে এমনি করে দিছে, মানে এমনি বুঝে যায় না যে ভিতরে বই আছে, বুঝে যায় কিন্তু বুঝা যায় না যে এটার ভিতরে কেন।
এরকম বই নিয়ে কোথাও পাচার করেছেন?
জি ভাইয়া,
আমরা সেই ঘটনাটা শুনি।
জি ভাইয়া, আমার মানে এই বই নিয়ে পাচার করতে গিয়ে আমার একটা সমস্যা পড়তে হয়েছে।
আচ্ছা,
তো আমি সমস্যাটার কথা বলতেছি। তো গুলিস্তান একটা আমার ভাড়াতে স্বর্ণের অর্ডার আছে, যে আমার ভাই দুই পিস স্বর্ণ লাগবে, মানে বেশি পিস আর অর্ডার আইতো না, কিন্তু একটা স্বর্ণের দাম অনেক টাকা, যেমন একটা স্বর্ণ 10 ভরি স্বর্ণের দাম 4,10,000 টাকা, ঠিক আছে, অনেক টাকা দাম। তো দুইটা স্বর্ণ লাগবো, যে তো তার সাথে আর টাকার লেনদেন বেশি একটা মনে হয় আগে হয় না, অনেক সুসম্পর্ক ছিল। তো ভাই আমাকে বলে তোর তো এই জায়গায় যাইতে গো, এই জায়গায় আমার পরিচিত হলো, কোনো সমস্যা নেই। তো উনি ওনার কাছে আমি আসি, আসার পর ওই যে আমার বইয়ের যে সিস্টেমটা, একটা বই ওই যে দ্বিপাশ কইরা মাঝখানে বইয়ের মাঝখানে অংশটা মোটা বই, মাঝখানে অংশটা কাগজটা মানে মাঝখানে কাগজ টুকরা টুকরা করে কাইটা সুন্দর করে বইসা বইটা আমাকে দেয়। তো আমি তো জানি যে বইয়ের ভিতরে স্বর্ণ আছে, তো এরা দিয়ে তো আমি বই কই যেতে হবে, কয়ে গুলিস্তান যেতে হবো, পাতাল আছে না গুলিস্তানের পাতালের পাশেই ওনারা থাকে, গুলিস্তান স্বর্ণের দোকান আছে। তো আমি গাড়িতে উঠি, তো উজাড়া থেকে গাড়িতে উঠি, উঠার পর খানপুর থেকে গাড়িতে উঠি, তো উঠার পরে আমি গুলিস্তান যাই, অনেক জ্যামের ভিতরে যাওয়ার পরে পরে ওনার নাম্বার আমার দিয়া দেয় আমার ভাই, তো বড় ভাই। তো আমি গুলিস্তান নামি, পাতালের পাশে মানে একটা গুলিস্তান স্টেডিয়াম আছে, মালানা বাসানি স্টেডিয়াম স্টেডিয়ামের পাশে দাঁড়াই, দাঁড়ায় আমি ওনাদের ফোন দিই। তো উনি বলে তুমি ওখানে দাঁড়াও, মানে জি ইলেকট্রিক জাম, তুমি ওখানে দাঁড়াও, আইতাছি, বেশিক্ষণ সময় লাগবে না। তো অন্য তো উনি আর আসে না, আসে অন্য একটা লোক, অন্য একটা লোক আইসে আমাকে বলে যে তুমি কি ওই জায়গা থেকে আইসো, এমনি এমনি কয়। আমি বলি হ্যাঁ, পরে বলে যে আসো আমার সাথে। আমি বলি যে যারা ফোন দিছি ফোনটা আর উনি আর ধরে না, তো যারা ফোন দিয়েছি উনি আর ফোনটা ধরে না, যারা ফোন দিছি পরবর্তীতে, তো উনি বলে তুমি আমার সাথে আসো। তো আমি যাই, যাওয়ার পর আমার একটা ভিতরে মানে গলি মার্কেটের ভিতর দিয়ে অনেক ভিতরে গলি, আচ্ছা তো ওই জায়গায় আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে একটা মাঠ আছে ছোট মাঠের মতন, তো যাই, যাওয়ার পরে তো উনি আমাকে বলে যে স্বর্ণ আনছো? আমি বলি হ্যাঁ ভাই আনছি। তো ওই লোকটা তো লাগবে পরে ওই লোক লাগবে না, তুমি আমার তো স্বর্ণ দিয়ে দাও। আমি কি ভাই আপনারা দেবেন কে ভাই, আপনারা তো না। তো আমি এবার এমনি বড় বারে ফোন দিই যে ভাই অন্য একটা লোক চাইতেছে স্বর্ণ। তো পরে ভাই কোন লোক চাইতেছে তোর তো স্বর্ণ? তো আমার বড় ভাই ওনারা ফোন দেয়, যে লোকটার কাছে পাঠাইব, যে ওনারা ফোন দেয় যে কিরে স্বর্ণ তো তোর কাছে পাঠাইলাম, অন্য একটা লোক আইসে, তুই কি পাঠাইছিস কোন লোক? তো কয় কিরে ওই তো আমার কাছে আহেই নাই, মানে আমি ওনার কাছে যাই নাই, মানে বলছে ওই তো আমার কাছে আহে নাই, কুইতে গেলি। তো আমার বড় ভাই আমার ফোন দেয় কো তুই বিলার তো যাস না, আমি না ভাই যে অন্য একজন লোক আইসে, কয় উনি আমার পাঠাইছে তেমার তো দে। তো আমি ওকে ভাই কথা কন, তো উনি আর কথা রাখবে না, মোবাইলটা কাটতে দে কাইটা। পরে নিচে আসর মেরা ফালাই, ফালানোর পরে স্বর্ণটি রাইখা দেয়, রাইখা পরে জোর জবস্তু করে রাখে, তারপরে উনি আমার টাস করে গেলে একটা থাপ্পড় মেরে বয়, থাপ্পড় মেরে বয়, এমন কি বলে যে তোরা মাইরালাম। তো উনার ওই যে লোকটা আমাকে নিয়ে আসে, উনার লোক আবার কয়েকজন লোক ছিল মানে ভিতরে, তো সবাই মিলে আমার মারা অনেক, মারার পরে মারার হুমকি দেয় অনেক কিছু বলে। তো আমি অনেক মানে কি বলবো যে আমি যেটা আমার বড় বড় ছুরি সামনে আনছে, মানে যেটা আমি মনে করছি আমার এটি মানে আজকে শেষ দিন, ঠিক আছে, আমার বাবা আমার বাবা মা জানবো না যে আমার মায়েরা পাচ্ছে কোন জায়গায়, হয়তো পাইবো না, তো আমার তো অনেক খারাপ লাগে ভাইয়া। তো আমি আমার অনেক ব্যথা মানে ব্যথা অনুভব করছি, আমি কি কি বলবো। তো ওনারা আর আমার শেষ পর্যন্ত মারে না, অনেক তাগত অনুমতি করি মিনতি করি তো মারে না, আমার চোখটা বাইন্দা বাইন্দা তো, আর বলে যে কোনো কথা বলবি না, পাহাড়ি বান্ধে বাইন্দে তো লাইট বেশি হয়ে গেছে বুঝলি, লাইট বলতে একটা দুইটা বাজছে, একটা গাড়িতে মানে পাশে নিয়া মানে গলি থেকে ভারী করে মানে দূরের দিকে ভারী করে ভারী করে একটা ছোট গাড়িতে নিয়া পাশে নিয়া, তো ওনারা আমাকে একটু ভিতরে মানে গুলিস্তানের বাইরেই বসে, একটা মুরগি পট্টি জায়গা আছে মানে মুরগি বেচা কিনা হয় বেশি ঠিক আছে, ওই পাশে ফালা রাইকা ছিয়া জায়গা, তো আশেপাশে লোকজন দূরে মানে ফালানোর কিছুক্ষণ পরে আর লোকজন আসে, লোকজন আসার দেখে একটা লোক এমনি আমাকে বাইন্দা রাখছে, তো আমাকে উঠায় উঠায় দেখে আমার অজ্ঞান অবস্থা ঠিক আছে, অজ্ঞান অবস্থা তো আমার হাসপাতাল নিয়ে যায় ঢাকা মেডিকেল, তো হাসপাতাল নিয়ে যায়, আমার অবস্থা খুব সিরিয়াস, তো আমি তিন দিন ওই জায়গায় ছিলাম, আমার বাবা আরো বাবা মা জানেন আমার লাগে মোবাইলও নাই ঠিক আছে, মোবাইল তো ওই জায়গায় ভেঙে ফালা দিয়েছে নিয়ে গেছে, তো আমি একটা অন্য জায়গায় তো একটা মোবাইল নিই, তিন দিন পরে মোবাইল নেওয়ার পরে আমি ওই বরবের নাম্বারটা আমার জানা ছিল, আমি বরবারে ফোন দিই যে ভাই যে আমার এমন এমন হাসপাতালে আছি, তো বরবার এমনি মাথায় টেনশন যে জিনিসটি যায় নাই অনেক ইয়াটিয়া, তো একসময় আমার হয়তো খারাপ মনে করছে যে তিন দিন আমার খবর ইয়ার অনেক খারাপ মনে করছে যে নাকি আমি এটা সেডিং সুডিং করছি না কি করছি, হয়তো মনে করছে, তো তো উনি আমার পরে ফোন পাওয়ার পরে পরে উনি আমার আসি, পরে কয় কিরে কি হয়েছে তুই এমন এমন মানে অনেক ঘটনা, তিনি মানে আমার তো কিছু কথা নেওয়ার জন্য মানে অন্যভাবে কথা বলতেছে, তো আমি বলি ভাই আমি তো আপনার বললাম যে আমি ফোনও ধরাই দিছি এমন তেমন অনেক কিছু, তবে দেখতেছে আমার সিরিয়াস অবস্থা, হাত পা মানে মায়ের অনেক ইয়াতে দাগ টাক অনেক কিছু বেরিয়ে গা হাত, একটা এই যে হাতটা আমার ভেঙে পাচ্ছে ভাইয়া, তো এই পাশ দিয়ে হ্যাঁ এই পাশ দিয়ে আমার মানে মানে যদি লড়াই মানে হাতটা লাড়ি দিয়ে হাত দিয়ে একটু ছোটা পাচ্ছে দেখার পরে বলে তুই তো সুস্থ এলো, পরে আমি এটা দেখুনি ঠিক আছে, পরে উনি ওই হাসপাতালে কলেস্ট্রল দেয়, কলেস্ট্রল দেওয়ার পরে পরে কিছুদিন পরে আমি সুস্থ ভাজি, এই দিক থেকে তো বাসায় অনেক টেনশন আমার এ পাইতেছে না, আর আমার বড় ভাইয়ের কাছে ওই বড় ভাইটার কাছে আমার আম্মু আসতেছে যে তোর তোমার কাছে বাইক কাজে দেওয়ার পরে আমার ছেলেটা কয়েকদিন পর পরই বাসে আসে না কি করে হ্যান তেন, তো উনি আবার একটু ইয়া দেয় বোঝায় যে সমস্যা নাই এক জায়গায় আছে অমন জায়গায় বাড়াইছি একটু অনেক সাপোর্ট করে অনেক কিছু মারে, তো মারার পরে তো আমার মার বুঝুন তো মার মন অন্যরকম, তো পরে আমি বাসায় যাই, বাসায় যাওয়ার মানে এরপরে আমি হাসপাতাল থেকে ইয়া পড়া পরে আমি বাসায় যাই, বাসায় যাওয়ার পরে পরে আমার মার দেখে বেডিস মুরিশ করা, মা তো কাইন্দা ওঠে যে কি হয়েছে তোর, এমন তো অনেক কিছু মানে মা ঘরের ছোট ভাই সবাই কান্দা ওঠে যে কি চান, আমি কোনো সমস্যা নাই গাড়ির থেকে পড়ে গেছি গা, বড় ভাই শিখা দিচ্ছে আগে যে গেলে বলবি যে গাড়ির থেকে পড়ে গেছে কোনো সমস্যা নাই ঠিক আছে, এমনি তো বড় ভাইয়ের অনেক টাকা লাগছে আর মাথা নষ্ট ঠিক আছে, তো অনেক অনেক কিছুদিন এমনি বিশ্রামে ছিলাম, অনেক দিন প্রায় এক মাসের কাছাকাছি আমি বিশ্রামে ছিলাম, তো বিশ্রামে ছিলাম তো আমার দাঁড়িয়ে কাজটা বেশি একটা করানো হইতো না, করানো হইতো না, আমি বাসায় ছিলাম তো ইনি আবার মাঝে মাঝে গিয়া দেখাই তো একটু ওই রুটি দুধ কলা নিয়ে যাইতো আমার সারাবার হৃদয় একটা ছেলে ছিল ওই যে বললাম হৃদয়, তো হৃদয়ের যে কাজটা তো এই কয়েকদিন করানো হয়েছে, করানো হয়েছে তো আমি পরে মোটামুটি সুস্থ হয়ে গেছি, এক মাস যাওয়ার পরে এক মাসের কাছাকাছি যাওয়ার পরে আমি সুস্থ হয়ে গেছি, তো সুস্থ হওয়ার পরে আমার বড় ভাই বড় ভাইকে সবার যাই যে যাওয়ার পরে যে ভাই এটা কি হইলো এমন বোধ কে আমি বাইরে বাইরে তুলে ধরি, তো ভাই বলে এটা অন্য একটা সিস্টেম করে হয়েছে আমি বুঝতে পারছি এটা তোর তোর কি করেন আমি বুঝতে পারছি, তো থাক তুই কয়দিন চেষ্টা থাক তোর কাজ করানো লাগবো না, তো এই হৃদয় যাইব নি
আমরা হৃদয়ের কাছে আসবো, আমি একটু জানতে চাই আপনার যে এলাকার বড় ভাই উনি এমনিতে কি করতেন মানে এটা তো করতেন,
এমনিতে সবাই জানতো যে উনি কাপড়ের ব্যবসা করে মানে উনি ওই কাপড়ের ব্যবসার আড়ালে এই কাজটা করত।
আচ্ছা আমরা আমরা উদয়ের কাছ থেকে আরো কথাগুলো শুনবো, আপনাদেরকে একটু বলতে চাই শুনছেন অন্ধকারের গল্প আর অবশ্যই শুনছেন ঢাকা FM 90.4, ইভান রয়েছে আপনাদের সাথে অন্ধকারের গল্পে, আজ আমাদের অতিথি আছে অতিথি হিসেবে রয়েছে উদয় যে একেবারেই বাড়ি না জেনে শুনে আসলে জড়িয়ে পড়ে। তো স্বর্ণ চোরা চালানের এই পাচার প্রক্রিয়ার সাথে বাহক হিসেবে সে মূলত কাজ করে। এবং ওদের কথাগুলো যারা শুনছেন অনেকে আমাদের সাথে নানান ভাবে লিখছেন এবং অন্ধকারের গল্পকে অনেক বেশি আপনারা ভালোবাসার জায়গায় রাখছেন, এটা আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করছে, যেটার যেটার ফলে আমরা আজ যখন কথা বলছি 49তম পর্বে কথা বলতে পারছি। এবং ইনশাআল্লাহ আগামী 29 মার্চ আমরা অন্ধকারের গল্পের 50তম পর্ব করতে যাচ্ছি। এবং সেই পর্বটা আসলে আপনাদেরকে নিয়ে আমরা সাজাতে চাই। আপনাদের মতামত আমাদেরকে পাঠাতে পারেন SMS এর মাধ্যমে, আর সেখানে সুযোগ করে দিতে পারেন আমরা যাতে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। যেভাবে সেই পর্বটির জন্য আপনি SMS করবেন, OG স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার প্রফেশন স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, এবং ইমেল করুন আমাদেরকে এই ঠিকানায় oz@dhakafm904.com। এছাড়া আপনার যে কোনো সমস্যা, পরামর্শ কিংবা অপরাধ বোধ বিস্তারিত লিখে পাঠাতে পারেন চিঠির মাধ্যমে। প্রযোজক অন্ধকারের গল্প, নাভানা টাওয়ার, 15 তলা, গুলশান 1, ঢাকা। আর এমন একটি আয়োজনের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার মঈন, জান্নাতুল ফেরদৌস শিপনকে। বন্ধুরা, উদয়ের কথাগুলো শুনতে শুনতে অনেকগুলো বিষয় কিন্তু আমরা পাচ্ছি এবং সেই সব কিছু নিয়ে নিঃসন্দেহে আমরা কথা বলবো। আপনাকে মনে করিয়ে দিতে চাই আজকের রাত এখন সময়টা মানে কটা বাজে, 11:45, আর অনেকটা সময় আছে আমরা আরো এই সময়টা মাঝখানে চাইবো আপনি জেগে থাকুন। যদি মাত্র আপনার কোনো ধরনের সমস্যা না হয় আগামীকাল, কোনো আপনার নিজের কাজের ক্ষতি করে আপনাকে বলবো না অনুষ্ঠান শুনুন, সেটা আমরা কখনোই চাই না। সবার আগে আপনার নিজের সুস্থতা, আপনার কাজ, আপনার আর নিজের ভালো থাকা, তারপর যদি এতটুকুন সুযোগ আপনার থাকে চাইছে আপনি টিউন করে থাকুন ঢাকা FM 90.4, বাংলাদেশের প্রথম ফুল HD FM স্টেশনটি। অন্ধকারের গল্প নিয়ে ইভান অনেকটা রাত জুড়ে আপনার সাথে থাকবো। আর অবশ্যই উদয়ের কথা ধরে আপনাদের মূল্যায়নগুলো আমি পাচ্ছি 16260 এই নাম্বারে, অলরেডি অনেকেই SMS করে ফেলেছেন। ফেসবুকে আসতে পারেন, আপনি দেখতে পারেন উদয়ের ছবি স্টুডিওতে বসা, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন আমাদের ফ্যানপেজ পাবেন। আমি কিছু নাম বলে ফেলি, পিয়াল জয়েন করেছেন আমাদের সাথে, ইলিয়াস জয়েন করেছেন আমাদের সাথে নবীনগর থেকে, এদিকে আরিফ জয়েন করেছেন কসবা থেকে আমাদের সাথে, এবং জয়েন করেছেন নামটি ঠিক কাকলি, আচ্ছা কাকলি জয়েন করেছেন আমাদের সাথে, পারভেজ আছেন, সুজন আছেন, মামুন আছেন, ফরহাদ, সোহাগ রূপগঞ্জ থেকে জয়েন করেছেন, শফিউদ্দিন আছেন আমাদের সাথে, এদিকে জুই মোল্লা জয়েন করেছেন, নিপা, শাওন জয়েন করেছেন, আরো অনেকেই আছেন। ফেসবুকে অসংখ্য বন্ধুরা আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, তাদের কথাগুলো নিঃসন্দেহে আমরা পড়বো, ছদ্মনাম পড়বো না। জয়েন করেছেন শান্ত আছেন, মিজানুর রহমান, মামুন, মৃধা, জনি ইসলাম, পারভেজ মোহনের কথা বলেছি, এদিকে আছেন আমাদের সাথে অসংখ্য বন্ধুরা, অনেক নাম, এই জন্য সেই নামগুলো অবশ্যই পড়তে যাই ম্যাক্সিমাম যতগুলো সম্ভব। সাদাত সাজ্জাদ সাদ জয়েন করেছেন, নির্মল মন্ডল, আচ্ছা আনামুল রানা আছেন, সুজনও আছেন আমাদের সাথে। বন্ধুরা, আমরা উদয়ের কথাগুলো যখন শুনছিলাম স্বর্ণ চোরা চালান সম্পর্কে, আপনাদের কাছে যে এরকম যদি কোনো তথ্য বা যে কোনো কিছু অথেন্টিক থেকে থাকে আমাদেরকে লিখে পাঠাতে পারেন এই 16260 নাম্বারটিতে, অথবা ফেসবুকের ফ্যান পেজও facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করে দেখুন আমাদের ফ্যান পেজটি পাবেন। পোস্টটি দেখে আমাদের দেওয়া পোস্টটি দেখে লাইক কিংবা কমেন্ট কিংবা শেয়ার করতে পারেন আপনি, এবং আপনাদের সেই তথ্যগুলো আমরা শেয়ার করবো যেগুলো স্বর্ণ চোরা চালান বা পাচার প্রক্রিয়ার সাথে আপনিও জানেন, এরকম কোনো তথ্য আমাদেরকে পাঠাতে পারেন। আর একটি শক্তিশালী চক্র আসলে এখানে কাজ করেন এবং তারা মূলত নানান ধরনের ব্যবসার আড়ালে স্বর্ণ, রূপা, মাদক বা মুদ্রা সহ নানান ধরনের মালামাল পাচারের কাজে তারা কাজ করে থাকে। এরকম অনেকগুলো ঘটনাই আমরা শুনতে চাচ্ছি, আমরা জানতেও পারছি যতটুকু যে কাজটুকুর মাঝখানে উদয় জড়িত ছিল নিজে সরাসরি, সেই জায়গাগুলো ধরে আমরা সেই কাজগুলো শুনতে পারছি এবং ধীরে ধীরে আবিষ্কার করছি আসলে অন্ধকারে থাকা এই স্বর্ণ চোরা চালানের প্রক্রিয়ার সাথে কি কি ঘটনা ঘটে, কিভাবে ঘটে। আমরা হয়তো মাঝে সাঝে বিভিন্ন পত্রিকা, টেলিভিশন বা রেডিওর মাধ্যমে আমরা শুনতে পাই এই ঘটনাগুলোর কথা, স্পেশালি আমরা যখন পত্রিকার পাতায় নানান ধরনের বিস্কুট বার কিংবা নানান ধরনের কয়েন, নানান আঙ্গিকে স্বর্ণ চোরা চালানের বিষয়গুলো দেখি চোখ হয়তো আটকে ওঠে। আজ আমরা সরাসরি সেরকম বেশ কিছু প্রক্রিয়ার কথা শুনছি। সরে গেল উদয়, মানে খানিকটা অসুস্থতার কারণে উদয় বিশ্রামে চলে গেল। উদয় হৃদয়ের কথা বলছিল, হৃদয় কি আপনি আগে থেকে চিনতেন কিনা, একটু হৃদয়ের কথা শুনতে চাই।
তো আগে থেকে চিনতাম না, ও বরাবর সাথে থাকতো।
আচ্ছা,
বরাবর সাথে থাকতো, তো ওই হৃদয়ে যা মানে এই কয়েকদিন কাজ চালানো হয়েছে, তো আমাকে উনি বসেছে তুই কয়েকদিন রেস্টে থাক। তো এর মধ্যে হৃদয় একটা কাজে গিয়া দ্বারা খেয়া মানে ছেলে
ঘটনাটা
ধরা পড়লো, তো জানি মানে আমার বড় ভাই আগে একজনের সাথে পার্টনার এই কাজটা করতো, তা ওর সাথে কথায় কাজ চুক্তি হয়েছে।
আপনার বড় ভাই বলতে আপনি মূলত যে বড় ভাই আপনাকে এলাকার বড় ভাই,
এলাকার বড় ভাই
আপনাকে এভাবে জড়িয়ে পড়লেন?
হ্যাঁ,
এবার শুনি
তো, বড় ভাই সাথে আরেকজনের চাকরি মানে ব্যবসা করতো, তো ব্যবসা করার ফলে তো উনাদের সাথে কথায় কার চুক্তি হয়েছে অথবা কিছু একটা হয়েছে, তো দুজনের মধ্যে দ্বন্দ্ব লাগিয়া মানে ওরা ব্যবসার থেকে আলাদা হয়ে গেছে। তো উনি আবার জানতো যে বরাবর সিন্ডিকেট হলো হৃদয়, উনি ওনার মালামালাই না নেওয়া দেয়, তো আমাকে আবার চিন্তা আমি তো নতুন ঢুকছি বেশি দিন হয় নাই, তো হৃদয়কে উনি ময়মনসিং এ পাঠান, ময়মনসিং তো তিন পিস স্বর্ণের বিস্কুট নিয়ে যে তুই জায়গায় দিয়া, তো হৃদয় একটু ট্যালেন্ট পড়ছিল মানে একটু সাহসী, তো ও আবার ভয় পাইত না, আরে ভাই সমস্যা নেই ঠিক আছে যাম, সমস্যা নেই, তো হৃদয় রে ব্যাগের ভিতরে ঠিক আছে, ব্যাগের ভিতরে ওরে ব্যাগ দিয়া ব্যাগের ভিতরে তিনটা জিনিস দিয়ে দেয় যে আস্তে আস্তে যাইস, তো হৃদয় ওখান থেকে গাড়িতে ওঠে, গাড়িতে ওঠার পরে তো সেখানে ময়মনসিংহ গিয়া পৌঁছায়, তো এটা যেমনি হোক ময়মনসিংহ গিয়া পৌঁছায় মানে ওই লোকটার কাছে যাইব যে, তো লোকটার কাছে এখনো পৌঁছায় নাই মানে যে লোকটার কাছে যাওয়ার কথা, তো ওই যে আমার বড় ভাইয়ের সাথে মানে এলাকার বড় ভাইয়ের সাথে যার সাথে একটু দ্বন্দ্ব ছিল, তো উনি হয়তো নিজেও না এই জায়গা থেকে নেট পাইছে যে ওই ময়মনসিংহ যাইব অথবা যেমনি যাইব, তো ওই জায়গায় হয়তো লোক লাগায় রাখছে, লোক লাগা রাখার পরে হৃদয় ওই জায়গার থেকে ধরে ফেলছে মানে ময়মনসিংহ যাওয়ার পরে, ময়মনসিংহ নামার পরে হৃদয় ধরে ফেলছে, তো হৃদয়কে ধরে ফেলার পরে হৃদয় তো অনেক শ্রোতামূলক বাইরে আনার চেষ্টা করছে কিন্তু পারে নাই, তো পরে ওনারে এক জায়গায় হৃদয় এক জায়গায় নিয়ে যায় মানে ওনাদের এই গোপনে আস্তানা ওনাদের নিয়ে যাওয়ার পরে হৃদয় অনেক মারে, মারার পরে হৃদয় থেকে ওই জিনিসটি নিয়ে যায়, জিনিসটি তো অনেক মূল্যবান, এই জিনিস দিয়ে তো আর মানে জেলে অথবা পুলিশের আইন প্রশাসনের হাতে ধরা যাওয়া যাবে না, তো হৃদয় কি করে তো ফেন্সিডেল জাতীয় ফেন্সিডেল তো চিনেন আপনারা, ফেন্সিডেল জাতীয় এই কিছু একটা দিয়া রিকোভারি জাস্ট, কিন্তু পুলিশ তো রিকোভারি তারা ধরে না, তো রিকোভারি দিয়া হৃদয় ধরা দেয়,
রিকোভারি ব্যাপারটা কি
রিকোভারি হচ্ছে কি ওর সাথে একটা জিনিস পাইছে যে অপরাধী, তো রিকোভারি দিয়া মাথা অনেক খারাপ যায় আমার সব জায়গাতে বিপদ দিতেছে, তো ধরালে যাওয়ার পরে সেই টাইম আর জানতে পারে নাই, তো উনারও ফোন দেয় কয় অন্য তা হয় নাই, তো ধরার পরে পরে আমি মানে উনি মানে ইয়ার আমার হৃদয় জেলে নিয়ে যায়, তো জেলে লওয়ার পরে অনেকদিন পরে জানতে পারে যে হৃদয় জেলে আসে যেমন এমন জায়গায়, তো বড় ভাই হৃদয়ের সাথে দেখা করতে যায় জেলে, তো হৃদয় অনেক মার ধরো করে যে নাম তো আর নাম বলেন নাই, ও বলছে ভাই আমাকে এমন জায়গা থেকে পাঠাইছে যে বলছে এই জিনিসটা একটু দিয়া এই মুমিনসিংহের আশেপাশে জায়গার নাম বলছে, তো হৃদয় ভাইয়ের অনেক বিশ্বাস একটা ইয়া ছিল লোক ছিল, তো আমরা বাইরে আর মিলা তো ঢাকা কেন্দ্রীয় কারাগার ঠিক আছে ওই জায়গায় ওরা ট্রান্সফার করে এই জায়গায় আনে, তো আনার পরে আমি আর ভাইয়ে পরে যাই চকবাজার, তো যাওয়ার পরে হৃদয়ের নামে একটা টিকিট করি, তো জানতে পারি যেমন এমন গেছে দেখা করতে গেছিলাম, তো
দেখা
তো আমি ভালো গেছি ওখানে ওই টাইমে আসছিলাম ভাইয়ের সাথে ঠিক আছে, তো হৃদয় তো জেলে লেগেছে কিছুদিন পরে, তো আমি আর ভাইয়ে যাই, তো যাওয়ার পরে হৃদয়ের সাথে দেখা করি ও জেলের ভিতরে, তো বাইরে দিয়ে দেখা করি অনেক কথাবার্তা বলি, তো ও হৃদয় বলতেছে ভাই আমার অবস্থা অনেক খারাপ আমাকে একটু নেওয়ার ব্যবস্থা করেন, আমার উপর অনেক টর্চারিং হয়েছে মার ধরেছে এমনকি জেলে আমি ভালোভাবে থাকতে পারতেছি না ঠিক আছে, অনেক ভাই আমার জন্য বাইরে নেওয়া, তো বড় ভাই বলে যে সমস্যা নাই তো এই জন্য কিছুদিনের মধ্যে বাড়ি করতাম আর কয়টা দিন বাকি আছে, কয় ভাই যেমন একটা তাড়াতাড়ি বাড়ি করেন, তো তারপরে আমি ওর সাথে অনেক কথাবার্তা বলি যে ভাই থাকো এমনি এমনি কিভাবে হয়েছে ঘটনা, তো ও আমাদের এই ঘটনাটা খুললা বলে যেভাবে যাওয়ার পথে তো আমাকে ধরে ফেলেন, তো আমি আর বড় ভাই চলে আসি ওই জায়গার থেকে, চলে আসা করি তো পরে বাসায় চলে যাই, বাসায় চলে যাওয়ার এমনি বড় ভাইয়ের মন টন খারাপ ঠিক আছে, তো উনি আমার 200 টাকা দেয় যে গ্যাস চল যা, তো কিছুদিন পরে বাইরের কাছে একটা বড় ধরনের ইয়া স্বর্ণের জিনিস আছে যে মানে অর্ডার আসে মানে ওইটা কি জেলে আর আমি আসি, তো আমি কিছুদিন যাবো ঢুকছি, তবু আমি দেখতেছি যে আমি এটার সাথে সম্পূর্ণ ভাবে জড়িত, এমনকি আমার বেশি একটা মানুষ চিনিও না, তো যাইতে হইব, চট্টগ্রাম যাইতে হইব। তো উনি আমার কিছুদিন আগে বইলা রাখে যে এমন দিন পেলাম তোর চট্টগ্রাম যাইতে হইব, দুই তিন দিন আগে বইলা ফেলে
আপনাকে যেতে হবে।
হ্যাঁ যেতে হইব। পরে আমি বলি চট্টগ্রাম কোথায় যাম, চট্টগ্রাম তো আমি কোনোদিন বেশি একটা যাই নাই, কোনোদিনই যাই নাই বেশি একটা কি। তো বলে যাবি আমি তোর গাড়িতে উঠা দিম, তোর লিগে ওই জায়গায় মানে লোক অপেক্ষা করবো, ঠিক আছে তুই ওই লোকের সাথে যা যা করবো আমার লোক আসে ওই জায়গায়, কোনো সমস্যা নেই। বলে আচ্ছা। তো পরে বাসায় চলে আসি, বাসায় চলে আসার পরে আমি বাসায় জানাই যে আমি দুই তিন দিন পরে চট্টগ্রাম যেতেছি। পরে আমার বাসা থেকে তুই চট্টগ্রাম যাবি কিন্তু হঠাৎ, পরে আমি বলি এমনি যাবো। পরে বাসার থেকে অনেক না মানা করে যে না চট্টগ্রাম যাওয়া লাগবে না, তো যাইস না আমি তখন ভাইরে বলে যে আর চট্টগ্রাম যাওয়া লাগবে না। তো ওই যেমন আমি ঘরের থেকে পালে আমি চট্টগ্রাম যাওয়ার পরিকল্পনা করি।
আচ্ছা, আমরা চট্টগ্রামে যাব, চট্টগ্রামে পৌঁছাবো এবং চট্টগ্রামে কি কি ঘটনা ঘটলো, কিভাবে চট্টগ্রাম উদয় গেল, চট্টগ্রাম থেকে সে আসলে ভালো করে ফিরে আসতে পারলো কিনা, আসার পথে কোনো ধরনের বিপদ মানে ধরা পড়লো কিনা, উদয় ঠিক মতো সে পৌঁছতে পারলো কিনা, নাকি আগের মতো ভুল মানুষের কাছে ধরা পড়ে উদয় সে আবার মারধর খেয়ে বিছানায় এক মাসের জন্য কিংবা নির্দিষ্ট দিনের জন্য, কোন ঘটনাটা ঘটেছিল সেই সব ঘটনায় জানবো এই মুহূর্তে। আপনাকে জানাতে চাই, যেমন হৃদয়ের কথা বলছিল উদয়, তার জায়গায় তার রিপ্লেসমেন্ট হিসেবে হৃদয় কাজ করতে গেছিল, এবং উদয় যখন বলছিল হৃদয় সম্পর্কে বলছিল হৃদয় অনেক বেশি সাহসী একটা মানুষ, কিন্তু সে তাদের ভাষায় যদি আমি বলি যে আনফর্চুনেটলি ধরা পড়ে, কিন্তু ধরা পড়াটাই হয়তো তার যোগ্য শাস্তির জায়গা হয়েছিল। সেক্ষেত্রে এই যে চোরাচালানের বিষয়গুলো আছে সেখানে শাস্তি প্রক্রিয়াটা যতদূর আমি আপনাদেরকে বলতে পারি বা আমার জানার জায়গাতে আপনারা আমাকে সহযোগিতা করতে পারেন, শাস্তি কিন্তু দ্বিবিধ হয়। প্রথমত চোরাচালানের শাস্তি হিসেবে পাচারকৃত পণ্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হয় এবং ধরা পড়ার পর চোরাচালানকারীকে শাস্তি পেতে হয় এবং শাস্তিটা হয় অর্থদণ্ড বা জরিমানা এবং অথবা কারাবাস। শুল্ক আইন 1969 এবং বিশেষ ক্ষমতা আইন 1974 উভয় আইনই চোরাচালানের শাস্তি বিধৃত আছে এবং বিশেষ ক্ষমতা আইন 1974 অনুযায়ী চোরাচালান একটি জামিন অযোগ্য অপরাধ। হৃদয় তো এখনো বোধ হয় জামিনে আসতে পারেনি, কারণ এই এইভাবে আপনি চোরাচালানের কারণে আপনি গ্রেপ্তার হলে আপনার জামিন হবার সম্ভাবনা একেবারেই নেই, এরকমই কি আইন রয়েছে। আমরা আর উদয়কে নিয়ে চট্টগ্রামে পৌঁছাবো, সাথে নিশ্চয়ই আমরা একটা বড় ধরনের রহস্যের জট খুলবো। তার আগে আপনাকে মনে করিয়ে দিতে চাই, অন্ধকারের গল্প আপনি শুনছেন ঢাকা FM 90.4 11:56 ঘড়ির কাঁটায়, অর্থাৎ হচ্ছে ক্যালেন্ডারের পাতায় যে দিনটি আমরা জানছিলাম কিংবা ক্যালেন্ডারের পাতায় যে দিনটি রোববারের 22 মার্চ 2015 ছিল, সেই দিনটি খানিকক্ষণের মধ্যেই কিন্তু 23 মার্চে পৌঁছে যাবে। 8-8 চৈত্র থেকে 9 চৈত্র, 1421 হয়ে যাবে এবং জমাদি উসরানির প্রথম দিন থেকে দ্বিতীয় দিনে পৌঁছে যাবো আমরা, অন্তত পক্ষে ক্যালেন্ডারের পাতায় 1436 হিজরি। আমরা ফিরছি নতুন দিনে, নতুন নতুন ক্যালেন্ডারের তারিখে, তবে সময়টা মাত্র 4 মিনিটের, আর এই এই 4 মিনিটের ফাঁকে বিজ্ঞাপন এবং একটি গানের নামে উদয়কেও খানিকটা বিরতির সুযোগ করে দিতে চাই। একটা না কথা সে বলছে, পাশাপাশি আপনাদের কাছ থেকেও একটুখানি সময় চেয়ে নিচ্ছি। একটি বিজ্ঞাপন, তারপর জেমসের একটি গান না যায় শুনে আবারও আপনার প্রিয় আয়োজন অন্ধকারের গল্প নিয়ে ফিরছি। টিউন করে থাকুন ঢাকা FM 90.4।
আমি তোমাদের মতো জানটা দেখতাম, তোমরা যাদের বাবা বলো আমি তাদের বীরের শান্তি প্রণে নাজারেজ বলো আমাকে, নাজারেজ বলো তোমরা, আমিও তোমাদের মতো
কাজ করতেন একটু দীর্ঘ সময় ধরে। উদয়ের কথাগুলি আমরা শুনছিলাম এবং ঘড়ির কাঁটা যেহেতু 12:01 আপনাকে আমি নতুন একটি ক্যালেন্ডারের পথে নতুন একটি দিন নতুন একটি তারিখে স্বাগত জানাতে চাই। সোমবার 23 মার্চ 2015, 9 চৈত্র 1421 এবং 2 জামাদি 1436 হিজরি। অন্ধকারের গল্পের এই আয়োজন আরো অনেকটা সময় জুড়ে চলবে। আপনাদেরকে বলি যে আজ আপনারা 49তম পর্ব উপভোগ করছেন অন্ধকারের গল্পের, যেটা যে অনুষ্ঠানটি আপনাদের ভালোবাসায় পরিপূর্ণ এবং সেই পরিপূর্ণতা নিয়ে 50তম পর্ব পূর্ণ করতে চলছি আমরা আগামী সপ্তাহে, মানে 29 মার্চ ঠিক রাত 10:30, মানে আগামী রোববার ঠিক রাত 10:30। এবং সেই অনুষ্ঠানটি সাজানো হবে, একেবারেই ঢেলে সাজানো হবে আপনাদেরকে নিয়ে। আর আরো বেশ কিছু চমক থাকবে। আপনাদের মতামত পাঠাতে পারেন আমাদেরকে এসএমএস এর মাধ্যমে। এসএমএস করতে পারেন মোবাইল ফোনে মেসেজ অপশনে গিয়ে লিখুন ওজি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার পেশা, স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ইমেল করতে পারেন oz@dhakafm904.com। এছাড়া আপনার যে কোনো সমস্যা, পরামর্শ কিংবা অপরাধবোধ বিস্তারিত লিখে পাঠাতে পারেন চিঠির মাধ্যমে প্রযোজক অন্ধকারের গল্প, নাভানা টাওয়ার, 15 তলা গুলশান 1, ঢাকা। আর এমন একটি আয়োজনের জন্য ধন্যবাদ দিতেই চাই প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার মঈন এবং জান্নাতুল ফেরদৌস শিপনকে। বন্ধুরা, উদয়কে নিয়ে আমাদের চট্টগ্রামের কথাগুলো শুনবার কথা ছিল, তাই শুনবো চট্টগ্রামে কি হলো না হলো। তার আগে যারা অনেক পরে টিউনিং করেন ঢাকা এফএম, তাদের জন্য বলতে চাই, যারা অনেকক্ষণ পরে টিউনিং করেন ঢাকা এফএম 90.4, তাদের জন্য একটুখানি মনে করিয়ে দিতে চাই, উদয় যার জন্ম নারায়ণগঞ্জের সাইন বোর্ডে এবং প্রচন্ড পরিমাণে দারিদ্রতায় জর্জরিত একটি পরিবারে তার জন্ম। বাবা তিনি দিনমজুর, কখনো মাটির কাজ, কখনো মাটি কাটার কাজ, কখনো নানান ধরনের, এরকম দিনমজুর বলতে দিন আনতে দিন খায় এরকম একটি ব্যাপার। উদয়ের মা যিনি গার্মেন্টসে চাকরি করেন, সারাদিন পরিশ্রম করে এসে পরিবারটাকে চালানোর জন্য তিনি অর্থ উপার্জন করে সামান্য কিছু অর্থ দিয়ে এই সন্তান সন্তানী নিয়ে বাঁচবার একটি সংগ্রাম করতে থাকেন। উদয় স্থানীয় স্কুলে দারুণ ভাবে তার সময়গুলো কাটতে থাকে। ইনফ্যাক্ট ক্লাস সিক্স সেভেন এবং আরো দুটি ক্লাসে তিনি প্রথম স্থান মানে ক্লাসের ফার্স্ট বয় হিসেবে কিন্তু ছিলেন। এবং পরবর্তীকালে উদয়ের সেই উচ্ছলতা সেই চমৎকার সময়গুলো একদম শিশু বয়সের সময়গুলোর কথা আমরা শুনেছি যখন তিনি অসাধারণ ক্রিকেট খেলতেন। ইনফ্যাক্ট ক্রিকেটের ভাষায় কথা অলরাউন্ডার বলতে পারি। ব্যাট বল দুটোই উদয় করতে পছন্দ করতেন। প্রচন্ড দুরন্তপনা তার ছিল। উদয়ের সেই সময়ের একটা বড় একটি সাপোর্ট ছিল তার আতিক স্যার নামে একজন স্যার, যিনি তাকে একটি ঈদের দিনে উদয়ের বাবা মার কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে মানে স্বাভাবিকভাবেই তারা জামা কাপড় বা নতুন জামা কাপড় বা খাবার দাবার বিষয়গুলো ছিল না, তখন সেই আতিক স্যারের কাছ থেকে উদয় জামা কাপড়ও পায়। ধীরে ধীরে উদয় ক্লাস নাইনে ওঠে এবং নাইনে ওঠার পর নানান ধরনের সেই স্কুলের ফিজ রেজিস্ট্রেশন আরো অনেক কিছুর কারণে একটা সময় বাধ্য হয়ে তার পড়াটা ছেড়েই দিতে হয়। কি করবে উদয়, একেবারেই বেকার জীবনযাপন করছিল কিন্তু ঘরে বসে দরিদ্র মানুষ যারা তাদের এটা মানায় না সাজায় না, বাবা মাও কিন্তু প্রচন্ড পরিমাণ আপাত দৃষ্টিতে স্বার্থপরের মতো মনে হয়, তারা কাজে নেমে পড়তে বলেন সন্তানকে। উদয় স্থানীয় তারই এক বড় ভাই যাকে সবাই কাপড় ব্যবসায়ী হিসেবে জেনে তার হাত ধরে প্রথম কাজের অফার পায়। কাজটা খুবই সামান্য কাজ, একটি ব্যাগ যে কোনো জায়গায় নিয়ে যেতে হবে বা সেখান থেকে নিয়ে আসতে হবে, এতটুকুন কাজ উদয় কাজে নেমে পড়ে। একদিন তিনি উত্তরাতে প্রথমবারের মতো যান, তখন তিনি জানতেনই না তার ব্যাগে আসলে কি আছে। এভাবেই শুরু। এরপর নবাবগঞ্জের একটি পাচার প্রক্রিয়ায় তিনি অংশগ্রহণ করেন। একটা সময় জানতে পারেন যে তিনি আসলে ব্যাগের ভিতর করে যা নিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে স্বর্ণ বা সোনার বিস্কিট বা সোনার বার। উদয় প্রচন্ড পরিমাণে ভয়ে পড়ে যান এবং দেখা যায় যে উদয় তিনি এক প্রকার ভয়ের কারণে সেখান থেকে সরে আসতে চান, কিন্তু তার সেই অসহায় অবস্থা কিংবা দারিদ্রতার সেই কারণটাকে পুঁজি করে বড় ভাই উদয়ের কাছে আদতে বড় ভাই হিসেবে আবির্ভূত হন। বলেন যে তোমার তো এখানে কোনো সমস্যা নেই, শুধুমাত্র আনা নেওয়া বা এই প্রক্রিয়ার সাথে থাকবা এবং বিনিময়ে তুমি তোমার পরিবারকে সাহায্য করতে পারবা। অবচেতন মন বা মনের ভেতরের কোনো লোক বা যে কোনো কারণেই হোক না কেন, উদয় এবার জেনে শুনিয়ে বেল্টের মাঝখানে দুটি সোনার বিস্কিটের বার নিয়ে চলে যান নারায়ণগঞ্জের কালী বাজারে। যে কথাটা কালীগঞ্জের আগে ভুল বলেছিলাম, ধন্যবাদ অনেকেই ঠিক করে দিয়েছেন সেখান থেকে যারা শুনছেন। কালী বাজারে যান, সেইখানে সেটাকে বলা হয় যে স্বর্ণ চোরাচালানের দ্বিতীয় স্বর্গরাজ্য, তাঁতিবাজারকে বলা হয় প্রথম স্বর্গরাজ্য, যেটা আমরা উদয়ের কাছ থেকে শুনলাম। উদয় সেখানে রাত অনেক হয়ে যায়, অন্য একটি মানুষের বাসায় রাত কাটান এবং আবার ফিরে আসেন। এরকম করে একটা পর্যায়ে উদয় পাচার প্রক্রিয়ায় অংশ নিয়ে একটি ভুল জায়গায় পাচার করে আসেন এবং সেখানে সে জীবনপণ লড়াইয়ের মাঝখান থেকে আসেন। প্রচন্ড মারধরের মাধ্যমে উদয় আহত হন, তার জায়গা নেন হৃদয় নামের একজন উদয়েরই মতো আরেকজন মানুষ। এবং একটা সময়ে উদয় আবার সেই কাজে জড়িত হন। হৃদয় তিনি ধরা পড়ে এখনো পর্যন্ত স্ত্রী ঘরে রয়ে গেছেন, যেটা জামিন অযোগ্য অপরাধ, এই চোরা চালান এরকম একটি আইন আমাদের কিন্তু রয়েছে। এবং পরবর্তীকালে উদয় এবার তৈরি, জেনে শুনি তিনি আসলে বাসার বারণ সত্ত্বেও বাসা থেকে পালিয়ে চট্টগ্রামে যেতে হবে স্বর্ণ চোরা চালানের স্বর্ণের সেই উদ্দেশ্যে বাহক হিসেবে তিনি কাজ করবেন। উদয়কে নিয়ে কথা দিয়েছিলাম যে চট্টগ্রামে যাব, তার আগে আপনাদের দেওয়া কথাগুলো নিঃসন্দেহে আমি পড়ব। নিয়মটি আরেকবার জানাতে চাই, facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। সেখানে একটি ছবি আমরা উদয়ের সরাসরি স্টুডিওতে বসে আছেন এরকম একটি ছবি পোস্ট করে দিয়েছি এবং চাইলেই খুব সহজে কিন্তু আপনারা আমাদেরকে SMS করতে পারেন 16260 এই নাম্বারটিতে। আমরা উদয়ের কাছে ফিরে যেতে চাই, চলে যেতে চাই। উদয় কিভাবে সেই চট্টগ্রামে গেল, সেখানে কি হলো? উদয়,
তারপর ভাইয়া আমি ওনার কাছে যাই, যার পরে উনি বলে যে তোর একসেট জামা কাপড় লয়ে
আনতে হবে। বড় ভাই
হ্যাঁ বল যে তুই একসেট জামা কাপড় লয়ে
আসলে পালিয়ে এসেছিস না?
জি ভাইয়া। তো আমি বলি ভাই আমি তো একবার বাসার থেকে পালিয়ে আইছি, আমি আর বাসার থেকে জামা কাপড় নিয়ে আসতে পারবো না। যদি বাসার থেকে জামা কাপড় নিয়ে আসতে যাই তাহলে আর আমি আসতে পারবো না ভাই। তো উনি আমার কি করে, তো এক জায়গা থেকে একটা শার্ট, ঠিক আছে, শার্ট আমার কিনা দেয়, তো শার্ট কিনা দেয়। তো পরে আর ওনার একটা প্যান্ট ছিল, প্যান্টটা আমাকে দেয়, প্যান্টটা কি থ্রি কোয়ার্টার প্যান্ট সিস্টেম। তো আমার ব্যাগের ভিতরে ভরা লই, তো লওয়ার পরে কয় তুই রাতে থাক, সকালবেলা তুই রওনা দিবি, তোর ওই গিয়ে একদিন থাকতে হইব। তো থাকতে হইব, আমি বলবো একদিন থাকতে হইব ওকে, হ্যাঁ তো বেশি সমস্যা নেই, আমার ওই জায়গায় লোক আছে। আর আমাকে ওনার নেওয়ার মূলত উদ্দেশ্য ছিল আমাকে, আমি বেশি দিন হয় না ওনার কাছে আসছি, ও আমাকে বেশি একটা মানুষ চিনত না, কারণ ওনার কাছে আমার ওনার কাছে বেশি একটা ভিড়াইতো না, মানে ভাইরে দেওয়া একটা কাজ করে, তো জানি তো না জানে যে আমি এই কাজটা করি। তো আমি এরপরের দিন সকালবেলা ওনার কাছে থাকি, থাকার পরে সকালবেলা নাস্তা খায়া তো উনি আমার আমার জন্য বাসের টিকিট কেটে রাখে, হানিফ বাসের টিকিট কেটে রাখে। তো টিকিট কেটে রাখার পরে আমাদের উঠতে হইব, তো আমরা ওই যাত্রীকা সায়দাবাদ দিই, সায়দাবাদ উনার কাছে এক জায়গায় আত্মীয়ের বাসায় ছিলাম, তো ওই যাত্রীকা সায়দাবাদ দিই, তো সায়দাবাদের থেকে হানিফ কইরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিই। তো যাওয়ার আগে আমি আর জিগালি কয় সাবধানে আসিস, তোর লগে আরেকটা লোক আইব, তোর লগে গেলে তোর কোনো সমস্যা হইব না, তুই যাইস। তো যাওয়ার পরে তো উনি আমার আরেকটা ফোন দেয়, মানে মোবাইল সেট দেয়, আমার তো এর আগের মোবাইল সেট আমার হারায় গেছে গা, তো উনি আমার আরেকটা মোবাইল দেয়। তো মোবাইল দেওয়ার পরে এই নাম্বার মোবাইলটা পরে গেছে রাখিস, মোবাইল যেন হারায় হরে না যায়। তো আমি বসি, বসার পরে পরে যে যাই হোক আস্তে আস্তে পরে গাড়ি ছাড়ে, তো ছাড়ার পরে পরে কুমিল্লা কুমিল্লার একটা কাউন্টারের সামনে এসে গাড়ি থামে যে সবার খাবার দাবার জন্য, তো ওই জায়গায় কিছু খাওয়ান টন খায়ালি খিদা লাগছে তুমি যাওকে। চলার পরে তখন বাজছিল দুপুর, মানে বেশি একটা সময় হয় না, 12টা 1টা দুপুর হইব। তো আমি যাই হোক তো গাড়ি ওখান থেকে গাড়িতে যাই, তো গাড়িতে যাওয়ার পরে পরে আমি আস্তে আস্তে ওই জায়গায় পৌঁছাই, চট্টগ্রাম গিয়ে পৌঁছাই। পৌঁছায় বাইরে ফোন দিই, এর মধ্যে বাইক কয়েকবার ফোন দিস আমারে, কিরে কি করস, ঘুমায় পড়ছিলি না কি করছিলি, আমার খবর টবর জানছি, কোনো সমস্যা হলে বলিস, তো অনেক কিছু বলছে। আর কেউ যদি তোকে বলে যে কই যাস, কাকার বাসায় বাইরে থেকে যাস চট্টগ্রাম। তো পরে ওই জায়গায় গিয়ে নামি, তো নামার পরে পরে আমি বাইরে ফোন দিই, ভাই আমি তুই জায়গায় গিয়ে পৌঁছাইছি, ওই বড় ভাইটাকে ফোন দিই যে আমি তুই জায়গায় গিয়ে পৌঁছাইছি, তো এখন কি করুন করে আমি ফোন দিয়ে বলতেছি। পরে আমার নাম্বারটা ওই লোকটার কাছে দিয়ে দেয়, ওই লোকটা আমার ফোন দেয় যে তুমি কই আইসো, পরে আমি বলি যে চট্টগ্রাম স্টেশনের সামনে আছে আমি। পরে কয়েক কি তো উনি আমাকে বলতেছে তুমি স্টেশনের সামনে এসে দাঁড়াও, যে একটা তো আমি একটা বাংলা লিঙ্কের বড় বিল বোর্ড আছে লো, ঠিক আছে তো ওই বিল বোর্ডটার সামনে এসে দাঁড়াই, দাঁড়ালে আমি তোমাকে আইসা রিসিভ করুম। তো আমি ওই জায়গায় দাঁড়াই, তো কিছুক্ষণ পরে অনেক লোকটায় খোঁজাখুঁজি করে লোকটায় তো পরে আমার কাছে আসে, আসার পরে বলে যে তুমি ঢাকা থেকে আইছো না, আমি বলি হ্যাঁ আমি আইছি। তো আমার উনি ভাইয়ের নাম করে বলে, নামটা ভাইয়ের আমি বলবো না, তো ভাইয়ের নাম করে বলে যে ওই তোমাকে পাঠাইছে না, আমি বলি হ্যাঁ ভাই। পরে চলো পরে উনাদের জায়গায় লয়ে যায়, তো উনাদের যে জায়গাটা জায়গাটা একটা গভীর না নীরব জায়গা, ঠিক আছে তো মানুষ বেশি একটা সচরাচর চলাচল করে না জায়গাটার ভিতরে। তো যাই, তো যাওয়ার পরে ওই জায়গায় থাকি, কয় তুমি একটু মানে তখন রাইট হয়ে গেছে, রাইট কয়টা বাজলো, রাইট একটু গভীর মানে 12টা 1টা এরকম বাজলো, তো রাইট হয়ে গেছে বেশি একটা। পরে রাইট হওয়ার পরে পরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এলো, ফ্রেশ ট্রেশ হয়ে তো কিছু খাওয়াতে এলো। পরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে যাই, ফ্রেশ ট্রেশ হওয়ার পরে তোর আমার জন্য ওই ভাত তরকারি ব্যবস্থা করে, বড় আমি খাই নি। খাওয়ার পরে আমি একটু টায়ার্ড ছিলাম, মানে ক্লান্ত, তো আমি ওই জায়গায় মানে মানে বিছানা ছিল তো ঘুমানোর, তো আমি ঘুমাই। তো ঘুমানোর পরে সকাল হয়, সকাল হওয়ার পরে আমি একটু বাইরে, হ্যাঁ উনাদের বোলা যাই যে ভাই আমি একটু বাইরে যাই, না একদিন থাকতেই হইব, তো বলে বেশি একটা দূরে টুরে যাইও না, ঠিক আছে। আর বলে তুমি তো জানোই মনে করছো আমি বাড়লো তো অনেক জানি, তুমি তো জানোই কোনো নাম টাইম কিছু একটা বললো না, এমনি ঘুরা টুরে বলো, আর যদি কোনো কিছু জিগায় বলবা যে এই জায়গায় বেড়াইতে এসি এমন এমন এই জায়গায় থাকি। তো যারা চট্টগ্রামে আমি একটু বাইরে বাইরে বলে বিভিন্ন জায়গায় ঘোরাটোরা করি, একটু ইয়েতে করি আনন্দ আনন্দ। তো একটা পার্ক আছে, পার্কের ভিতরে গিয়ে মাঝে মাঝে মানে বসি। তো আমার একদিন থাকতে হবে, আমি একদিন একটু ঘুরেও নিলাম চট্টগ্রামটাতে, কোনো দিন এমনি যাই নাই। তো এরপরে আমি আসি, মানে বাইরে আসার পরে পরে বড় ব্যাপারে মাঝে মাঝে অনেক ফোনও দিছে যে কিরে চিকু এন, তো আমি কিছু হ্যাঁ লোকের যোগাযোগ করছে। তো আসার পরে পরে যে লোকটা, ওই লোকটা একটু জোয়ান, মানে বেশি একটা বয়স না, 25-27 এরকম 25-26। তো লোকটায় আমার পরে আমি যাই, দুপুরবেলা যাওয়ার পর আমার খিদার সময় মানে খাওয়ানোর সময়, তো বিকাল দুপুরবেলা আমি দিক যাই। যাওয়ার পরে তো দেখি মানে যেই গরটাতে আমি রাখছি গরটা থেকে একটা নাই গরটা কালা মারা, ওনা ওনারা ওই জানি গিয়েছে একটা খাদি। তো আমি বাইরে যাই, বাইরে যাওয়ার পরে আমি হোটেলে, মানে হোটেলে যাওয়ার পরে আমি হোটেল থেকে নাস্তা খায় নাস্তার ছাইরা নিই। তো ছাড়ানোর পরে কিছুক্ষণ পরে অনেক হাই ছবিটা পরে আবার যাই, পরে আমার আবার যে কিছু খাইছি আমি হোটেল থেকে খাওয়াটা খাওয়ালিছি সমস্যা মানে। পরে উনি বলে যে আচ্ছা কোনো সমস্যা সমস্যা কোনো টাকা টুকা লাগবো, আমি তুই না টাকা তো উনি আমার 300 টাকা দিছে আমার পকেট খরচ করে চালু হচ্ছিলো, কোনো সমস্যাই কোনো। পরে একদিন থাকার পরে মানে একদিন থাকি, তো থাকার পরে পরের দিন সকালবেলা, পরের দিন সকালবেলা আমাদের রওনা দিতে হইব, ঠিক আছে। তো রওনা দেওয়ার কথা, তো ওই জায়গায় কি জানি তাদের মধ্যে সমস্যা হয়েছে যে জিনিসটা আমি যে স্বর্ণের বিষয় আনা নেওয়ার মধ্যে, তো বলে যে না সকালে তো যাওয়া যাবো না, তোমার একদম পরের দিন, পরের দিন রাইতে যাইতে হবো। আমি বলি ওই রাইতে যাইতে, রাইতে তো এমনি ভাই রাইতে যাইতে সকালে গেলে ভালো হইতো না, যে রাত্রের বেলা ওই সমস্যা নাই, তোমার একটা বুড়া লোক যাইব, বুড়া লোক তাদের তাদেরই সিন্ডিকেটিক লোক। তো আমি বলি ভাই বুড়া লোক যাইব ভাই তোমার, আমি এটা পরে বুঝাই দিব। পরে দূর হলো এমনি ঘুরাটিরা মানে বাইরের থেকে ঘুরাটিরা আসি, তো আসার পরে তো ভিতরে আসি, তো আসার পরে রাত তখন ছয়টা কি সাতটা বাজছে, তো ওনার দেখি একটা ডাব নিয়ে আসলো, ডাব ফলমূলের একটি প্যাকেট প্যাকেট নিয়ে আসলো ওই ভিতরে। তো আমি বললাম হঠাৎ এইগুলো নিলে আমার মনে হয় কি জানি কি কি হলো ওরা এগুলো আনতে শিখে নিয়ে ডাব ডুব। তো ওনারা ওই বুড়া লোকটার, বুড়া লোকটার বয়স রয়েবে কত ভাই, 50 থেকে 55 বছর, বেশি মধ্যে বেশি তো বুড়া 55 বছরের দিব। তো বুড়া লোকটায় আসলো, আসার পরে পরে উনি বললো যে উনি তোমার দাদা, উনি আমার দাদাই দিয়ে যাবে কি কয়, এটা তোমার দাদা কইতে বোঝে তোমার দাদা মানে হয়তো সেটা কেড়ে না বুঝতে পারে যে আমি একটু একটা জাম একটা ব্যাগ লে মানুষ অনেক সমস্যা হতে পারে, তো উনি তোমার দাদা থাকবো পথে, কেউ যদি জিগায় দাদার লাগে কাকার বাসায় বেড়াতে দিতে আসি ঢাকা, ঠিক আছে। আমি বলি ও আচ্ছা আচ্ছা। পরে আমি আবার ইয়ারে জানাই বড় বাইরে ফোন করে যে ভাই এমন এমন, হ্যাঁ এটা এমনই কোনো সমস্যা নাই, উনি তোর সবকিছু বুঝবো, আর উনি অনেক একটু বুদ্ধিমান ছিল, ঠিক আছে, এমনকি চালাচ্ছিল ড্রাইভার। তো ওনার নাম বলে কি রে কোনো সমস্যা হইতে না হ্যাঙ্গি না, তো ওনার নাম বলে তার রাইতে তোমরা রওনা দিবা। পরে আমার এক পাঁচজন আইসা, তো ছটা ছয়টা বাজে সাতটার দিকে, তো বাইর থেকে একজন আসে আইসা, পরে ওই কি জানি আনতে বলছিল, তো ওনারে দেয় ওই যে যার কাছে আমি গিয়েছি, দেওয়ার পরে পরে উনি আমারে মানে যাওয়ার পরে উনি চলে যায়, যাওয়ার পরে পরে বলে কাজটা আমার তাড়াতাড়ি চলে যায়, তুমি মানে যত তাড়াতাড়ি যাও তত তাড়াতাড়ি ভালো। তো উনি আমার বলে যে একটা জাইঙ্গা আইনা বলে এই জাইঙ্গাটা বুঝালো, জাইঙ্গা জাইঙ্গার ভিতরে প্যাকেট সিস্টেম আসলো, বড় প্যাকেট সিস্টেম পকেট। তো আমি বাইরে গিয়ে পকেট সিস্টেম, তো আমি বাইরে গিয়া মানে ভিতরে গিয়া জাইঙ্গাটা, জাইঙ্গাটা রাবার টেল, ঠিক আছে, মানে প্যারাসুটের একদম লাইগা থাকে যেমন সিস্টেম জাইঙ্গাটা, তো জাইঙ্গাটা পুরা লইছি, পড়ালার পরে ওই ভিতরে পকেটের ভিতরে ছয় পিস স্বর্ণ দেয়, বহুত টাকা দাম, কি বলবো,
বিস্কিট বার,
তো অনেক দাম, এমনকি এরা আনতে অনেক ভাবে আনতে, তো তো ছয় পিস দেয় মানে জাইঙ্গার ভিতরে, ঠিক আছে। আর ভেল ভেল পড়াল মানে জানি টাইট থাকে জিনিসটা, মানে ভারত তো ভারতের একটু নিচে থাকে, তো ইয়াটা পরে ভেল করে দেয় সিস্টেম, প্যাকেট সিস্টেম লম্বা লম্বা করে একটা মানে স্বর্ণের বিস্কুট গুলো আর একভাবে দেয় না, একটা প্যাকেটের ভিতরে লম্বা বৈশা বসা, ঠিক আছে, মানে কষ্ট চেষ্টা করে দিছে জাইঙ্গার ভিতরে। আর ওই ডাব আপেল উপরে আমাদের হাতে দিছে, জানি আমরা বেড়াতে যেতেছি জানি এমনই বোঝা যায়। তো বুড়া লোকটারে বানান দিছে আমার দাদা, তো আমাদের আটটার দিকে রওনা দিতে, এবং সোহাগ
কয় পিস ছিল,
ছয় পিস, তো আমাদের আটটার দিকে ওই জায়গার থেকে আমাদের রওনা দিতেই রওনা, মানে উনিও রওনা দিতেই। তো ওনাদের বাস স্ট্যান্ডে আমরা যাই, বাস স্ট্যান্ডে যাওয়ার পরে বলে কোনো সমস্যা সমস্যা হইলে ফোন টোন দিও, ঠিক আছে, কোনো ঘাবড়ায় ঘুবড়ায়ও না, কোনো কিছু হইব না। তো চট্টগ্রাম থেকে মানে গাড়িতে উঠি, উঠানোর পরে আমরা গাড়ির মাছ বরাবর ডাইন সিটে বসি, আমি গ্লাসের সাথে আমার পাশে আমার দাদা যে দাদা বানিয়ে নিয়ে গেছে দাদা, তো আর সামনে ওই জিনিসপত্র ডাব ডুব আর ব্যাগ ভিতরে রাখি। তো রাখার পরে তো ভিতরে গার্ডেন, তো উনি আমার আমাকে বুঝায় কোনো সমস্যা সমস্যা হবে না, আমি তোমার লগে আছি তোমার জীবনে, তাই বলে একটা সমস্যা নেই। তো ওনাদের আমি বরবারে ফোন দিই যে ভাই আমি বললাম রওনা দিয়েছি, বা রওনা দিয়ে কোনো সমস্যা হলে ফোন টোন দিচ্ছি, এরপর প্রতি মধ্যে তিনি অনেক ফোন টোন দিছে। তো গাড়ি গাড়িতে উঠি, উঠার পর গাড়ি ছাড়ে, সাড়ে আটটার দিক দিয়ে ছাড়ার পরে পরে গাড়ি ফেনি আইসা, মানে গাড়ি চলতে হচ্ছে ফেনি আসা, টায়ার পাঞ্চার হয়ে যায় ফেনি আচ্ছা ফেনির দিক আসার পর টায়ার পাঞ্চার হয়ে যায়, মানে গাড়ি তো আমি তো গাড়ি থামিয়ে গেছে হঠাৎ। তো আমি দাদাকে বলি কি হয়েছে, দাদা বলে বলে না, পরে পিছন থেকে কার লোক বলতেছে যে ভাই টায়ার পাঞ্চার হয়েছে, একটু সময় লাগবে আধা ঘন্টা, আধা ঘন্টা বসে থাকতে হইব অন্ধকারের ভিতরে। তো অনেকক্ষণ বসে টুসে থাকি, পরে আধা ঘন্টা পরে গাড়িটা ঠিক করে, ঠিকঠাক করার পরে পরে গাড়িটা আবার ছাড়ে, তো গাড়িটা ছাড়ে, তো ছাড়ার পরে মানে চলতেছে গাড়ি চলতেছে, আমি কিছুক্ষণ পরে পানি টানি খাইতেছি, ঠিক আছে, এমনি একটু গান গুম বাইরেছে সলসিয়া, প্রচন্ড বাতাস মানে গাড়িতে জানলাটা খুললে কিন্তু আমার শরীর থেকে ঘাম পড়তেছে, ঠিক আছে। আর কতক্ষণ পর পরে বড় ভাই ফোন দিয়া অন্যরকম একটা প্যারা দিতেছে যে তুই সাবধানে থাকিস, হ্যান ত্যান বহুত টেকা জিনিস খেলাম, বহুত ব্যাপার স্যাপার, কেউ জানি না বুঝে, কেউ জানি কিছু না করে, বহুত কিছু বলতেছে। তো মানে আস্তে আস্তে চলতে অবস্থায় কুমিল্লা, তো কুমিল্লা গাড়িটা থামি একবার, কুমিল্লা মানে কুমিল্লা মেন টাউনে আসি, তারপরে চেকপোস্ট। তো আমি দাঁড়ায় যাই, কিসে আরেকজন মানে হেল্পার বলতেছে চেকপোস্ট। তো আমি একটু ঘাবড়ে যাই, ঘাবড়ে যাওয়ার পরে পরে দাদারা মানে উনি আমার বলতেছে কিরে কিসে বুমি বুমি বাবা হে বুমি বাবাইতেছে, না কি সমস্যা কিছু খাবি না খায়ালো আমার উনি বলতেছে। মানে উনি পুরা আমার দাদা, উনি এমন ভাব কেউ যাই না বুঝতে পারে। কিন্তু আমার ভিতর থেকে ভিতর যা ভয় ভয় কাজ করতেছে একটা অন্যরকম ভয়। একদিকটা তো উনি বলতেছে যে জেনুইন জিনিসটাকে আনতে দিব, কোনো সমস্যা না জানি আর কেউ বুঝবো না। তো কিরে কি সমস্যা তোর কি হয়েছে কেমন করতেছিস, আমি আর কি ছিলাম আমার ডাক্তারটা ভয় ভয় পাই চুপ। তো চেকপোস্টটা আর কি বড় ধরনের গাড়ি, তো ঠিক আছে বেশি লাইট চেক করে নাই, লাইট লুইট মেরা তো গাড়িটা সাইরা দিছে। মেয়েটা হালকা পাতলা যে কি আস্তে আস্তে গাড়ি চেক চেক করতে করতে পরে আমাদের গাড়িটাও সাইরা দিছে। তো সাইরা দিছে পরে পরে আবার আসি। তো কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া যখন পার হই তো আরেকটা চেকপোস্ট বসে, দ্বিতীয় চেকপোস্টটা কি তো দ্বিতীয় টাইম তো মনে করছি যে যা ওকে বাইরে থেকে আমি সাইরা দিব। তো ও চেকপোস্টের আনপ্রসারণ কর্মী গাড়ির ভিতরে ওঠে, তখন আমি আরো ভয় পেয়ে যাই আমার যে কেমন অবস্থা। অত্যন্ত পরপর ওই দাদাটা আমার দিক চাইতেছে চাইতেছে আর কেমন জানি উনি মানে চোখ দেখে ইশারা দিতেছে। তো আমিও তো আমি নিশ্চয় বসে থাকি মানে ঘুম ঘুম ভাব আমার মানে চাইলে আমার ভয় করে ওই আনপ্রসারণের দিকে। তো
পুলিশের
তো ওনারা আমি কিছু আমি প্রথম মনে হচ্ছিলাম কি ওনারা শরীর টরীর সব চেক চেক করে। তো ও শরীর টরীর আর কোনো কিছু মানে কাপড় চোপড় আর কিছু চেক চেক করে নাই, মানে জাস্ট উপরের যে থাকে যে ব্যাগ গুলা বিভিন্ন জিনিস জিনিস থাকে না মানে কাপড় চোপড় অনেক ব্যাগ বড় বড় ব্যাগ ব্যাগ ওইসব চেক চুক করে তো ছেড়ে দিছে। তো ওখান থেকে আইলাম, তারপরে গাড়ি ভালো করে পরে আমার উনি আবার বলতে ইচ্ছা যে তুমি এমন কে তুমি তোমার লোক জানো কত টাকার জিনিস না অথবা কি তুমি এমন করতেছো মানে আসতে বলতেছি স্যার। তো আসার পরে পরে গাড়িতে করে আসি, তো গাড়িটা এক জায়গায় থামি ঠিক আছে মানে মানুষের টয়লেট টয়লেট কিছু একটা করার জন্য গাড়িটা থামি। তো থামার পরে পরে আমি একটু নিচে নেমে আসতে চাইনি, পরে উনি আমার লেগে গেছে লেগে আমার বুঝাইতেছে যে তুমি এরকম করো না আমি তো তোমার লগে আছি ঠিক আছে কোনো সমস্যা নাই এরকম কাজ আমি অনেক আগের থেকে এগিয়ে রাখি, তোমার মতন অনেক ছেলে আমার রয়েছে আর আমি তুমি তো আমার নাতি ঠিক আছে কিসের ভয় মনে করো তুমি আমার আসল নাতি। আমার ভিতরে যে কিরকম অনুভূতি রয়েছে আমি তার বুঝতেছি না। তো এক দুইটা জিনিস হলো কথা ছিল এর মধ্যে ছয়টা জিনিস আর একটা জিনিসের দাম
আগে বলছি সোনার বিস্কিট বার,
হ্যাঁ সোনার বিস্কিট বারের দাম হইলো 10 লাখ টাকা মানে নাকি একটা স্বর্ণের পিসের দাম হইলো 4,10,000 টাকা। তো এখানে বহু টাকার জিনিস আছে বহু টাকার জিনিস আছে। তো আমি তো এমনি নিজে বয়ান বুঝতে পারছি এটি কিনে কিভাবে নিয়ে যাবো আমার আমার মনে হলো এই চিন্তা যে কখন আমি গিয়া পোষাম আর কখন এই জিনিসটা তাকে দিন। তো ওখান থেকে মানে মানে বাথরুম মানে পরসা মোসা করে ঠিক আছে। তো আমি গাড়িতে উঠি, উঠার পরে গাড়ি করে কিছুক্ষণ পরে গাড়িটা সারে, তো সারার পরে গাড়িটা আইসা মানে ঢাকায় এসে থামি। তো থামার আগে আমরা ঢাকায় ঢোকার আগে তো আমরা ওনারা শুনছি যে আমাদের বেশিক্ষণ আর সময় লাগবে না, আধা ঘন্টা কি 40 মিনিট সময় লাগবে, তো তুমি আয়া থাইম ঠিক আছে ওনারা ফোন দিই। তো ফোন দেওয়ার পর আমরা যাই মানে গাড়ি আইসা থামে, থামার পরে পরে গাড়িতে নামি আর মানে জিনিস নিলাম মানে এই ডাব ফলমূল নামি ফলমূল ডাব এগুলো তো জাস্ট পরে নামি। নামার পরে ওই যে ভাইটা বড় ভাইটা উনি আসে আইসা বলে আহ না মানে বাবা কেমন আছেন অথবা কি একটা অনুমতি দিচ্ছে যে বাবা কেমন আছেন আপনি,
পুরোটাই আসলে অভিনয়
অভিনয় অভিনয়ের মাধ্যমে লেগে জানি কেউ জানি না বুঝি। আর জিনিসটা তো বহুত টাকা মানে স্বর্ণের বিস্কিট অনেক টাকার দামি। তো আসার পরে তো উনি একটা মানে ট্যাক্সি নিয়ে আসছে, ট্যাক্সি নিয়ে আসার পরে তো বলতে গাড়িতে উঠছি, উঠার পরে কোনো কথা নেই উনি বাবার মতো নিলাম ঠিক আছে জানি কেউ চেক চুক নেবে। তো আইসা তো ওনাদের যে আমার মানে ইয়া যা বাইরে বড় বাইরে যে জায়গাটা ঠিক আছে ওই জায়গাটা যাই। তো মানে একটা বড় রুম ঠিক আছে আর রুমের মানে রুমে মানে বাড়ি থেকে উঠি, উঠার পরে পরে ওই লোকটায় বলে যে তোমরা একটু ফ্রেশ ফ্রেশ হলে পরে আমি একটা রুমে মানে একটা সাইডে গিয়া তো আমার ওই জাইঙ্গার থেকে মানে জাইঙ্গার থেকে বাড়ি করে বাইরে জিনিসটি দিই বা একটু হালকা খুশি মুশি করি কোনো সমস্যা সমস্যা নেই একটু হালকা খুশি টুশি হয়েছে ওই বলতেছে যে আমাদের ভিতর দিয়ে যে খারাপ যেতেছে মানে খারাপ অবস্থা যেতেছে বহু টাকা সমস্যা সমস্যা। তো ফ্রেশ ট্রেশ হওয়ার পরে আমাদের খাওয়ানোর ব্যবস্থা করছে, তো খাওয়ান টাওয়ান খাওয়া অবস্থা ওই দাদারা আবার বলতেছে যে কি লোক লাই ভালো হয়তো অনেক ভয় পায় অনেক সিরিয়াস অনেক সমস্যা এমন তেমন অনেক কিছু অনুভব করতেছে। আরে তোরে আমার বড় বাড়ি বলতেছে হয়তো বেশি দিন আইনা রাখি নাই তো এরকম একটু অনুভব করতেছি। তো আসার পরে পরে জিনিসগুলো আবার রাখি, তো রাখার পরে তো উনি আমার বলে যে তুই বাসায় যা ঠিক আছে আমারে 1,200 টাকা দেয় 1,250 টাকা দেয়।
1250 টাকা দে যে বাসা যা বাসা থেকে তু আয় দে চলে গা তোর বাবা মা অপ করতেছে অনেকদিন আমার
কাছে তো পালিয়ে গিয়েছিলাম
হ্যাঁ ভারত থেকে পালা গেছিলাম আমার কাছে অনেকদিন আইসে আমি বলছি যে কই গেছে কই তারা অনেক কিছু বলছি ঠিক আছে আমার অনেক বিরক্ত হয়েছে তুই বাসায় যা বাসাতে ফ্রেশ ফ্রেশ তো আমি প্রথমত ভয় পাইছিলাম যে বাসায় গেলে তো আমার রাগারাই করবো অনেক কিছু করবো টরবো অনেক কিছু করবো তো ভাই তো আমি বাসায় যাবো তো আমি রিক্সা উঠি যে সাইনবোর্ড ময়লাগাড়া আমাদের বাসাটা জায়গাটার নাম ময়লাগাড়া
ময়লাগাড়া
হ্যাঁ ময়লাগাড়া জায়গাটার নাম সবাই অনেকেই চিনে তো যাই তো বাড়িতে মানে সিএনজিতে করে ওই জায়গাটাতে ভিতরে যাই তো যাওয়ার পরে বাসায় যাই বাসায় যাওয়ার পরে পরে মায়ের তো আমার দিকে কান্দা দিছি কাজটা করতে যাইব ঠিক আছে আর যেভাবে হোক আমার পরিবার দিকে চলতে আমার সংসারের দিকে চলতে তো আমি 1200 টাকা লয়া যাই তো লয়া যাওয়ার পরে মানে লয়াজার পরে পরে আমার মা আমার দিকে যে কান্না দিচ্ছে তো আমার নিজের চোখ দা পানি এসে পড়ছে তো আমি আমার মার দিকে কান্না দিই যে মা কোনো সমস্যা হয় না মা তোমার কি হয়েছে তুমি এমন করতেছো কেন তুই এই যে না জেনে জেনে কই যাস আর তোর হ্যাঁ কি কাজ করা তুই আমার এই কথা এই কথাটা আমার বলস না এখনো তোর কি হয়েছে তুই বল বাবা কোনো সমস্যা তোর আমি না আমার কোনো সমস্যা না এমনি একটা কাজে গেছিলাম আমি আসলে দেখো আমি কত সুস্থ কি ভদ্র তুমি বাবা তুই বাবা আর এই কাজ করিস তোর কি কাজ করাচ্ছে আমার বল খুলে আমি মা কোনো সমস্যা নেই আর কাপড়ের কাজ তো আর কাপড়ের কাজ তো মায়ের কান্দা অনেক আয় বাবা বসার পরে পরে মায় আমার ভাত খাওয়া দেয় ঠিক আছে পরে আমার ভাই আমার মানে ছাড়ি নিয়ে বলে যে ভাই ঘরে তো চাইল নাই ঠিক আছে মানে তোর তো ঘরে কিছু নাই এই মা পাশে করতেন বাসা থেকে ধার করে আনেছে তো আমার ছোট বাইরে আমি বাইরে বাইরের পর আমি বাসায় চাল মানে 5 কেজি চাল পরে আধা কেজি ডাল এইগুলো আমি যাবি কিনি কেনার পরে মায় বলে পরে মার হাতে আমি কিছু টাকা দেই যে মা তুমি খরচ ক্রুজ করো কয়েক তো মানে মায় তো জানছে যে আমি কাজের মাধ্যমে টাকা আনছি কয়েক তুই এত টাকা খরচ করছো তোর কি কোনো সমস্যা সমস্যা নাই আমি না মা বড় ভাই আমার টাকা দিছে যে কোনো এখানে কোনো ইয়ে সমস্যা সমস্যা হয় না কয় বাবা তুই সত্যি করে আমার কত তোর কি কোনো সমস্যা সমস্যা হইতাছে নি আমি কি না আমার কোনো সমস্যা সমস্যা হইতাছে না আমি তার লোকে ভালোভাবেই আছি ঠিক আছে তো আমার ছোট ভাইটা বলে যে ভাই আমার তো মানে আমার ছোট ভাইটা 1 পড়ে প্রাইমারি স্কুলে তো আমার ছোট ভাইটা আমাকে বলে যে ভাই স্কুলে আমি ফার্স্ট হয়েছি মানে প্রতিযোগিতা দিয়া তা আমি অনেক খুশি হয়েছি এমন তখন তো দারিদ্র পরিবার জানেন তো কিরকম হইতে পারে আমার কিছু টাকায় হয়তো মাঝে মাঝে আমি টাকা দেয় কিছু একটা করে তো আমার মা তো গার্মেন্টস চাকরি করে মাঝে মাঝে হয়তো অসুস্থতার কারণে গার্মেন্টসে যাইতে পারে না কিছু একটা করতে পারে না এমনকি ঘরে বসে থাকতে হয় এমনকি আমার মা টাকার অভাবে ওষুধ কিনে খাইতে পারে না অসুস্থ থাকে অসুস্থ অনুভব করে ঘরে বসেই একা একা কাঁদে মাঝে মাঝে
এই যে তারপর সেদিন বাজার করে নিয়ে গেলেন এবং আপনার ছোট ভাই এসে বললো যে আমি একটা প্রতিযোগিতায় প্রথম হয়েছি, এই বিষয়গুলো তো নিশ্চয়ই ভালো লাগলো, বা এইগুলোর জন্যই আসলে এই অপরাধটাকে চালিয়ে যাওয়া,
অপরাধটাকে আমার মূলত
মানে আমার পরিবারের সবাই ভালো আছে, আমার মা খেতে পারছে, আমার ছোট ভাইটা, এ কারণে কি এই অপরাধটা জেনে শুনে চালিয়ে যাওয়া?
জি ভাই, জেনেছেন, আমি এই কারণে ভাই আমি অপরাধ দেবতে আসছি, কারণ আমার তো আমার একদিক দিয়ে আমার পড়াশোনা হইতেছে না, আর দিদা আমার এভাবে বসে থাকলে আমার পরিবারও চলতে পারতেছে না ভালো মতন।
আমি খুব একটা বোকার মতো প্রশ্ন করতে চাই আপনাকে, আমার আসলে জানতে ইচ্ছে করে। আমরা অনেক সময় ভাবি যারা অপরাধে জড়িয়ে পড়েন বা অনেকের কমেন্ট বা অনেকের এসএমএস সেই জায়গাটা থেকেও, যে এই অপরাধী হয়েও বা এরকম একটি কাজ করে, এই যে মায়ের জন্য আপনি যখন মায়ের কথা বলছিলেন, আপনি অঝরে কান্না করছিলেন, এই কান্নাটা বোধহয় প্রমাণ করে যে আমরা আসলে শেষ পর্যন্ত মানুষ। মাকে নিয়ে আপনার কি হয়, এই যে এই কাজগুলো করছেন, মা তো চাইতো না কখন আমার ছেলেটা এগুলো করুক, যত যত কষ্টই হোক না কেন, মা তো গার্মেন্টসে কাজ করছেন, তিনি সারাদিন পর এসে আপনাকে, এই যে কতদিন পর আপনি চট্টগ্রাম থেকে আসলেন, এই যে বুকের মাঝে জড়িয়ে ধরলেন, এই যে ভালো লাগার ভালোবাসার সন্তানের সাথে নারী প্রাণের যে সম্পর্ক মায়ের সাথে, সেই মা তো এটা চাইতেন না, তারপর আপনি সেটাই করছেন, সেটাই, এরকম কখনো মনে হয়নি যে মায়ের সাথে আমি দিনের পর দিন এগুলো মিথ্যে বলছি, এই কাজগুলো করছি, কি হতো বলে আমি একটু একটু জানতে ইচ্ছে করছি
ভাই। আমার মনে হয়েছে যে আমি এই কষ্ট করতেছি, আমার খারাপ করতেছি যে আমি মার সাথে মিথ্যা কথা বলতেছি, আর ভাই আমার সেটা আমি মিথ্যা কথা আমার বলতে হইতো, কারণ এই কাজটার কথা জানলো মা আমার এই কাজটা করতে দিত না, যে লাগে না খায় তার
মাকে নিয়ে খুব এমন কিছু মনে পড়ে যে একদম খুব আপনার ইচ্ছে করে আমি নিষ্পাপ, আমি আমি সবকিছু বাদ দিয়ে মায়ের কাছে এরকম করে থাকি?
মাঝে মাঝে আমার মনে চায়, কারণ আমার মাকে আমি অনেক শ্রদ্ধা করি, ঠিক আছে, মাকে আমি অনেক সম্মান করি, আর ছোটবেলা থেকে আমার মাকে আমি বেশি ভালোবাসতাম,
এখনো
ভালোবাসি।
মাকে এমন কিছু আছে যেগুলো বলা হয়নি কখনো মাকে বলতে চান? আমি বলা হয় একদম মন খুলে প্রাণ খুলে আজকে বলতে পারেন।
আমি আমার মাকে আমি একটা কথাই বলতে চাই যে অনেক সময় অনেক কথাই বলা হয় নাই, যে মা আমি তোমাকে না জানি না খারাপ পথে গেছি, খারাপ কাজ করছি, মা তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে অনেক ভালোবাসি মা।
বলুন উদয়ের এই না বলা অনেক কিছুই হয়তো অনেক কিছু বলে দেয়, অনেক কিছু।
গর্ভধারিণী মা, ও মা, গর্ভধারিণী মা, আমার দিনগুলো নীরবে থেমে যায়, আমার রাতগুলো নীরবে
আমার মা আমাদের জন্য অনেক কষ্ট করছে, এমনকি আমি যদি মারে গিয়া বলতাম যে মা পাইলাতে খাবার নাই খাওয়ান করে, তো মা যেভাবে হোক ধার করে পাশের থেকে আইন আমাকে খাওয়াইতো, তারপর যদি যে কোনো আবদার মা না পারলো মা মিঠাইবার চেষ্টা করতো, যে কোন একটা কোনো কিছুতে মা ওই ছেলেটা কোনো একটা উৎসবে এই ছেলেটা করতেছে, মা মার লাগে হয়তো টাকা নাই কিন্তু মা দাঁড় করে না দিত। আমার মাকে আমি অনেক ভালোবাসি,
ভাইয়া।
যখন একবার চলাচলন করে ধরা পড়লেন আপনার হাত ভেঙে যাওয়া, প্রচন্ড অসুস্থ থাকা, সেই সময়
ভাইয়া আমার মা আমাকে অনেক সেবা করছে। আমি গোসল করতে পারতাম না, আমার এক হাত উঁচা থাক মানে এক হাত বা হাতটা আমার উঁচা করা আমার মা আমাকে গোসল করা দিত। পুরো শরীর মানে ব্যায়াম ইচ্ছা গোসল করা দিত। আমি হয়তো গরমে কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, ফ্যান চলতো না, বিদ্যুৎ না থাকলে উনি বাতাস করতো রাজ্যে আমার পাশে বয়া সেবা করতো। তো এমনকি আমার এই অসুস্থতে আমি একটা মাস আমি কাটাইছি, একটা মাস আমি তো মানে প্রথম 10-12 দিন মায় কাজই করে নি।
মায়ের মুখ তো মনে পড়ে চোখ বন্ধ করলো?
জি ভাই অনেক মনে পড়ে।
কি চোখ বন্ধ করে মায়ের মুখ তো মনে করুন তো।
আমি মা গো ভুলছি পথে পথে, ফিরে যাব তোমার কোলে। আমারে দিনগুলো নীরবে ছেড়ে যায়, আমারে রাতগুলো নীরবে কেঁদে যায়।
ফিরে এলেন, মায়ের কাছে গেলেন, বাজার করলেন পরিবারের সবার জন্য, এবং ধীরে ধীরে আবারও সেই পাচারকারী পাচারের সাথে আবার নিজের কাজে মারে গেলেন। আমরা একটু সামনের দিকে শুনতে চাই, এবং তার আগে ফ্রেন্ডস যারা আমাদেরকে শুনছেন তাদের জন্য বলতে চাই যে অন্ধকারের গল্প আপনি শুনছেন 12:37 ঘড়ির কাটায় সময়। অন্ধকারের গল্পে আজ উদয় আছে যে একেবারে ক্লাস 9 যখন পড়ে সেই সময় তার অর্থকষ্টে পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং তারপর থেকে চোরাচালানের সাথে সে জড়িত। ওদের তো মাকে নিয়ে অনেকে অনেক কিছু জানতে চাইছেন, আপনার মা তো এখনো বেঁচে আছেন এবং
জি ভাইয়া
আপনাদের সাথে আছেন, আমরা সেই সব কিছু জানবো, সেই সব কিছু শুনবো। তবে ওদের প্রায় 4 বছরের মতো সময় ধরে কিন্তু সেই চোরাচালানের যে পাচারের যে অংশে বাহক হিসেবে কাজ করা সেটা আর করছেন না, সেখান থেকে তিনি ফিরে এসেছেন, সেসব কিছু জানবো। আরো অনেকটা সময় আছে, মাত্র 12:30, আরো অনেক রাত জেগে থাকতে চাই যদি আপনার খুব বেশি কাজের ক্ষতি না হয়, ভাই বা কিংবা বোন কিংবা আমাদের আমাদের একেবারে হৃদয়ের মানুষ মানে আপনারাই শ্রোতারা, আপনারা জেগে থাকতে পারেন, টিউন ইন করে থাকতে পারেন ঢাকা FM 90.4। বন্ধুরা উদয়ের কথা শুনতে শুনতে আপনাদের কথাগুলো কিন্তু আমরা পড়ছি এবং অনুষ্ঠান শেষে সর্বোচ্চ সংখ্যক কমেন্ট এবং SMS কিন্তু আমি অবশ্যই পড়বো। যারা আমাদেরকে দেশের বাইরে থেকে অনলাইনে শুনছেন, বিনম্র শ্রদ্ধা এবং আজন্ম ভালোবাসা আপনাদের জন্য। অন্ধকারের গল্পের এই আয়োজন একেবারে যেহেতু আপনাদের কথা মাথায় রেখে, আপনারা ছাড়া আমরা B0 ডেফিনেটলি একেবারে শূন্য, আপনাদের ভালোবাসায় 49টি পর্ব আমরা পার করে এসেছি এবং যার ফলশ্রুতিতে আগামী 49টি পর্ব পার করছি ইনফ্যাক্ট, এবং আগামী 29 মার্চ এই অনুষ্ঠানটির 50তম পর্ব, আর সেই পর্বটি অবশ্যই আপনাদেরই হওয়া উচিত। আপনাদেরকে নিয়ে সাজাতে চাই, আরো অনেক ধরনের চমক থাকছে এবং সে কারণে আপনার মতামত জানতে চাই আপনার সাথে। আপনার
কমিউনিকেট করতে চাই, আপনি আমাদেরকে যেভাবে লিখতে পারেন, মেসেজ করতে পারেন, ওজি স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে আপনার প্রফেশন, স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আবারও বলছি, ওজি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার প্রফেশন মানে পেশা, স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। ইমেল করতে পারেন এই ঠিকানায় ovi@dhakafm904.com। এছাড়া আপনার যে কোনো সমস্যা, পরামর্শ কিংবা অপরাধবোধ বিস্তারিত লিখে পাঠাতে পারেন চিঠির মাধ্যমে। ঠিকানাটা বলছি, প্রযোজক অন্ধকারের গল্প, নাভানা টাওয়ার, 15 তলা, গুলশান 1, ঢাকা। আর এই পুরো আয়োজনের জন্য ধন্যবাদ জানাতে চাই প্রডিউসার সাদেক সামি, ক্রাইম রিপোর্টার মঈন, জান্নাতুল ফেরদৌস শিপনকে। ইভান তো রয়েছি আপনাদের সাথে এবং আরও অনেকটা সময় জুড়ে যেহেতু থাকবো, আপনারা আমাদেরকে ফেসবুকে এসে কিন্তু দেখতে পারেন। উদয়ের একটি ছবি স্টুডিওতে বসা, সেরকম একটি ছবি আমরা পোস্ট করে দিয়েছি। facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন যেটা ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড, এবং সেখানে এসে আপনি এই পোস্টিং নিজে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, চাইলে শেয়ার করতে পারেন আপনার আরও অনেক বন্ধুদের কিংবা কাছের মানুষদের দেখে তাদেরকে জানান দেওয়ার জন্য। এছাড়া আপনি কিন্তু চাইলে খুব সহজেই আমাদেরকে SMS করতে পারেন 16260 এই নাম্বারটিতে। আমরা আবারও ফিরে যেতে চাই উদয়ের কাছে, উদয়ের কথাগুলো যখন আমরা শুনছিলাম, এরপর উদয় তারপর কি হলো?
তারপর ভাইয়া বাসায় সেদিন থাকি, তো সেদিন থাকার পরে তো মা বলে, কিন্তু আমি তো অনেক কষ্ট করছি, এমনকি যেই জিনিসটার ভিতরে আমি কাজ করি এটার ভিতরে আমার মতো আমি অল্প টাকা পাই পাইছি। তো আমার মা বলে তোর কিছুদিন কামাইয়া লাগবো না, তুই আমার কাছে থাক, ঠিক আছে আমার কাছে থাক, তোর কোনো কাজে লাগবো না, তুই করে আমি থাক। তো আমি বলি মা সমস্যা নেই, আমি বাসায় থাকবো, বাসায় থাকুন কোনো সমস্যা নাই। পরে কয়েকদিন আমি বাসায় রেস্ট নিই, বাসায় থাকি, বাসায় এমনি তো বন্ধু বান্ধবের সাথে আড্ডা আড্ডা দিই। তো বন্ধু বান্ধব আমার বন্ধু বান্ধব আর একজন কলেজ মানে স্কুল লেভেল থেকে মেট্রিক পরীক্ষা দিয়ে দিছে, অনেকে অনেকে জন হচ্ছে লেভেলের বন্ধু বান্ধব। তো ওনার মাঝে মাঝে আমার বলে, কে উদয় তুই কি করস, তুই তোরা দেখি না এলাকায় খেলতে বলতে আইলে কোনো দেখি না, আগে দেখতাম খেলাধুলা করস কি সুন্দর বাবা, তোর মুক্তকর অবস্থা ভালো না, কেমন জানি একটা অন্যরকম অবস্থা। তাই আমি বলি ভাই আমি তো কাজ করি দোষ, তোরা জানস যে আমার পরিবার অবস্থা হিসেবে চলো না। আমি তুমি বলে কয়েক দোষ তোর অবস্থা যে তোর ইয়ার যে কোন পর্যায়ে গেলে জায়গা আমি বুঝতে পারতেছি না। তাই আমি বলে বন্ধু মানে বলতেছি আমার একটা বন্ধু ছিল আলামিন, তারপর ছিল রকি মানে আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে রিপন। তো ওনারা ওরা বলতেছে যে একসাথে খেলাধুলা করতাম ছোট থেকে, একসাথে বড় হয়েছি। তো ওরা আবার অনেক ভালো পর্যায়ে আছে, যেমন ওদের বাবা মা বা মানে অনেক টাকার মালিক, অনেক টাকা দোকান আছে স্থানীয়। তো ওরা বলতেছে দোষ তুই মাঝে মাঝে খেলতে আমাদের সাথে খেলতে আয় চল। তো একদিন মানে এই যে কাজের ফাঁকে তো একদিন খেলতে খেলতে মানে খেলতে গেছি দুপুর বেলা। তো খেলার টাইমে মানে মাঠে খেলতেছি ক্রিকেট, তো খেলার টাইমে আমি ফিল্ডিং করতেছি। তো এমন টাইম হঠাৎ ভাই ফোন দিছে, বড় ভাই যে পারভেজ উদয় তুই কোথায়? তো আমার বড় ভাই বলতেছে যে আয় কাজ আছে। আমি ভাই আমি তো খেলতেছি কয় অক্ষণ নাই, জরুরি কাজ আছে তাড়াতাড়ি আয়। তো আমার বন্ধুটা বলতেছে পারভেজে যে খেলা তুই কাজ করস তুই একটু বুঝাই পারস না এমন তোর আয় চম। তো আমার বড় ভাই মানে আমার বড় ভাই বলতেছে যে তোর একটু ওয়ারি যাই, তুই ওয়ারি একজন ওই যদি স্বর্ণ গুলো আনতে আসলাম ওইটি তোর ভাগ ভাগ করে বিভিন্ন জায়গায় পাঠাইবি। তো আর যেতেব ওই জায়গায় 2 পিস স্বর্ণের বিস্কুট লাগবো। ভাই বলি ভাই সমস্যা নাই, মানে এবার মানে বর্তমানে যে ইয়াটা তো এর মধ্যে তো অনেক সিন্ডিকেট জুড়ে গেছে, আবার সে অনেকে জানে যে ভাই কাজ করে, আবার অনেকে চিনে, আবার অনেকে ধোকাবাজি করছে এর মধ্যে। তো ধরো ভাই মানে বর্তমানে আমি যে সিস্টেমটা তো লোকে আরেকটা ছোট পিচ্ছি রাখছে পিচ্ছি, তো ওই
পিচ্ছি দারে দিয়া মানে পিচ্ছি দারে পাড়ায় জিনিসটাকে দেখবো, ঠিক আছে, মানে এমন সিস্টেম। তো আমার লোকে দিয়া দিছে, আমার লোকে পরিচয় করাই দিল, ওর পিচ্ছিটা পরিচয় করাই দিল, পিচ্ছিটার নাম হলো জাহিদ নাম। তোর আমি জাহিদের সাথে মানে কথা বললাম যে তুমি পারবা, অনেক কিছু বললাম, মানে ফার্স্টে আমিও যে আমার সাথে যেরকম কথা বললাম আমি ওইরকম কথাবার্তা বলছি। পরে বলার পরে হবে, সমস্যা নেই, আমার লোকে থাকবে। পরে ওয়ারি যেতে গো, ওয়ারি এমন এমন এক ব্যবসায়ী ওর স্বর্ণ লাগবে, তুই লয়ে যা, ঠিক আছে। আমি আচ্ছা ভাই সমস্যা নেই। তো আমার এই স্কুলের ওই ব্যাগটা দিচ্ছে আগের যে পর্যায়ে স্কুলের ব্যাগ শার্ট প্যান্ট ওইরা ওয়ারি যেতে গো। তো আমি নিজের থেকে বাসে উঠি, সাইনবোর্ড থেকে বাসে উঠি, বাসে ওঠার পরে আমি ওয়ারির উদ্দেশ্যে। তো আমি প্রথমে সাইনবোর্ড থেকে মানে বাসে ওইটা অনাবিলে আমি যাত্রা করি, নামি যাত্রা করি, নামার পরে যাত্রা বাড়ি থেকে আমি রিক্সা মানে রিক্সায় করে আমি ওয়ারি যাই, যাত্রা বাড়ির পরে একটু রিক্সা করে ওয়ারি যাই। তো ওয়ারি যাওয়ার পরে পরে আমি ওই জায়গায় আগে যাই না, মানে আগে যাই না, আগে ছোট একটা ওই যে পিচ্ছিদারে আমি রাখছি সামনে, রাইখা আমার ব্যাগটা পিচ্ছিদার কায়ন্দা দিছি, কারণ আমার যদি ধরে আমার বড়বার উদ্দেশ্য মানে আমি হয়তো বুঝতে পারি এটা কি জন্য ওই পিছিয়ে দেওয়া যায়, হয়তো আমার বড়বার উদ্দেশ্য যে আমি যদি ধরা খাই আমার জিনিস বা
সেফ থাকুক,
সেফ থাকুক হয়তো। তবে যেমনি যেমনি বলে দিছে যে আমি আরো সামনে আমি পিচ্ছিদারে রাখি, পিচ্ছিদার কাছে একটা মোবাইল দিয়ে দিছি। তো পিচ্ছিটা সেফ
থাকে, বয়স কত?
বয়স কত
হবে আনুমানিক?
10-11 রাজধানী মার্কেট আছে, তো মার্কেটের সামনে আমি ওরে রাখছি, রাইখা দেখতে ওর কাছে দিছি, দিয়া ওরা আমি গেছি। তো আমি যাওয়ার পরে পরে ওই লোকটার সাথে আমি কথা মানে ওই লোকটার সাথে প্রথমে দেখা হয় না, পরে বাইরে ফোন দিই, ওই লোকটা আসি, আসার পরে বলে তুমি না কয় জিনিস আনছো? আমি পরে বাইরে আমি ফোন দিছি, ভাই ঠিক আছে মানে তুমি নাকি এমনি ফোন দিছি? পরে ভাই ওর কথা হয়েছে, হ্যাঁ ভাই ঠিক আছে, হ্যাঁ দিই। পরে আমি ভাই আমার লোক তো সামনে যেতে হবো, কই যাইতে হবো? আমি কে একটু সামনে আসেন। পরে সামনে আসার পরে সামনে আসেন তো আচ্ছা আসো, রাস্তাটা চলো না সামনে, তুমি জিনিস কি লাগানো নাই? আমি তো ভাই আনছি। পরে আমি সামনে যাই, যাই পিছিয়ে দেয় অর্থাৎ ব্যাগটা লি, ব্যাগটা লওয়ার পরে আমার কান দিলি, মানে এখন জিনিসটা দিলে সমস্যা নেই, আগেবার তেল মানে বললে কথাবার্তা চুক্তি হয়ে গেছে গা। তো আমি ওনার সাথে ওনার জায়গায় যাই, রাস্তাঘাটে তো দেওয়ার সিস্টেম নেই। তো আমি যাই, তো যাওয়ার পরে মানে ওই ভিতরে যাই, তো ভিতরে যাবো ওয়ারির ভিতরে, ভিতরে একটা জায়গা বাসাই বাসা সিস্টেম। তো যাই, যাওয়ার পরে আমি ওনার জিনিসটা দিই, মানে ওই স্বর্ণের বিস্কিট, বিস্কিটটা আমি ওনারে দিই। পরে ওনারে দেওয়ার পরে উনি আমার আবার 150 টাকা দেয়, 150 টাকা দেয়, ঠিক আছে। আমি কাজ করি বরাবর, তবু উনি মনে হয় খুশি না কি দিছে আমি এটা বলতে পারি না। তো দেওয়ার পরে কি আচ্ছা চলে যা, বেলা চলে যা এখন, ঠিক আছে চলে যা। আর ভাই আমরা যে স্বর্ণের বিস্কিটটা ব্যাগের ভিতরে রাখি এমন ভাবে, আপনি যদি অথবা অন্য কেউ যদি সাধারণ মানুষ যদি কোনো ব্যাগটা চেকও করে বিস্কিটটা পাইবো না।
কিভাবে রাখেন
ভাইয়া? ওটা সাধারণত ভাইয়া মানে ওই যে ব্যাগটা, ব্যাগটা তাদের তৈরি করতে পারানো, মানে ব্যাগের শিলি মানে ব্যাগের দুইটা সাইড দুইটা মানে দুইটা পার্ট বড় বড়, তো মাঝখানে বটে যে শিলি ভাইয়া, শিলিটা খুইলা ভিতর দিয়া ফর্ম সিস্টেমের মতন থাকে নিচ দিয়া, ওর পাশ দিয়ে ভাইয়া শিলি খুইলা আস্তে করে বসাই দেয়, মানে সাধারণ মানুষ হোটেলে যাই, হোটেলে যাওয়ার পরে কিছু খাই, খাওয়া দাওয়ার পরে পরে উনি আমার মানে পিছিয়ে আমার কোশ্চেন পর বলতেছে, ভাই দিয়েছেন ঠিক মতো ডিউটি করতেছে। আমি ওর আবার একটা আস্তে থাপ্পড় দিই মাথা বাড়ায়, আমি বলতেছি ভাই যে পিচ্ছি মানে পিচ্ছি পোলা পাইন পরে আমাদের মতন ছেলে একটু মানে ইয়ং ছেলেদের দিয়ে কাজ করানোর মূলত উদ্দেশ্য হইলো ভাই ওদের কোনো দিয়ে যায় না যে ওরা কোনো করতে পারে ভাই। আপনি হয়তো দেখ বিশ্বাস যাবেন না যে দেখতে গেলি তাঁতি বাজার বড় বড় যে এই যে জুয়েলার্স গুলাতে কাজ করে ছোট ছোট ছেলে ভাইয়া, ছোট ছোট ছেলে এই স্বর্ণের গোল্ড লাখ লাখ টাকা স্বর্ণের গোল্ড ওদের কাছে ওরা নিয়ে আয়সা দিতেছে, ওদের দ্বারা সব কাজ করানো হইতাছে, ঠিক আছে? দেখলে বুঝে যাবেন যে ওর কাছে এত টাকার জিনিস থাকতে পারে, ওদের সাথে ওই যে সিন্ডিকেটের হাত আছে, এরকম অনেক সিন্ডিকেট ব্যবহার করা হয় এই ধরনের কাজে।
তো আমরা আসলে উদয়ের কথা শুনতে শুনতে অনেক রহস্য, উদয় যতটুকু জায়গায় জড়িত ছিল সেরকম অনেক রহস্য কিন্তু বের হয়ে যাচ্ছে। উদয় এরকম আরো কাদেরকে দিয়ে যে মূলত বাহন বাহক হিসেবে কাজ করানো হয়,
এই ধরনের টার্গেট পিপল কারা, এই ধরনের কাজে যাদের মানে যাদের দিয়ে কাজটা করানো হয়, বেশিরভাগ পোলাপাইন, মানে পোলাপাইন কি জানি না, পোলাপাইন সাজানো হয় অথবা বৃদ্ধ লোক, মানে বৃদ্ধ বলতে কি যে মুরব্বী টাইপের, মানে খারাপ দেখতে খারাপ দেখা যায়, একটা হিরুঞ্চি পোলা অথবা একটা কাঞ্জাতি পোলা, এরকম খারাপ পোলা পাইন, এদের দ্বারা এই কাজটা করানো হয় না। কে লিগা যে মানে যেকোনো মানুষ একটা মানুষ দেখলে বলে দিতে পারে যে এই কাজটা করে, পরে দ্বারা এই কাজটা করানো হইতে পারে, অথবা ওই কাজটা না করলে চেক করা হয়, মাঝে মাঝে দেখা যাবে ভালো ভালো মানুষ অনেক চেক করে, তো এরকম মধ্যে মানে চেহারার ভিতরে যে বুঝা যায় ওই যে একটা ভালো মানুষের একটা ভাব, ওদের দ্বারা ভাই এই কাজটা করানো হয়।
আচ্ছা আপনি এই যে আড়াই বছরের মতো এই কাজগুলো করলেন, সবচেয়ে বেশি আপনার নিজের কাছে করতে গিয়ে বিপদজনক কিংবা চ্যালেঞ্জিং যাই বলি না কেন, বা এরকম কোনটা মনে সবচেয়ে বড় চালান, বড় অঙ্কের চালান এরকম, বা খুব বিপদে পড়ে গিয়েছিলেন কোন একটা?
আমি একবার বলছি ভাইয়া, আমি সবচেয়ে বিপদে পড়ছিলাম ওই গাছটাতে, ওই যে আমাকে মায়া ফেলার চেষ্টা করা হয়েছিল, আর আমি মনে করছিলাম ওই কেমন আমার জীবনের শেষ দিন, ঠিক আছে? এটার মতন ভয় মানে বিপদে আমি কোনটাতে পড়ি নাই, পরে আস্তে আস্তে তো আমি এটার ভিতরে পুরো সম্পূর্ণ ভাবে জড়ায় পড়ি, এমনকি কোনো এর পরবর্তী বেশি একটা সমস্যা হয় নাই, এমনকি এমনি অনেক জায়গা অনেক সাইডম্যান আমাকে চেক করছে, চেক করে আমার সাথে স্বর্ণ
চিটাগাং
ছাড়া এটা ময়মনসিংহ যাওয়ার পথে ভাইয়া, মানে যে স্বর্ণের বিস্কিটটা ওই বিস্কিটটা ময়মনসিংহ যাওয়ার পথে আবার অন্য ভাবে নিছি, তো ময়মনসিংহ যাইতে
এটা
ভাইয়া মানে আমার কাজের দেড় বছর পার হয়ে গেছে। আমার বেশি একটা মানুষ তো চিনাই তো না, মানে কি ভাই একজনের লয়ে গেলাম সবসময় রাখলে ওই লোকটা চিনে, কাজ করালে মানে কাজ করেন কি ওরা আসে, আসার পরে ওরা এটা কাজ করে ওই জিনিসটা চলে যায়গা, তো আমার তো উনি আর লয়ে রাখতো না, মানে আমার দিয়া জাস্ট জায়গায় জায়গায় থামে বিভিন্ন জায়গায়, ওনার নিজের জায়গায় না থামে কাজ করাই তো বাইরে তো শেষ, তা আমার একটা বেশি একটা মানুষ তবু চিন্তা না, আমি এতদিন ধরে কাজ করি তবু, তো ভাইয়া ময়মনসিংহ ওই লোকটা যেহেতু আমার উনি বলছে যে আমি একটু ময়মনসিংহ যাওয়ার প্রতি একটু বেশি একটা ভয় পাইছি, কারণ যে এর আগে একটা ঘটনা ঘটছে এই কাজটার ভিতরে, তাই তো উনি আমার অনেক সতর্ক করে দিয়েছে কোনো সমস্যা না, তো ভাইয়া যাওয়ার পথে আমার এবার স্বর্ণগুলো আছে না, স্বর্ণগুলা বিস্কিট ইয়ার পাওয়া আছে না, জুতা বড় জুতা কেস জুতার ভিতরে দুই পিস স্বর্ণ নিচ দেওয়া, মানে কি বলবো জুতা অনেক লম্বা পায়ের নিচটা বসাইছে, স্বর্ণের বিস্কুট দেখো লম্বা একটু পাতলা পাতলা আর চতুর্ভুজ আকারে, মানে চার গুণ ইচ্ছা, ঠিক আছে? বেশি একটা বড় না লম্বা না, একটু প্লেট তো বসা দিছে, তো দুই পায়ে দুইটা আমার একটু হাঁটতে সমস্যা হইতেছিল, মানে বেশি একটা কি তো হাঁটতে সমস্যা হইতেছিল, পরে হওয়ার পরে পরে আমার বলে যে তুই আল্লাহ এটা গিয়া যেতেই বোঝে এমন, মানে ওই ময়মনসিংহের যে ব্যবসা এটা ভাইয়া ওই ব্যবসায়ীটা একটু ছিল মানে কি একটু টাকা দিতে বেশি, ঠিক আছে? জিনিসটা লয়ে গেলে টাকাটা একটু বেশি পাওয়া
যায়,
বড় ভাই বেশি দিত, এমনকি সলিড টাকা আমার বুঝিনি, তো উনি যাইতেই তো যাওয়ার পথে যাই ময়মনসিংহ যাওয়ার পথে, তো ময়মনসিংহ কিভাবে যাবো, তো ময়মনসিংহ যাওয়ার পথে উনি বল মানে বড় ভাইয়া যে প্রথমে এখান থেকে মানে আমি যেভাবে যাই, তো এখান থেকে প্রথমে আমি ইয়াতে যাই টঙ্গি, টঙ্গি গাড়িতে যাই, টঙ্গি গাড়িতে যাওয়ার পরে টঙ্গি থেকে মানে গাড়ি থেকে এখানে আমার ট্রেনে করে যাবো, বুঝছেন? ট্রেনে তো গাড়িতে করে যাই, গাড়িতে করে যাওয়ার পরে তো মাঝে মধ্যে একটা মানে মানে যাওয়ার পর নামার পরে হাঁটার টাইমে আমার একটা মানে মানে পুলিশের সাথে তো অনেক সময় অনেক ফোন মারতে হবে, অনেক কিছু কাজ করে, তো আমার ডাক দিয়েছে হঠাৎ করে এদিকে হোক কই থাকো তুমি, আমি বলি যে
ডাক দিয়েছে
পুলিশের সাথে মানে আনপ্রফেশনাল সাথে একটা অন্য একটা লোক থাকে, যেমন মানে ওদের সাহায্য করে বিভিন্ন গোয়েন্দাদের। তো ডাক দিতে তুই কই থাকস? তো আমি একটা নাম বলি যে আমি আবদুল্লাহপুর থাকি, এমন এমন কি করো সে জায়গায় কই যাবি? আমি তুই ময়মনসিংহ যাবো, ঠিক আছে ময়মনসিংহ কই যাবি? মানে ওই মানে ওদের মানে ভাইয়া ওদের সাথে কি ঘাবড়ে কথা বললে মানে ওনারা অন্যরকম ভাবে বুঝছেন? এরা আমার বড় ভাই শিখা দিচ্ছে, এমনকি আমি এরা ক্ষেত্রে এমনি করতে বুঝে বলেছি তুই তোর ধরে ঠাস ঠাস কথা বলি কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো বলেন, তো বলার পরে পরে উনি ওই ফর্মাটা আমাকে ধরে, ধরার পরে অনেক কিছু বলে পুলিশের কাছে লজে যে ভাই মানে সাইড পড়ে মানে টায়া খাওয়ার একটা চিন্তা, ঠিক আছে? তো আমার চেক চুক করে, চেক চুক করে, ঠিক আছে আমার একটা মানিব্যাগ ছিল, মানিব্যাগের পাতা বুতে উল্টে অনেক কিছু চেক চুক করে। তো আমার আমার পায়ের ভিতরে জুতা, তো পাওটা চেক করে জুতাটা খুললে মানে প্যান্টে একটু উঠে একটু সাইড চুক চেক চুক করে, কিন্তু ভাই আমার আমার পাটা গেলে ভাঙা কাঁপতাছে মানে কাপু নিজে করলো। তো বুঝতে না তো এবার তুই কি করস, তুই সত্যি করে রাখ তোর ইনফরমেশন পাইছি যে তুই এই কাজ করস মানে মাদকের সাথে জড়িত কথা বলবো? আমি না আমি তো এই কাজ করি না, আপনারা হুদা হুদে আমার দাও। আমি একটু তাদের সাথে চঞ্চল ভাবে কথা দিচ্ছি, হ্যাঁ লোকজন কি রাস্তায় পাইলে ধরতে মন চায় এমন? তো এর পাশে আমার মানে ওদের সাথে একজন এসআই, তুই আমাকে ঠাস করে থাপ্পড় দে।
আচ্ছা
এই তিন বছরকে করার পরে থাপ্পড় দেওয়ার পরে পরে কয়ে যা পরে রঙ্গুড়া বুঝছেন, পরে আমার ছেড়া দেয়। ছেড়া দেওয়ার পরে পরে আমি টঙ্গি, তো মানে ওই টঙ্গি যাওয়ার পরে টঙ্গি মীরাবাজার নাম মীরাবাজার স্টেশন, মীরাবাজার স্টেশনে আমার যাইতে হইব ময়মনসিংহ। তো মীরাবাজার স্টেশনে আমি উঠি, উঠার পরে টিকিট কাটি। এর মধ্যে আবার বড় ভাই
এই রুট গুলো আপনি কিভাবে চেনেন এটা কি আগে বলে দেয়?
আমার বলে দেওয়া হয়েছে ভাই যে এভাবে এভাবে যাইতে হইব। তারপর আমি লোকজন জিগায় জিগা যে ভাই এটা কোন জায়গায়, মীরাবাজার স্টেশনে যাই, স্টেশনে যাওয়ার পরে ওই টিকিট কাটি, টিকিট কাটার পরে মানে ময়মনসিংহের। তো ওই বগিতে গিয়ে উঠি, উঠার বগিতে গিয়ে উঠি। তো উঠার পরে তো আমার পায়ে ওদের একটু সমস্যা হয়েছিল ভাই বুঝছেন, তো জিনিসটা একটু লোহা মানে ইয়ার টেপে শূন্য, তো পায়ে একটু মানে বয়া বয়ে যায়, তো একটু ফিল অনুভব করি। তো করার পরে আমি ওই ট্রেনে গিয়ে উঠি, ট্রেনে গিয়ে উঠার পরে পরে বসি, বসার পরে অনেক সময় ট্রেনের ঘটঘট ঘটঘট আওয়াজ হবে সে একটা ভালো লাগে না, কেমন জানি ঠাস 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 আওয়াজ, তো অনেক মানে একটু কষ্ট হয় আমার। তো বাবার এর মধ্যে আবার যে কোনো জায়গায় যাওয়ার পথে ভাইয়া মানে আনানোর পথে বড় ভাই আমরা ফোন দিবই, ফোন দেওয়ার কোনো সমস্যা আছে নাই কোনো কিছু, আমি আগে অনেকবার বলছি যে এই কথা আমরা বলবই। তো ভালো ভাবে তুই কিন্তু ঘুমাইস না, হ্যান ত্যান সাবধান থাকিস পার্বতী, হ্যান ত্যান পার জোতার মতো খুললা বইস না, অনেক কিছুই বলে। তো আমি বলি ভাই না ভাই সমস্যা নাই আমি বলব। পরে আবার ওই যে বসি, বসার পরে আর এর আগে আমার বড় আরেকটা কথা বলে দিয়েছিল যে আমি যদি তোর সাথে কোনো কথা ফোনে কথাটাই কথা কই কথা বলার টাইমে কেউ জানি বসতে না পারে তোর সাথে আমার কোনো একটা অন্যরকম কথা দিতে, হ্যাঁ এমনি হ্যাঁ সমস্যা নেই আমি এবারে এমনি পোষাম বাড়িতে গিয়ে এমনি পোষাম গিয়া ফোন দেবেন বাদ গিয়া এমনি এমনি মানে বুলা দেওয়া হয়েছে। তো আমি ট্রেনে উঠার পরে পরে ট্রেন ছাড়ে, ছাড়ার পরে ওটা আর ভালো লাগে না, পরে যাই যা কোথায় অনেকক্ষণ দীর্ঘ জার্নি, জার্নি করার পরে আমি নামি, আমি একটু ক্লান্ত হয়ে যাই। তো যাওয়ার পরে আমার যে লোকটা আমার বড় ভাই আমার আগে নাম্বার দিয়েছিল, নাম্বারটা আমি হারাই ফেলি, নাম্বারটা আমি পাই না, ঠিক আছে কি হবে না এটা কার দিছিল। তো আমি বড় ভাই আবার ফোন দিই, ফোন দেওয়ার ভাই আমার তো ওনার নাম্বার নেই, নাম্বারটা আমি পাইতাছি না। তো বড় ভাই আমার আবার ওনার নাম্বারটা দেয় যেমনি হোক, পরে আমি ওনারে ডাক দিই, ফোন দিই, ফোন দেওয়ার পরে পরে উনি আমার বলে যে আচ্ছা তুমি কই? আমি বলি যে আমি ময়মনসিংহ রেল স্টেশনের সামনে আসছি ভাই। তো উনি আবার একটু শহরের ভিতরে আসলো ময়মনসিংহ, তো উনি কয়ে আমার একটু আসতে দেরি হবো তুমি একটু আসা বসো, ট্রেনে আসা বসো। বসার পরে পরে এর আগে ভাই আমার টিকিটটা আছে না ভাই, আমার টিকিটটা আমি ফালাই দিই, ফালাই ধরে ট্রেন থেকে যখন নামি, নামার পরে ওই যে ট্রেনের কয়েকজন লোক টোক থাকে না, লোক টোক থাকে আমার কলা ধরে বুঝায় সেই ট্রেনের টিকিট বাড়াতে হ্যান তো অনেক অনেক আরে ভিতরে লেগে যায়। আমি ভাই আমি টিকিট কাটতে আইছি, তো অনেক জায়গা যন্ত্রণা করে। তো আমরা আবার যার কাছে এই জিনিসটা লয়ে যাবো, উনি আবার একটু নাম করা ছিল নামি দামি মানুষ, তো উনি আবার আইসা দেখে যে আমার লাগে এরকম ব্যবস্থা করতে আছে। তো আইসা উনি আবার ওই যে লোকটা মানে ওই যে আমার সাথে খারাপ ব্যবহার করতেছিল তোরা দাম মানে ঠাস ঠাস করে থাপ করে দেয় কিছু কারণ তীরের সাথে এমনি ব্যবহার করলি কে এমন ও তোর চিনস হয় আমার লগের লোক তুই মানে অনেক নাম করে প্রভাবশালী। তো পরে ভাই সরি অনেক কিছু করে ভাই ভাই সামনে মানে বাগান সিস্টেম তো যাই উনার গাড়িতে ঘুরে যাই, যাওয়ার পরে বাইরে যাই, তো বাইরে যাওয়ার পরে উনার বাসায় যাই, বাসায় যাওয়ার পরে ফ্রেশ মানে একটু ফ্রেশ ট্রেশ হওয়ার ব্যবস্থা করে দেয় যে ফ্রেশ ট্রেশ হওয়া যাও, ফ্রেশ ট্রেশ হোক, তো ফ্রেশ ট্রেশ হওয়ার পরে পরে বসি, বসার পরে কয় জিনিসগুলো খুব পরে আমি ওই যে জুতা খুইলা ঠিক আছে জিনিসগুলো আমার পকেটে রাখছিলাম উনার আর দেওয়া হয়নি, পরে পরে ওনার আমি দিই, দেওয়ার পরে উনি ফোন দেয় কয় ভাই ঠিক আছে সমস্যা নেই অনেক কিছু কয়, তো করার পরে পরে বলে আচ্ছা তুমি কি এখনই চলে যাবা না মানে আমার খাওয়ানোর ব্যবস্থা করে এখনই চলে যাবা না কিছুক্ষণ পরে যাবো কিছুক্ষণ, তাই বলে হ্যাঁ যাবো এখনই, কয় না তাহলে তুমি একটু বিশ্রাম নিয়া ঠিক আছে ঘুমাও তুমি একদিন থাকিয়া যাও, আমি না ভাই আমি এখনই যাবো না, বলে না থাকো এত প্যাট করে এত জার্নি করে আইসো, তো আমি ওই জায়গায় ভাই একদিন ঘুমাই মানে মানে রাতে থাকি রাত থাকি ওই জায়গায় যাবি মানে ভাই বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে আমার বেশিরভাগ ওই জায়গায় থেকে যেতে তো দূরের ক্ষেত্রে থেকে যেতে তো পরে ওই জায়গায় থাকি, তো থাকার পরে ওই লোকটা আবার পরের দিন আসে মানে ওই যে অন্য জায়গায় যায় আসে সকালবেলা আসে কয় তুমি কি যাইবো এখনই, আমি হ্যাঁ যাবো আমি রেডি আছি, তাহলে তাহলে তুমি যাওয়ার হচ্ছে, তো ওই লোকটা আমাকে আবার টাকা দেয় কিছু 900 টাকা দেয়, 900 টাকা দেওয়ার পরে কয়ে তারা ঠিকঠাক ভাবে যাইও যা একটা ফোন লোকটা ঠিক আছে এই ধরনের ব্যবসার সাথে জড়িত কিন্তু লোকটা ভাই অনেক ভালো ঠিক আছে লোকটা অনেক ভালো, তো লোকটা আমাকে বলে যে আচ্ছা তুমি ঠিক মতন যাইও, তো ওখান থেকে ভাইয়া
লোকটা তো ভালো আসলে তার স্বার্থে
হ্যাঁ
তার কাজের
মানে আমার সাথে ভালো ব্যবহার করছে, ভালো ব্যবহার করছে আমার সাথে কথাবার্তা বলছে বলছে, পরে বলে যে আচ্ছা তুমি তাহলে ট্রেনে করে একটা যে কোনো সমস্যা সমস্যা এলো ময়মনসিং এর পথে আমার একটা ফোন দিবা ঠিক আছে, অনেক মানে এমনি ইয়ে আছে নাম করালো ওনার লাগে আবার ওই আমার বড় ভাইটার অনেক সম্পর্ক ভালো ভালো সম্পর্ক ঠিক আছে, তো দেওয়ার পরে পরে আমার বড় ভাই আমার ফোন দেখেছে আমার লোক হ্যান ত্যান যদি খেদিকা রাখেন ওনারে বলছিল এর আগে, পরে উনি বলে আচ্ছা তোমার কোনো সমস্যা হলে ফোন দাও, পরে আমি আবার কি বিকালের ট্রেনে আমি আসা করি ভাইয়া, তো আসার টাইমে যেটা হয় আমার মানি ব্যাগটা আমার হারাইয়া যায়
আচ্ছা
মানে ট্রেনে চলতে অবস্থা টিকিট তো কাটি, কাটার পরে চলতে অবস্থা আমার মানি ব্যাগটা হারাইয়া যায়, তো আমি কি করবো আমি কিভাবে আসুন, কিন্তু এইভাবে তো আমি তো আমি ওই যে মীরাবাজার মানে টঙ্গি টঙ্গি মীরাবাজার পর্যন্ত আমি টিকিটটা কাটি, তো কারণ আমি নামার পরে আমার লোকে একটা টাকাও নাই আমি যে কিভাবে চলে আসুন আমার মানে অন্ধকার মারায় দেন আমি কিভাবে আসুন, পরে
ওই যে সোনার বার দিয়ে আসলেন দেখি জুতো সেলাই খুলে দিয়ে আসলেন
ভাইয়া, জুতা সেলাই খুলে ফেলতে মানে
তারপর
আমার মানি ব্যাগ হারা যায় মানে মানি ব্যাগ হারা যায় আমার লাগে একটা টাকাও নেই আমি যে গাড়ি ভাড়া দিয়ে আসুক এই অবস্থা নেই এমনকি আমার অনেক খিদাও লাগে টায়ার, তো আমি অনেকক্ষণ ধরে এক জায়গায় মানে ভাবতেছি বৈশা বৈশা যে আমি কি করুন, বড় ভাইয়ের ফোন দিছি বড় ভাইয়ের কি কষ্ট মানে গাড়ায় উড়ে গেছে আচ্ছা ব্যবস্থা করে তুই অনেক কই আসস, আমি বলি ভাই আমি তো টঙ্গি মীরাবাজার একটু বার হয়ে আসি তো আবদুল্লাহপুর পর্যন্ত আমি হাইটে আসছি প্রায় আধা ঘন্টার রাস্তা হাইটে হাইটে হাইতে, তো আমি কি করুন ভাই, পরে আচ্ছা তুই আবদুল্লাহপুর থাক যে আমি কিছু একটা ব্যবস্থা করতেছি, পরে ভাই কি বলবো আমার এমন খারাপ অবস্থা সিরিয়াস আমি পারতেছি না কোনো জায়গায় রাস্তার ভিতরে ঘুমিয়ে পড়তেছি, চার দোকানে গিয়ে অনেকক্ষণ বসে রয়েছি, চার দোকানে বলতেছে ভাই কিছু খাইবেন চাচো ওই না ভাই তাহলে উঠা যান না ঠিক আছে, তো আমি আসতে আবদুল্লাহপুর ব্রিজ আইসা ও স্যার আবদুল্লাহপুর যে ব্রিজটা
আচ্ছা আবদুল্লাহপুর ব্রিজ থেকে উদয় কোথায় গেল কি করলো সেই সব কিছু জানবো, তবে আপনাকে তার আগে বলতে চাই যে ঘড়ির কাঁটা একটা বেজে দুই মিনিট অন্ধকারের গল্প চলছে আরো অনেকটা সময় আপনার সাথে আমরা আছি, উদয়ের কথাগুলো শুনছি আমাদের সাথে অনেকে জয়েন করে ফেলেছেন, আমি উদয়ের কথা ধরে বলতে চাই, উদয় বারবারই বলছিল যে ময়মনসিংহ যে যে সোনা সে নিয়ে গেল পাচার করে নিয়ে গেল বহন করে নিয়ে গেল বারবারই বলছিল যে নাম করা লোক কিংবা তার বাড়ির যে বর্ণনা তারা দিল কিংবা তার যে প্রতাপের বর্ণনা দিল তার মাধ্যমে বোঝা যাচ্ছে, এবং নানান পরিসংখ্যানে নানান সময় নানান ধরনের পত্রিকার নিউজ বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে এই গডফাদাররা মূলত সমাজের প্রচন্ড প্রতিষ্ঠিত কিংবা মুখোশধারী হয়ে থাকে যাদেরকে আমরা আপাত দৃষ্টিতে
সামাজিক ভাবে প্রচন্ড সম্মানের জায়গা কিংবা সেই বড় বড় জায়গাগুলোতে আসলে দেখতে চাই, দেখতে পাই। তবে এটা গণহারে কারোর বিরুদ্ধে ধরনের অভিযোগ কিন্তু করা যাবে না। একটুখানি যে কোনো আঙুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া মানুষের দিকে যদি আমরা তাকিয়ে দেখি বা তার পেছনের পরিসংখ্যান ভাবি বা খুঁজতে যাই, তাহলে খুব সহজেই তারা ধরা পড়ে যায়। এবং এই যে অনেকের অনেক মনে অনেক ধরনের প্রশ্ন চলে এসেছে, সেই ময়মনসিংহের মানুষটির নাম অনেকে জানতে চেয়েছেন। প্রিয় শ্রোতা যারা আছেন তাদের জন্য খুব বিনয়ের সাথে একটা কথা বলি, যে মানুষটা এখানে এসে কথা বলেন, আমাদের স্টুডিওতে সরাসরি এসে কথা বলেন, তার এই ভালো হয়ে আসার পরবর্তী সময়ে তিনি যখন একদম অনেস্টলি কথাগুলো, প্রক্রিয়ার কথাগুলো বলছেন, আমরা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা কোনো এমন কোনো কিছুর নাম তার মুখ থেকে বা তার এমন কোনো কিছু আমরা শুনতে চাই না যেটাতে আমরা একেবারেই অপারগ, যাতে করে এই অন্ধকারের গলি থেকে আলোতে ফিরে আসা মানুষগুলোর পরবর্তী জীবনটা অনেক বেশি দুর্বিষ হয়ে ওঠে সেটা আমরা চাই না। আমরা ঘটনাগুলো কি সামনে তুলে ধরতে চাই, নিশ্চয়ই সেই অপরাধীদের পুরোপুরি তারা আসলে লুকিয়ে থাকতে পারেন না, তারাও একটা সময় ধরা পড়ে যান সমাজের দর্পণে, বিবেকের দর্পণে। এবং এই যে ট্রানজিটের কথাগুলো হচ্ছে বা স্বর্ণ চলাচলের এই প্রক্রিয়ার মাঝামাঝি আমরা দেখি হচ্ছে বড় খবর হয়, বিমানবন্দর ধরে আসে বা এরকম অনেক একের পর এক স্বর্ণের অবৈধ চালান পাওয়া যায়। এর জন্য এই বহনকারী বা উদয়ের মতো বহনকারীরা ধরা পড়লো কিংবা হৃদয় যে ধরা পড়ে অলরেডি এখনো কিন্তু জেল খাটছেন, সেই বহনকারীরা ধরা পড়লো গডফাদাররা আড়ালি থেকে যান বরাবর, এদের গ্রেপ্তার করা তো দূরের থাক, এই চক্রের একজন সদস্যের টিকিটিও কিন্তু পাওয়া যায় না, এমনটাই হয়। এমনকি স্বর্ণ চোরাচালান মামলায় গ্রেপ্তারকৃত বহনকারীদের তারাও কিন্তু সবাই যে খুব বেশি একদম পরিপূরক শাস্তির মধ্যে আছেন বা বাস্তবায়ন হয়েছে এমনটিও কিন্তু নয়, অথচ দেশের প্রচলিত আইনে স্বর্ণ চোরাচালান জেল দায়ে জেল জরিমানা সহ কঠোর শাস্তির বিধান কিন্তু রয়েছে। সূত্র বলছে যে পরিমাণ স্বর্ণ চোরাচালান হয় তার মাত্র 5-6% ধরা পড়ে, তবে বেশিরভাগ চোরা কারবারি থেকে যায় কিন্তু অধরা। চোরা চালান সিন্ডিকেটের সাথে কিন্তু মাঝে মাঝে আমরা দেখি যে অনেক দুর্নীতিবাজ কর্মকর্তাদের জড়িয়ে থাকার খবর বেরিয়ে আসে এবং অনেক মানুষেরই কিন্তু জড়িয়ে থাকার খবর বেরিয়ে আসে, যারা রাঘব বোয়াল হিসেবে আমরা তাদেরকে আইডেন্টিফাই করি। সূত্র জানায় চোরাচালান হয়ে আসা বেশিরভাগ স্বর্ণের টাকা পরিশোধ হয় হুন্ডির মাধ্যমে এবং ব্যাংকিং বা বৈধ চ্যানেলের বাইরে লেনদেন হওয়া এ টাকা চলে যায় অস্ত্র, মাদক সহ সন্ত্রাসী অর্থায়নে। সোনা বহনকারীদের দু একজন ধরা পড়লো, তাদেরকে কিন্তু রিমান্ডে নিয়ে কয়েকদিন জিজ্ঞাসাবাদের পরই পাঠিয়ে দেওয়া হয় জেল হাজতে। এবং শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী 1990 থেকে 1914 সালের জুলাই মাস পর্যন্ত সারা দেশে চোরা চালানের অভিযোগে 298টি মামলা রয়েছে, মামলার আসামি করা হয় 393 জনকে, যাদের মধ্যে শাস্তি পেয়েছে মাত্র 15 জন। এটাই হচ্ছে রিয়েল পিকচার। আর বন্ধুরা, আপনাদের সাথে অন্ধকারের গল্প নিয়ে আরো অনেকটা সময় যেহেতু থাকবে, তার আগে একটু আপনাকে মনে করিয়ে দিতে চাই যে আমরা 49তম পর্বের কথা বলছি, আমাদের ঠিক 50তম পর্ব আগামী 29শে মার্চ এই অন্ধকারের গল্প, এবং যে পর্বটি আপনাকে নিয়ে আমরা সাজাতে চাই অনেক ধরনের চমকও কিন্তু সেই পর্ব অপেক্ষা করছে। সেরকম একটি মহেন্দ্র ক্ষণে আপনার কাছ থেকে আপনার মতামতগুলো চাই, আপনার মতামতগুলো পাঠাতে কিংবা আপনার সাথে আমাদের কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য আমাদেরকে মেসেজ করতে পারেন। মেসেজিং অপশনে গিয়ে টাইপ করুন ওজি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার পেশা লিখে পাঠিয়ে দিন। সেল নাম্বারটি আপনার মানে আপনার মোবাইল নাম্বারটি লিখে পাঠাবেন 16260, এই নাম্বারটিতে ইমেইল করতে পারেন যে ঠিকানায়, ঠিকানাটি বলছি og@dhakafm904.com। এছাড়া আপনার যে কোনো সমস্যা, পরামর্শ কিংবা অপরাধ বোধ বিস্তারিত লিখে পাঠাতে পারেন চিঠির মাধ্যমে। চিঠি যে ঠিকানায় লিখবেন, প্রযোজক অন্ধকারের গল্প, নাভানা টাওয়ার, 15 তলা, গুলশান 1, ঢাকা। আর এই পুরো আয়োজনের জন্য ধন্যবাদ নিঃসন্দেহে দাবি করে প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার মঈন, জান্নাতুল ফেরদৌস শিপন। এবং ইভানকে তো আপনারা শুনছেনই, আজ আমরা শুনছিলাম উদয়ের কথাগুলো। 1:07 ঘড়ির কাঁটায় আরো অনেকটা সময় আপনার সাথে থাকবো যদি আপনি টিউন ইন করে থাকেন ঢাকা FM 90.4। এই বাকিটা সময় চাইবো যে আপনি ফেসবুকে কিংবা SMS প্যানেলে আমাদের সাথে জয়েন করেন। ফেসবুকে আসতে facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি নিঃসন্দেহে পেয়ে যাবেন, যেটা ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড। সেখানে উদয়ের ছবি দেয়া, উদয়ের স্টুডিওতে বসা অবস্থায় একটি ছবি পোস্ট করে দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু আপনি সেই ছবিতে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ারও করে দিতে পারেন। এবং খুব সহজে আপনি আমাদের অন্ধকারের গল্পের ফেসবুকে নিজস্ব পেজে কিন্তু সেখানেও লাইক করে রাখতে পারেন, তাতে করে আপনি আমাদের অন্ধকারের গল্পের বিভিন্ন পর্বের নিয়মিত আপডেটগুলো পেতে পারেন। উদয়, আমরা আবারও আপনার কাছে একটু আসতে চাই, এরপর ধীরে ধীরে কতগুলো ঘটনা ঘটলো এবং ধীরে ধীরে আপনি কেন আসলে সেই প্রফেশন থেকে সরে আসার বা এভাবে যে উপার্জন করছেন, কতটাই বা উপার্জন করছেন, কতটাই বা আসলে আপনি আপনার দারিদ্রতায় জর্জরিত পরিবারকে
সাহায্য বা সহযোগিতা করতে পারছেন এবং পরিবার তো জানছেন আপনি এই কাজটা করছেন, তারপর কি কি হলো, কিভাবে ধীরে ধীরে আপনি আসলে ফিরে আসতে শুরু করলেন, বা এরকম কোন ঘটনা আছে কিনা যে ঘটনায় আপনি এই বহন করতে গিয়ে আপনার মনে হয়েছে না এটা আমার করা ঠিক হচ্ছে না বা এটা আমি করবো না?
তো ভাই আমি ফার্স্টে ওই যে কাহিনীটা বলছিলাম যে আমার টাকার অভাবে আমি আসতে পারিনি, তো যেভাবে হোক আমি তো আমার বড় ভাইয়ের ফোন দেওয়ার পর আমার বড় ভাই একটা লোক পাঠাইছে, লোকটা আসতো ভাইয়া এক ঘন্টার কাছাকাছি সময় গেছে, তো যাওয়ার পরে আমার এমন অবস্থা, তো আমার এমন অবস্থা আমি হাইটে যাওয়ার কোনো সময় জানো, তো লোকটা আসার পরে আমি বলি আমার প্রচুর খিদা লাগছে, প্রচন্ড খিদা, তো উনি আমার এক জায়গায় বসে আমার জন্য খাওয়ানোর ব্যবস্থা করে, খাওয়া দাওয়ার পরে আমি খাই, খাওয়া দাওয়ার পরে যেভাবে হোক আস্তে আস্তে ক্লান্ত আমি মানে গাড়িতে উঠি, সালসাবিল গাড়িতে উঠার পরে গাড়িতে বসে আমি ঘুমিয়ে পড়ি বাস গাড়ির ভিতরে, মানে ক্লান্ত কোনো জায়গা নেই, তো ওই লোকটা অনেক ক্লান্ত মানে অসুস্থ হয়ে পড়ি এমন একটা ভাব, তো আমি মানে আমার নিয়ে আসে যে অন্য দুটা নিয়ে আসে, তো আসার পরে আমি ওই জায়গায় মানে আমার বড় ভাইটা আর ওই লোকটারে বলে যে মানে ওই বড় ভাইটা লোকটারে বলে যে থাক ওর জানান দরকার না একটু বিশ্রাম দেখবো, পরে আমি যাই ঘুমাই অনেকক্ষণ অনেক সময় হওয়ার পরে মানে হওয়ার পরে পরে ঘুম থেকে পরে পরে আমি বাইরে বলি ভাই আমি বসে রয়েছি হঠাৎ উঠা দিকে আমার জায়গাটা পাতলা পাতলা যে মানে প্যান্টের পকেটটা খালি খালি কেমন একটা ভাব হাতটা বড়াতি চিন্তা, পরে ফেলে দেখি ভাই আমার ভাই আমার মানি বেগ নাই, তখন আমার লগে যে লোকটা বসে রয়েছিল ওই লোক তো আমার পাশে নাই, পরে উনারে বললাম তো যা কেমনে ভাইয়া করতে করতে অনেক
লোকটা কোন লোকটা
মানে যে লোকটা আমার পাশে বসে রয়েছে মানে ট্রেনে চলতে, তো ভাইয়া এভাবে আমি অনেক কাজ করি মানে এই যে আমার আড়াই বছরের জীবনে আমি বহুত কাজ করছি অপরাধ,
এমন কত কতগুলো হবে
এমন কি ভাইয়া প্রায় কি বলবো ভাইয়া 30 থেকে 40
মাদক পাচার কখনো
মাদক পাচার বলতে মাদক পাচার করতাম না, কিন্তু আমার ওই যে বড় ভাই উনি একটু মাদকের সাথে জড়িত ছিল, মাদক মানে তিনি সেবন করত। বিভিন্ন কথা বলছে
বড় ভাই বলছে
বলছে যে এটি খাস
খাই
তারপরে বিভিন্ন মাদক গাঁজা বিভিন্ন কথা বলছে, আমি বলি না ভাই আমি এগুলা খাই না, বিভিন্ন পর্যায়ে খায়, কিন্তু ভাই আমি ছোটবেলা থেকে আমি এমন কোন বন্ধুদের লাগে চলি নাই যে ওরা আমার এরিতে উৎসাহ করছে, এমনকি আমাদের যে ফ্রেন্ড সার্কেলটা ছিল যে বন্ধু বান্ধব ঠিক আছে তাদের একটা গ্রুপ ছিল মানে সাইলেন্ট প্রিন্স ঠিক আছে, ওই গ্রুপের সদস্যদের মানে আমার বন্ধু বান্ধবের কাছ ছিল যে ভালো কাজ করা সবসময়, আমরা কোন একটা কোনো অনুষ্ঠান হলে ওই অনুষ্ঠানের কাজ করতাম, কোন একটা কিছু হইলে ওই জিনিসটার কাজ করতাম যে মানে উৎসাহ দিতাম মানুষকে নিয়ে ঠিক আছে, সবসময় ভালো কাজে বেড়ার চেষ্টা করতাম, কিন্তু আমি মাঝখানে আমি খারাপ পথে চলে গেছি, কিন্তু আমার বন্ধুরা ভালো পথে আছে ঠিক আছে, তো ভাইয়া ওই ধরনের কাজে কেউ আমাদের উদ্বুদ্ধ করে নাই, তাই আমি কাজে আমি ছিলাম না।
আচ্ছা, তারপর এরকম আপনি যে কুমির ময়মনসিংহ বা নবাবগঞ্জ নবাবপুর চট্টগ্রাম এছাড়া এরকম আর কোন কোন জায়গায় গিয়েছেন?
এরকম মানে এই ধরনের বড় ধরনের জায়গায় মানে বড় বড় জায়গায় বেশি একটা যাওয়া হইতো না, আশেপাশে যেমন ধরেন গুলিস্তান তারপরে চাকারপুর ওই যে চানকারপুল পর এই ধরনের জায়গা বেশি একটা যাওয়া হইতো মানে জায়গায় মানে কাছে কাছে মানে দিয়ে আসতে হতো, আর একটা জিনিস ভাই আনো হইতো একবার, কিন্তু ওই জিনিসটা মানে দুই পিস করে বিভিন্ন জায়গায় দেওয়া হইতো বেশি।
আচ্ছা আচ্ছা, একটা বড় চালান এনে ওইটাকে নানানভাবে দেয়া। আচ্ছা, তো এই প্রত্যেকটা আনানে আপনাকে অ্যাভারেজ কিরকম টাকা পয়সা?
মাঝে মাঝে ভাইয়া মানে আনতে আনতে যে বেশি টাকা দিত, মাঝে মাঝে যার কাছ থেকে আনতাম উনিও টাকা দিত, দূরের কোনো রাস্তা হইলে উনি মানে 2000 টাকা থেকে ভাই একটু 1300 1400 1500 টাকার মতন পাইতাম,
অনেক টাকা
আমার কাছ থেকে ভাইয়া আমি যে কাজ করি আমার কাছে হয়তো বেশি টাকা আসলো, যে আমি যে রিক্সটা নিয়ে কাজটা করি, কিন্তু আমি বাসায় যদি এই টাকাটা নিয়ে যেতাম তো বলতো কি রে তুই এত টাকা, তুই কি কাজ করিস এত টাকা, মানুষ তো একটা মানুষ মাসে কাজ করি 3,000 টাকা বেতন পায় না,
তারা তারা ধরেন 4-5-6 বার লাখ টাকার কারবার করতো আপনাকে 1,100-1,200-1,300 টাকা
দিত।
আচ্ছা, তারপর
লোকজন জানা গেছে যে আমি এই কাজটা করি, ঠিক আছে, এলাকার অনেক লোকজন, ঠিক আছে, এমনকি আমার এক বড় ভাই কামাল নাম, তো কামাল ভাই আমার এই কাজটা জানছে, নিম্নক জানছে, এমনকি ওনার সাথে আমি অনেক কথা শেয়ারও করতাম, তো জানার পরে উনি আমার কথা সত্যি এই কাজটা মানুষ করেছিল, এই কাজটা অনেক খারাপ কাজ, একবার ধরা বললে বহুত খারাপ, তার তুই এই ধরনের কাজ করো, এই ধরনের কাজের ভয়াবহ কি তুই জানোস, আমি বলি ভাই আমার পরিবার তো বাঁচাইতে পারবে তুই এই কাজ ছাইরা দে, তো আমি আবার আমার ভাইটারে আমি বলি যে ভাই আমি যদি এই কাজটা ছাইরা ভালো পথে আইতে চাই আপনি কি আমাকে চাকরি দিবেন, তখন একটা আমার পরিবারটা চালাইবেন, তো ওই আমার বড় ভাই মানে ওই কামাল ভাই উনি আমাকে বলে যে ভাই আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি তোরা ঠিকই চালাইতাম।
সবকিছু মিলে আপনি আসলে অনেক বেশি লাকি যে আপনার আশপাশে এই মানুষগুলো আপনি পেয়েছেন। হ্যাঁ, তারপর আমরা আপনার ঘটনা কোন ঘটনা,
তারপর ভাইয়া মানে আস্তে আস্তে বলে এলাকার মানুষ অনেক মানে বলা বলি করে কি ছেলেটা কত ভদ্র ছিল, ছেলেটা খারাপ হয়ে গেছে, অনেক কিছু বলে, পরে আমার বন্ধু বান্ধবের মাধ্যমে এই কাজটা কথাটা ছড়া পড়ে যে আমার বন্ধু বান্ধব মানে এই কাজটা তুই করস, তুই তো আমার
কি বাবা মা জানতে পেরেছে,
তো বাবা মা ভাইয়া আমার বাবা তো ভাইয়া আমি এক কথা বলছি আমার বাবা থেকেও নেই, কোনো বিষয় একটা জানতো না, যেভাবে জানতে আমি দাপটা বলতেছি, তো আমার বন্ধু বান্ধব ছিল ওই যে ছোটবেলার বন্ধু মোহন রিপন, তো অনেক বন্ধু বান্ধব ছিল, তো জাভেদ ওরা সবাই মিলে বলতেছে যে তুই এই কাজটা করস, আমি তো জানতাম না তুই কাজ সত্যি না করস, তুই দিলে খেয়াল লাগে এই কাজ করো তার হ্যাঁ তো অনেক খারাপ কাজ করে, আমরা তো জানতাম না খেয়াল লাগে এই কাজ, আমি তো আমরা তো জানি তুই কাপড়ের কাজ করো খেয়াল লাগে তুই এই কাজটা করস, তাই আমি বলি দোষ করে মানে যে আমরা বোঝানোর চেষ্টা করে দোষ এই কাজটা খারাপ এই কাজটা তুই করিস না, তো বহু মানে বহুত কথা বলে বহুত কথা বলার পরে আমি মানে নিজে ভাই তো নিজে ভাবার পরে আমার মা একদিন আমারে মানে ডাক দে, ডাক দেওয়ার পরে মানে ডাক দে আমার মা কার কাছ থেকে জানি শুনছে হয়তো, শোনার পর আমার মা আমাকে ডাক দেয় আমার বা আমার হাতটা ওনার মাথার উপর নিয়ে করতে আমার মাথা ছুঁয়াকো যে কি কাজ করস, ঠিক আছে, তো আমি বিচলিত হয়ে যাই মা এটা কি বলতেছে, ঠিক আছে, এমনকি আমি মার কাছে যে এভাবে আমার কথা মিথ্যা কথা বলার আমার উপায়ও নাই গা, তো পরে আমার মা বলে যে তুই এই কাজটা তুই বল তুই কি করস বাজান সত্যি কথা কো, আমি চাই না তুই কোনো কাজের লিগা যে আমার সংসার চলে কি ধরনের কাজে, হয়তো আমি বুঝতে পারছি আমার মা বুঝতে পারছি, তো আমি মারে বলি যে মা আমি এই ধরনের কাজের সাথে জড়িত, আমি এই বড় ভাইয়ের লগে স্বর্ণ স্বর্ণ চোরা চালানের পাচারের কাজে জড়িত থাকি, আমার মা কাইন্দা দেয়, ঠিক আছে, আমি মা তুমি কান্দো তোমার কি হয়েছে, আমি কি আমার কোনো ক্ষতি হয়েছে না আমার কিছু হয়েছে, আমার পোলার এই টাকায় এই উপার্জনের টাকায় আমি সংসার চালাই, অনেক কিছু অনেক কথা বলেন, তো ভাইয়া কলার বলার পরে আমার সংসারকে আল্লাহ তুমি আমার লয়ে যাও অনেক কথা বলে, আমার আমি চাইছি আমার পোলার একটা সৎকামে আমি সংসার চলবো আমার দিন ভালো যাবো, এখন তো আমার দিন ভালো গেল আমার মন ভালো নাই আমার মা আমার এই কথাটা বলতেছে, তো বলার পরে আমি মার অনেক বুঝাই, তো মা আমার বলে ডাইরেক্ট বলতেছে যে তোর এই কাজটা জেনে নক্ত সারা দিতে তুই এই কাজ করতার মেয়ে কাজ করলে তো আমার মনামুখ দেখবি বলে, তো বলার পরে পরে আমি বলি মা আচ্ছা আমি মানে মারা আমি বলতে যে মা আমি এই কাজ ছাইরা দিন অনেক কিছু বলি, বলার পরে আমার মা বান্দা আমার ভয় বাবা তুই কেমনি কাজ তুই তো জীবনে এই কাজ করছিস আর আমি তোর তো জীবনে এই শিক্ষাটা আমি তোদের দেই নাই, তো যাই হোক, পরে মায় যেমনি বলে তো সকাল পরে মার্কেটে মানে মানুষ অনেক কথা শেয়ার করার পরে পরে বাসায় বই পরে ছোট ভাইটা আমার না ছোট ভাইটা আসে তো আসার পরে বলে ভাই মাঝে কি কয় তোর নামে মানে বন্ধু আমার ছোট ভাইটা রে তুই চাই তোর ভাই এই ধরনের কাজের সাথে জড়িত এমন এমন অনেক কিছু বলে আমি কি আরে না কোনো কিছু না হ্যাঁ তেন তো এমনি মা তো কান্নাকাটি করতেছে মানুষে বলে মার সাথে কোয়াকুই করতেছে তো যাই হোক পরে আমি সকালবেলা ঠিক আছে আমার মনটানো ভালো না রাইতে আমি একা একাই ভাবতেছি যে আমি কি কাজটা করতেছি কেমন আমার মার না জানা করছি এখন সবাই জানে আমার সবাই গুরু বুঝতেছে বলতো বুঝারই কথা যে আমি একটা খারাপ পথে চলে গেছি খারাপ কাজ করতেছি অনেক কিছু করতেছি তো আমি এরপরে আমি বড় ভাইয়ের কাছে মানে আমার বড় ভাই যে ওই যে বড় ভাইটা তো বড় ভাইয়ের কাছে যাই মানে যাওয়ার পরে আমি বড় ভাইয়ের বলি যে ভাই শুনছেন তো আমার কথা সবাই জানে গেছে গা ভাই আমি এই কাজটা আমি আর করবি না এলা যত কিছু তোর বড় ভাই বলে এর কি সমস্যা কোনো সমস্যা না তোর আমি অন্য জায়গায় লয়ে যাম মানে এই এলাকাতে তোর আমি অন্য এলাকায় লয়ে যাম আমি কি ভাই আমার মা আপনি আমার জেনে লয়ে যান আমার মারা স্যার আমি যাইতাম না আর আমার মারে আমি এই কথাটা আমি দিয়া ফেলছি আমি এই কথাটা আমি চেঞ্জও করতাম না ভাই ঠিক আছে তো আমার বড় ভাইটা ওই বড় ভাইটা একটু রাগ রোগ হয় তোর মায়ের পালাম কিনলাম তুই বেঁচিলাস তুই জানোস মানে কত কোটি কোটি টাকার সম্পদ তত লাখ লাখ টাকার সম্পদ তুই এরা মানে এই কাছে থেকে তুই আস্তে আস্তে অনেক বড় হবি আমি যেই পরে যাই আমার তো বড় হবে তুই তোর আমি বড় করে দিন তোর মানে অনেক বড় লোক করে তুমি অনেক ইয়াতে বলে তো যাক ভাই আমি অনেক কিছু বলি এমনকি মানে ভালো লাগে তারামি তারিম করে আমি আপনি আমার যে খারাপ কথা করে আপনি আমার খারাপ আমার কি উন্নতি করবেন আপনি আমার বাজে পথে লাগিয়ে দিতেছেন অনেক কিছু করতেছেন পরে বড় ভাইরা আমার মার অনেক মারে তো মারার পরে খাবার মানে ভালো মতো মানে দুই একদিন আমার ঘর ঘরের ভিতরে বাইন্দা রাখছে আমার মা হার কাছে জানি না তার পলাই গেছে মানে ঝাড়িতে ঝাড়িতে কথা বলছে পরে যাই হোক বড় ভাই সারছে সারার পরে আমি আচ্ছা ভাই না পাই আমি তার বলছে আচ্ছা আমি কাজ করুন আপনার সাথে কাজ করুন মিথ্যা কথা বলছি যাক না পারে আমি কাজ করুন করে নিতো
সেই কোন ধরনের হুমকি
হুমকি দিছে বলতে ভাই আজ কাজ না করলে তোর মায়েরা ফেলাম তোর কথা আমার সব জায়গায় প্রচার করে দিন তোর একে ভালো করে বহুত কথা বলে ঠিক আছে তুই এই ধরনের ব্যবসা তোর পুলিশে দিয়ে দিন তোর জেলায় দিয়ে দিন আমরা ভালো সাজুন তুই খারাপ থাকবি তো যাই হোক ভাইয়া এমন এমন তো
ভয় লাগে
তো ভাই ভয় লাগছে ঠিকই তো ভয় লাগার পরে পরে আমারে বলে যে তুই তোর আমি ইয়াতে দিয়ে দিন খাই দিয়ে দিন পরে আমি বলি মানে উনি বলার পরে পরে আমি বলি মানে ওনাকে বলি যে ভাই আচ্ছা আপনার সাথে কাজ করুন কোনো সমস্যা নেই ভাই মানে রাগে বলি মানে যা কি মানে জাস্ট বাঁচতেই হ্যাঁ ওনার কাছে ছোট আচ্ছা সমস্যা নাই তাহলে তুই এই দেখছো তোর মন কি তোর আমি দুই তিন দিন পরে তোর আমি ঢাকা লয়ে যাব মানে ঢাকায় এমন একটা জায়গা ওই গুলিস্তানের কোন একটা জায়গায় উনি আমার নিয়ে রাখবে পরে আমি আমার চিন্তা হলো কি ভাই আমি ওনার লাগে যেহেতু ছল ছাত্রী দিয়ে বাইরে আমি একটা জায়গায় যাবো
কারণ মাকে কথা দিয়েছি
মায়ের কথা দিচ্ছি তাহলে যাইতে যাইব তাহলে যাওয়ার যাইতে যাইব পরে যাওয়ার
আমি এগুলো করতে ভালো লাগছিল এই যে পাচার করছি
ভাই আমার প্রথম যে আমি পাচারের উপরে উদ্যোগ দিয়েছিলাম কিন্তু এই যে এই ধরনের কথা পরিবেশের সাথে এটা তো খাপ খাইতে পারতেছিলাম না পরে আমার অনেক খারাপ লাগে ভাই পরে আমার মনে মনে ওই যে লাগলে না খেয়া থাকুন তবে এই কাজ করুন ঠিক আছে পরে যাই হোক ভাই পরে আমি বাইরে পরে বাইরে হওয়ার মানে ইয়ার থেকে বাইরে তো বাইরে হওয়ার পরে আমার এক বন্ধু ছিল মানে বন্ধুর লাগে আমি কথা বলতেছিলাম নাম মোহাম্মদ আলী ঠিক আছে আমার বন্ধুটা আমার বলে যে দোষ তোর কি অবস্থা আমি কই দোষ আমার যেমন এখান থেকে বাঁচতেইব আমার এই জায়গার থেকে বাইরে হইতে হইব আমার মার কথা অনেক কিছু অনেক কথা বলে তো আর আমার বন্ধু আমার বলে যে দোষ তুই তাইলে এই জায়গাতে বরিশাল চলে যা বরিশাল ঠিক আছে বরিশাল এমন এমন আমার এক আত্মীয় আছে নাম রবিউল ঠিক আছে কাকা সম্পর্কে উনি অনেক দয়ালু ছিল তো উনি বলে যে এরাও 3,000 টাকা তোমার কাছে রাখো আমি একটু বাইরে যে বাসার নাম করে বাইরে যে মানে আমার কাছ থেকে বরিশাল যাব তো বরিশাল যাব তো বলে যে তুমি ওখানে কোনদিন থাকো আমরা এটা বুঝুন এই জায়গাটা বুঝুন পরে মায় যে মার ইয়ার থেকে মায় আমাকে 1,300 টাকা দেয় যে তুই কই যাবি, আমি তোর মনে খাবার মার খুললা বলে যেতে গেছি, তবু 1300 টাকা দেয়। কিন্তু ঘরে দেখেন চাল নাই, ডাল নাই, ঠিক আছে, তো 1300 টাকা দেয়। দেওয়ার পরে আমি এখন বরিশাল, পরে আমারে আমার বন্ধুটা আমার সদরঘাট নিয়ে যায়। সদরঘাটে গিয়া সুন্দরবন একটা লঞ্চ আছে, ঠিক আছে, ওই লঞ্চে গিয়ে আমি উঠি। উঠার পরে পরে আমি বরিশালের বিষয়ে একটা জায়গা চিনতাম না, ঠিক আছে, তো ওই বরিশাল মানে যে সদর মানে ওই লঞ্চের থেকে নামি, তো নামার পরে সদর আছে, তো মানে উজি আর ফোন দেয় যে আমার একটা আত্মীয় কিছুদিন থাকবে ওই জায়গা। পরে ওই সদর আছে, ওই সদরে ফোন দিই, সদরে যাই মানে উনার মাধ্যমে, উনি আইসা ঘাটের থেকে আমরা নিয়ে যাই লঞ্চ ঘাটের থেকে নিয়ে যাওয়ার পরে ওই বরিশাল সদরে যাই। তো যাওয়ার পরে ওই লোকটার সাথে মানে দেখা করে পরিচয় পরিচয় করে আমি ওই লোকটা আমার ঘটনাটা জানতে পারে, জানতে পারে উনি অনেক আশ্চর্য হয় যে তুমি এই ধরনের কাজ। তো যাওয়ার পরে আমার ওই বরবাই অনেক ফোন দেয়, বরবাইয়ের মোবাইলটা তো আমার কাছে আছে, ফোন টোন দেয়, আমি আর ফোন টোন বেশি একটা ধরি না, কোনো কিছুই করি না। কিন্তু ওই বরবাইটা বাসায় গিয়ে অনেক মানল, আমার আম্মার সাথে অনেক কথাবার্তা বলে, অনেক মানে খারাপ আচরণ করে, অনেক কিছু বলে, তুমি তোমার পোলারে পাইলে মাইরালাম, তোমার পোলায় আমার বহুত টাকার মাল লেগে গেছে গা, ঠিক আছে, তোমার পোলায় মানে বহুত কথা বলে, তোমার পোলায় বাঁচতে চাইলে তোমার পোলার আইন না দাও, বহুত কথা বলে। যাই হোক ভাইয়া, পরে আমি বরিশাল গিয়া আমি মানে ওই লোকটার সাথে কিছুদিন থাকার পরে ওই লোকটা আমার একটা কাজের জোগাড় করে দেয়, কাঠ কাঠ আছে না মানে কাঠ জাতীয় কাজ আনা নেওয়ার ইয়ে সমিলে সমিলে কাঠ মানে একটু ভারবো কাটতে একটু সহজ হয়েছে, ধরি কাজটা বেশি টাইম পারতাম না মানে অনেক ভারী কাজ, তো তবুও কাজটা আমার করতেই গো, ঠিক আছে। মাঝে মাঝে আমার মায় ফোন দিত অন্যজনের, ঘরে মোবাইল ছিল না, অন্যজনের নাম্বার দিয়া, তো আমি মার সাথে কথা বলতাম যে বাবা, মায় আমার কান্দা কান্দা বলতো যে বাবা তুই ভালো আসো সেন তেন অনেক কিছু বলতো। যাই হোক, পরে অনেকদিন সময় মানে ইয়ে হয়ে যায়, তো পরে পরবর্তীতে ভাইয়া ওই জায়গায় আমার থাকা হয় প্রায় দীর্ঘ 9 মাস, 9 মাস আমি ওই জায়গায় থাকি। মার সাথে ভাই আমি কথাবার্তা বলছি, আর ওই যে বন্ধুটার মাধ্যমে আমি গেছি রবিউল, ঠিক আছে, ওই বন্ধুটা আমার একবার গিয়ে দেখে আসছে, তো আসছে দেখে আসছে, যেমন কি আমার অবস্থা অবস্থা জানি না। তো যাওয়ার পরে পরে ভাই আমি মানে ওই জায়গায় আমি বলছি যে আমি ভালো আছি, সমস্যা নাই, কোনো কিছু একটা হইব না, কোনো সমস্যা নাই। আমি কি এমন ভাবে এই কাজ, আমি যে এই জায়গায় আছি একমাত্র আমার মা ব্যতীত, মা ব্যতীত মা পরে রবিউল আমার বন্ধু, ঠিক আছে, আর ওর মানে ইয়া ফিরুজ, ঠিক আছে, আমার বন্ধুর ইয়া ফিরুজ, আর ওই ইয়া ব্যতীত রবিউল ব্যতীত কেউ জানতো না যে আমি এই জায়গায় আছি, কেউ কোনো কিছু জানতো না। তো ওখানে কিছুদিন ভালোই কাটে, কিন্তু ভাইয়া যেটা আমি আমার মাকে শুনতাম যে ওই লোকটা অনেক খারাপ ব্যবহার করে আসে, আমার অনেক খারাপ লাগতো যে দেখ আজকে আমার কারণে আমার মায়ের অনেক সহ্য আপন মানে অনেক জ্বালা সহ্য করতেছে। তো আমার মা বলে বাবা জেন তুই আর এখানে আসিস, ঠিক আছে, তুই এনে আসিস না, তুই তোর আমি অন্য জায়গায় পাঠা দিই, মতো অন্য কিছু একটা করুন এনে আসিস। তো যাই হোক, অনেকদিন কাটতে যায়, কাটা যাওয়ার পরে 9 মাস কাটার পরে, 9 মাস কাটার পরে আমি আবার ঢাকা আসি, ঢাকা অন্য জায়গায় আসি, মানে ওই জায়গাটা আর আসি না, আর আসি। আসার পরে যাই হোক, যেমনি হোক শুনতে পারি যে আমার মানে ওই লগের যে আমার বড় ভাইটা, বড় ভাইটা যা ওই চুরি চালানোর মানে মানে ওই ব্যবসার ভিতরে ওই ধরা টরা খায়, ঠিক আছে, ওই জায়গার থেকে চুরি লেগেছে, এমনকি ওই এলাকার থেকে আমার বড় ভাইটা মানে লোকজন পাঠায় দিছে, মানে মানুষ এলাকার মুরুবি বিচার টিচার করে যে মানে আরো পোলা মানে পোলা বাইন্দা এ ধরনের পোলা বাইন্দা কাজ করতেছে, মুরুবি টুরুবি পাঠায় মুড়ে মায়েরা মুড়ে মানে ওই এলাকার থেকে পাঠায় দিছে, ঠিক আছে। যাই হোক, পরে আস্তে আস্তে আমি শুনতে পারি, পরে ওই এলাকার মুরুব্বিরা আমার মারে আমার মা আবার বলে যে আমার পোলাটা আইতে পারতেছে না এখানে, পরে যাই হোক আমার মার সাথে আমি দেখা করি।
আচ্ছা,
মানে এখান থেকে আমি যাই, যাওয়ার পরে আমার মাসা মানে ফার্স্ট আমার মাসা আমার মায়ের তো অনেকদিন আমরা দেখে নাই, তো আমার মায়া আমার দিকে কাইন্দা দিছে যে তুই কেমন, তুই আমার শুয়ে গেছিস বাবা, তোর অবস্থা এর কি অবস্থা হয়েছে, খাসতে মনে ভালো মতন অনেক কিছু বলছে। পরে বলার পরে আমি বলি মা না কোনো সমস্যা হয় না, কি চাই মনে ভালো আমি আগের প্রথম চলুন এমন টেমন করুন। তো আমার যে ফ্রেন্ড সার্কেল তোহিত চাওন তারপরে মোহন জাবেদ সব আইসে, সবাই আমার সাথে দেখা করতে আইসে। এমন আসার পরে যে আমার পাশে আমাদের পাশের বাসায় থাকে, ঠিক আছে, আমাদের মানে পাশের বাসায় মানে ছোট থেকে একসাথে বড় হয়েছি মেয়ে, ঠিক আছে, মেয়ে নাম তানিয়া কনিকা, ওরাও সবাই আসে। তো আসার পরে আমাকে বলে যে মানে তুই আবার আগের মতন চলবি, আগের মতন ইয়াতে করবি, ঠিক আছে, ভদ্র একটা বলা খেলাধুলা করবি, সবকিছু করবি, ঠিক আছে আমাকে বলে। তো বলার পরে পরে আমি ভাইয়া আস্তে আস্তে মানে মানে এভাবে আমি এই পথে আমি আসছি, কিন্তু ভাইয়া এই পথে আসার পরও ভাইয়া কিন্তু আমি সেই আমার দারিদ্রতাই আমাকে পিছে ফিরে যাচ্ছে বাবা।
এখনো সেই সংগ্রামী আসলে আপনি করছেন, আমরা অনুষ্ঠানে একদম আসলে
শেষ প্রান্তে চলে এসেছি এবং বরাবরের মতো শেষ প্রান্তে এসে যে কথাগুলো বলি। আচ্ছা ওটা আমি একটু জানতে চাই, এখন কি করছেন আসলে? এখন
এখন ভাই আমি একটা ছোট মানে চাকরি কি মানে একটা মাছের আড়ত দিয়ে ছোট একটা কাজ করতেছি। ওই কাজটা ভাই আমার বেশি একটা পোষেন না।
কত ভালো হয়েছে,
ওই 100 টাকা দেয় দৈনিক। আবার মাঝে মাঝে মাছ থাকে না, ঠিক আছে, বসে থাকতে একলা একলা মানে পরিবার মোটামুটি
সেখানে আপনার একটা কি ধরনের খরচ হয় পুরো মাসে খাওয়া দাওয়া সবকিছু? হিসেব আছে
ভাই আমার পরিবারে বেশি একটা খরচ হয় না পুরো মাসে, মানে করেন খাবার দাবার ইয়াতে সব আমার 4,500 টাকা খরচ যায়।
কি ধরনের কাজ আসলে উদয় আপনার নিজের করলে পরে আপনি মনে করছেন যে আমি এই কাজগুলো করতে পারবো? কারণ আপনাকে এখন লাখ লাখ মানুষ আসলে শুনছেন এবং আমি জানতে চাই যে আপনি কি কি কাজগুলো পারেন বা কি ধরনের কাজ আপনি আসলে করতে পারবেন বলে মনে হয় আপনার?
ভাইয়া আমি মোটামুটি বর্তমানে যদি একটা ভালো চাকরি অথবা কোনো একটা কিছু পাই অথবা কোনো একটা কাজ কি যে কোনো হাতে মানে হাতের কাজ অথবা কোনো একটা কাজ যদি আমি করতে পারি আমার জন্য।
উদয় যেটা বলতে চাচ্ছে শারীরিক শ্রম দিয়ে যেটা করা যায়, এবং আমি উদয়ের ভিতরে যতটুকু সম্ভাবনা দেখতে পাচ্ছি সে এতটাই এনার্জেটিক এবং চটপটে। আমরা অনুষ্ঠানের শুরুতে জেনেছিলাম যে স্কুলে কিন্তু বেশ কয়েকটা ক্লাস তিনি ফার্স্ট বয় হিসেবেও ছিলেন। তিনি যখন মাঝে মাঝে আমি কথাগুলো বলছিলাম বেশ কিছু চমৎকার ওয়ার্ড ইংলিশে ওয়ার্ড তার মুখ থেকে খুব ওয়েল ফোনেটিক্সে আমরা শুনেছি, আমার কাছে যেটা মনে হয় যে উদয়কে যদি খানিকটা সেই ট্রেনের জায়গায় নিয়ে এসে কোনো কিছু করানো যায়, এতটুকুন দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে করানো যায় উদয়কে দিয়ে, হয়তো অনেক কিছুই সম্ভব এবং অন্ধকারের গলি থেকে ফিরে আসা আলোকিত সময় বা আলোতে আসার সেই সুযোগটা আমরাই বোধ হয় করে দিতে পারি, যেটার পথ যেটার আলো জ্বালানোর প্রক্রিয়া উদয় নিজেই আসলে তৈরি করে ফেলেছে। এবং যার এরকম অসাধারণ একজন মা আছে সেই ছেলে অবশ্যই অনেক দারুণ কিছুর দাবি করে, এবং যার এরকম চারপাশে সেই আতিক স্যারের কথা আমরা ভুলে যাইনি, আমরা ভুলে যাইনি তার প্রত্যেকটা বন্ধুর কথা। এরকম উদয়ের জীবনে যে বন্ধু ভাগ্য, এরকম বন্ধু পাওয়া একেবারে রীতিমতো ঈর্ষান্বিত। উদয় আমি শুধু যারা শুনছেন সবার কাছে আসলে ওই আবেদনের তাগিদেই হোক, অনুরোধের তাগিদেই হোক, বা যে ভাষায় আপনি যা কিছুই বলতে পারেন, যে দু হাত তুলে আপনাদের কাছে একটা জিনিসই যাই, যারা এই জায়গাটায় আসেন তাদের অন্ধকারের যে গল্পটা আছে, অন্ধকার সময় সেই গল্পটা পেরিয়ে যখন আলোতে চলে আসেন সেই আলোর সময় তাকে তার চারপাশে আরেকটুখানি আলো জ্বেলে দেয়া, তার সামনের সময়টাকে আরেকটু চমৎকার করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই মিলে আসলে পারি তার পাশে দাঁড়াতে। যে বন্ধুটি এই উদয়ের বয়স এখন 21, আরো যদি কাজটা ছেড়ে দিয়েছেন কত 4 বছরের মতো সময়, 4 বছর আগে সে এই চোরাচালানের কাজ ছেড়ে দিয়ে সেই সময় তার সমবয়সী একটি বন্ধু তাকে সেই বরিশাল পাঠিয়ে সেখানে রেখে একটি কাজের ব্যবস্থা করে দিয়ে আবার একবার দেখেও আসা তাকে, এটা অসাধারণ। এটা সেই মানুষটা যদি পারে আমরা যে যার জায়গা থেকে পারছি, বা আমরা অনেকে আমি জানি অনুষ্ঠান অনেকেই শুনছেন, প্রচন্ড প্রতিষ্ঠিত আপনি, প্রচন্ড প্রতিষ্ঠিত হয়ে আছেন, বা আপনার হয়তো মনের ভিতরে সদিচ্ছাটা আছে। এরকম অনেক বড় বড় সংস্থা কিংবা মাঝারি সারির সংস্থার মানুষও আছেন যাদের এরকম কাজের প্রয়োজন হয় এরকম একটি মানুষের। নিঃসন্দেহে আপনি ওদেরকে দেখুন, কথা বলুন, আমার মনে হয় সরাসরি আপনি যদি তার পাশে এসে দাঁড়াতে চান, যে মাসিক খরচ জিজ্ঞেস করার পর অনায়াসে মাত্র 4,500 টাকা কথা বলে দিতে পারেন, যে আসলে চলাচালন করে এসে 1,200-1,300 টাকা পেল মায়ের হাতে দিয়ে দেন, 1,000 টাকা করে ফেলেন, কিংবা যে আসলে মাকে কথা দিয়েছেন বলে মানুষজন পাড়া প্রতিবেশী মাকে অপমান করে বলে ছোট ভাইটা খেলতে খেলা থেকে ফিরে তুই কি কাজ করিস এরকম বুকের ভিতরে কষ্ট পায় বলে বড় ভাইয়ের চোখ রাঙানি, বা তার এই অপরাধ জগৎ সম্পর্কে আমরা সবসময় জানি যে পথে গেলে একবার আর ফিরে আসা যায় না, যেমনটা আমি প্রথম দিকে বলছিলাম, সেখানে সেই ফিরে আসার সাহসটা দেখে উদয় সে আবার সেই ফাইটটা করে না ভালো হয়ে ফিরে আসা, এবং এখন শেষ পর্যন্ত সে মাছের আড়তে কাজ করে কোনোভাবে চলছেন তিনি। সেই উদয়কে উদয় এখন যদি এখন পড়াশোনার জায়গাগুলো অনেক সহজ হয়ে গেছে, এখন যদি আপনার পড়াশোনার দায়িত্ব কেউ নিতে চায় কিংবা নানান ধরনের মাধ্যম আছে, আপনি কি পড়াশোনা করতেন?
জি ভাইয়া আমার ইচ্ছা যে আমি আমার পড়াশোনাটা আমি করবো। আমার বয়স মোটামুটি হইলো ভাইয়া আমার এই বয়সটা অনেক পড়াশোনার বয়স, ঠিক আছে, আমাকে যদি কেউ এরকম সাহায্য করে যে পড়াশোনার মানে আমার পড়াশোনা চালা যাওয়ার আগ্রহী ভাই আমি অবশ্যই আমি পড়াশোনা করবো ভাইয়া।
আপনি আপনি কোন সাবজেক্টে বেশি ভালো ছিলেন
ভাইয়া? আমি মানে যেহেতু আমার পরিবার সংসার বিষয়টা চালাইতে পারতো না, তো ভাইয়া আমি
কমার্স সাবজেক্টটা আমি নেই, আমি কমার্স সাবজেক্ট
মানে বাংলা ইংরেজি অঙ্ক কোনটা আপনার বেশি ভালো লাগছে?
ভাই আমার মধ্যে অঙ্ক সাবজেক্ট একটু বেশি ভালো লাগে।
আচ্ছা আপনি ইংরেজিতে কোনো কিছু বলতে পারবেন আমাদেরকে, কোনো একটা কিছু আপনার সম্পর্কে বা নিজেদের কোন দু এক লাইন কিছু বলতে পারবেন আমাদেরকে?
ভাই ইংরেজিতে
আপনার নাম, আপনি কোথায় পড়তেন, এরকম কিছু বলতে পারবেন?
জি ভাইয়া, মাই নেম ইজ উদয়, আই লিভ ইন সামার সাইনবোর্ড, আওয়ার স্কুল, আওয়ার স্কুল নেম সাইনবোর্ড প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বাবা তিনি সেই ক্লাস সিক্স এ বসে চলে গেছেন আরেকটি বিয়ে করে সেখানে ঘর পেতে, এখানে এই ঘরের কোন খবরই তিনি নিচ্ছেন না, এরকম একটা জায়গা থেকে এই মানুষটার পাশে যদি আমার ভাই, আমার বন্ধু, আমার বড় ভাই, আমার যারাই শুনছেন তাদেরকে আমি কি নামে ডাকবো আমি ঠিক জানি না, আপনাদের কাছে বিনয়ের সাথে একদম আকুতি করে দু হাত তুলে চাইছি যে এই ছেলেটির পাশে চলুন না দাঁড়াই। আসলে পার্সোনালি আমি এখন আমার কোনো সেই সেরকম সামর্থ্য নেই যে ওকে আমি কিছু একটা করে দেবো বা এরকম কিছু করবো, একদম সত্যি কথা বলছি, যেরকম সুযোগ থাকলে এই মুহূর্তে আমি এখনই কথা দিয়ে ফেলতাম যে হ্যাঁ এইটা বোধহয় তোমার আমার তরফ থেকে তোমাকে করছে, বাট ওর জন্য খুব চাইছি প্লিজ কেউ যদি চান একদম আমি এটা বলতে চাই যে এই ছেলেটার ভিতরে আসলে সত্যিকার ভাবে একটি সততা আছে, সেই সততা আপনি ওর চোখে মুখে দিকে তাকালেই বুঝতে পারবেন। কোনো অন্যায় কোনো কিছু যাচ্ছি না, হাজার হাজার ছেলে পেলে কাজ করছে, কাজ করে পরিশ্রম করে তাদের পরিবার বা পরিবারকে চালাচ্ছে বা ভরণ পোষণ করাচ্ছে, এই ছেলেটাকেও সেই কাজের সুযোগটা আমরা দিই, মানে ওর জন্য অনেক কিছু করে দিতে হবে, অনেক টাকা এনে ওকে দিয়ে দিতে হবে বিষয়টা তা না, যার ভিতরে এরকম একটি সৎ মানসিকতার জায়গা আছে, এরকম একটি সৎ সাহসের জায়গা আছে, যার বুকের ভিতরে এই জায়গাটি আছে, চলুন না তার আপনা আপনি আপনি যদি শুনে থাকেন এই স্পেসিফিক, হ্যাঁ আপনাকে বলছে আপনার যদি সেই সামর্থ্যের জায়গাটা থাকে, আপনার যদি সেই প্রতিষ্ঠা আপনার আল্লাহ তালা আপনাকে যে প্রতিষ্ঠিত হবার সেই সুযোগটি আজকে দিয়েছে, আপনি যদি এতটুকু ইচ্ছে করেন এই ছেলেটাকে একটু দেখুন, একটু দেখুন ওর সাথে কথা বলে ওকে দিয়ে হয় কিনা চলে কিনা, আর ওর যদি পাশাপাশি খুব খুশি হয়ে যাব, অত বেশি একদম লাগাম মানে একেবারে সারাদিন দিন ভর বসে খুব ভালো করে শুধুমাত্র পড়াশোনাই করবে এরকমটাও বলছি না, এখন তো পড়াশোনায় অনেক সুযোগ তৈরি হয়েছে, ওকে সেই অ্যাটলিস্ট ও নাইন পর্যন্ত পড়েছে, এসএসসিটা কমপ্লিট করিয়ে দেওয়া যায় কিনা, এইচএসসিটা ও নিজের মতো করে আস্তে আস্তে এখন পড়তে পারে কিনা, আমাদের সরকার ব্যবস্থায় এখন পড়াশোনা খুব বেশি সহজ হয়ে গেছে, সেই জায়গাগুলো আমার বিশ্বাস যে ভালো করবে, সেই সুযোগগুলো যদি ওরকম আমরা দিতে পারি নিয়ে আসতে পারি, আপনি আপনি ইন্টারেস্টেড থাকলে আমাদেরকে জানান প্লিজ, আপনি যেভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমাদের যে অন্ধকার গল্পের ফ্যান পেজটি আছে সেখানে এসে আপনি লিখতে পারেন আজকে পোস্টের নিচে, অথবা আপনি আমাদেরকে মেসেজ করতে পারেন ওজি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার সেল নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, অথবা ইমেইল করতে পারেন প্লিজ, ইমেইল করুন ozi@dhakafm904.com, আবারও বলছি ozi@dhakafm904.com, আর চিঠি লিখতে পারেন আমাদেরকে প্রযোজক অন্ধকারের গল্প নাভানা টাওয়ার 15 তলা গুলশান 1 ঢাকা, আমরা সরাসরি আপনার সাথে যোগাযোগ করিয়ে দিব। আমাদেরকে যারা শুনলেন এতক্ষণ ধরে তাদের জন্য বলছি যে ওদের জন্য প্রাণ ভরা দোয়া যেন আমরা করি, আমি সে সময় এসে বেশ কিছু SMS পড়তে চাই, আমাদেরকে লিখেছেন চুমকি, চুমকি লিখেছেন, এদিকে লিখেছেন হৃদয় কুমিল্লা থেকে, ভাইয়া মা গাছা মায়ের গানটা শোনার কথা বলেছিলেন, তিনি লামিয়া জয়েন করেছেন, ইনশাল্লাহ সেরকম আমরা চাই না, আমরা চাই উদয়ের সামনের দিনগুলো অনেক বেশি চমৎকার হোক। আরিফ তিনি জয়েন করেছেন আমাদের সাথে, ধন্যবাদ, তিনি যদি ভুল আমি না করি রেপিটেশন ব্যাটেলিয়ানে তিনি কাজ করেন। সোনা মিয়া জয়েন করেছেন, মুসলিমা জয়েন করেছেন, আরিফের কথা বলেছি আমরা, এদিকে জয়েন করেছেন ওবাইদুল, আচ্ছা আরেকজন লিখেছেন আমাদেরকে উদয়ের জীবন সত্যি খুব কষ্টের কিন্তু মাকে এত ভালোবাসে এটা শুনে খুব ভালো লাগছে, আচ্ছা আমাদের সাথে মিলন নোয়াখালী থেকে, ভাইয়া জ্যোতি আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, সাব্বির কিশোরগঞ্জ থেকে জয়েন করেছেন, আমার নাম পিয়াল, আমি তোমাদের নতুন বন্ধু, অন্ধকারের গল্প খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ পিয়াল জয়েন করেছেন, একজন তিনি নাম লেখেননি, ভাইয়া সন্তানের প্রতি মায়ের ভালোবাসার কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না, আব্দুল জয়েন করেছেন আমাদের সাথে, জয়েন করেছেন মুন্সি ইলিয়াস, তিনি জয়েন করেছেন,
সবার একই কথা, উদয়ের কথা বলায় অনেকেই মুগ্ধ, উদয়ের সততায় অনেকেই মুগ্ধ, উদয়ের সহজ সারল্য চমৎকার ভাবে সবকিছু বলে যাওয়াতে আমি রীতিমতো মুগ্ধ। মানে অনেস্টলি বলছি, একদম বুকে হাত রেখে বলতে পারি যে উদয়ের আজকের উপস্থাপনা বা উপস্থাপন সবকিছু মানে এতটাই সাবলীল এবং এতটাই সহজাত, আমি রীতিমতো অবাক। হ্যাট সফ টু ইউ মাই ব্রাদার। অ্যান্ড রাসেল জয়েন করেছেন, ভালোবাসি মাকে, সাজ্জাদ সাদ আপনার প্রতি অনেক সালাম, অনুষ্ঠানটিকে মাতিয়ে রেখেছেন কমেন্ট করে, অ্যাটলিস্ট ফেসবুকে আপনি। তানভীর হোসাইন শোভন জয়েন করেছেন রাজীব হোসাইন, উদয় কি এখন এখন বাড়িতে থাকে? উদয় আপনি এখন থাকেন কোথায়?
ভাইয়া বাড়িতেই থাকি।
আচ্ছা, শাহনেওয়াজ সানি জয়েন করেছেন। এমনি আপনার এখন তো কোনো ধরনের সমস্যা বা আল্লাহর রহমতে ওরকম কোনো কিছু হচ্ছে না?
না, বাইরের কোনো সমস্যা হইতেছে না।
বন্ধুরা বা সবাই? আচ্ছা, আপনার কোনো বন্ধুরা কি এখন শুনছে আমাদের অনুষ্ঠানটি?
জি ভাই, আমার অনেক বন্ধু বান্ধব।
নাম বলবেন, ওদের কারা কারা শুনছে?
জি ভাইয়া, মোহন, রিপন, হৃদয়, তারপর আলামিন, সাব্বির, জাভেদ, তারপর ইয়াসিন, তারপর
অনেকেই। আপনি যাদের নাম হয়তো সবার নাম স্মরণ করাটাও একটু কঠিন হয়ে যায়, আমি আপনার প্রত্যেকটা বন্ধুর জন্য বলতে চাই যে ভাই আপনারা এতটাই অসাধারণ মানুষ, আপনাদের প্রতি সালাম আমার। এবং আমি আমার বন্ধু ভাগ্য বলবো না যে খুব খারাপ, তাও না, তারপর আমি উদয়ের মুখে শুনে আসলে অনেক বেশি জেলাস ফিল করছি যে আপনারা কেন বন্ধু না আমার। আমি চাইবো যে উদয়ের পাশে আপনারা সব সময় আপনাদের বন্ধুত্বের যে এই ছায়া, এই হাত, এই বুকের বন্ধনটা অনেক বেশি বাড়িয়ে রাখবেন। কোনো একদিন নিঃসন্দেহে আপনারা আমাদেরকে গর্বিত করবেন। আপনাদের সবার প্রতি শত সহস্র সালাম, অনেক ভালোবাসা প্রত্যেকের জন্য। ভালোবাসা সেই মাকে যে এতটা কষ্টের পরও সন্তানদের জন্য। এখন আপনার মা কি এখনো গার্মেন্টসে কাজ করেন?
জি ভাইয়া।
সেই মায়ের জন্য আসলে, সেই মায়ের জন্য বুকের ভেতর থেকে সমস্ত শ্রদ্ধা আমার। মা ইনশাল্লাহ উদয় অনেক ভালো কিছু করবে। আমরা আমাদের যে এই মানুষরা রয়েছেন যাদের হৃদয়ের ভিতরে অনেক ভালোবাসা আছে, যাদের হৃদয়ের ভিতরে আসলে আলো আছে, সেখানে কোনো অন্ধকারের ছায়া মাত্র নেই, সেই মানুষদেরকে নিয়ে যারা লক্ষ লক্ষ মানুষ আজ আমাদের শুনলেন, নিশ্চয়ই আমরা উদয়ের পাশে, উদয়কে নতুন আলোর উদয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য তার পাশে আমরা তারাবতার সাথে থাকবো, কেউ ভাই হয়ে, কেউ বড় ভাই হয়ে। এবং এবার আর কোনো অভিনয় না, একেবারে সত্যিকার মানবিকতার জায়গা থেকে এই মানুষটার, এই ছেলেটার পাশে আমরা যেন দাঁড়াতে পারি। আপনারা লিখতে পারেন, আবারও তো নিয়মটা বলি, এসএমএস করতে পারেন, ওজি স্পেস দিয়ে নেম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে সেল নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন 16260 নাম্বারটিতে। খুব ভালো হয় যদি ইমেল করতে চান, ইমেল করতে পারেন ozi@dhakafm904.com। এছাড়া কিছু লিখতে পারেন, প্রযোজক অন্ধকারের গল্প, নাভানা টাওয়ার, 15 তলা, গুলশান এক, ঢাকা। একটা সময় আমরা আসলে নির্দিষ্ট সময় থেকে পার করে ফেলেছি, আমাদেরকে যেতে হবে। তবে তার আগে আমি বেশ কিছু নাম একটু পড়ে ফেলতে চাই। এদিকে অলরেডি অনেকেই কিন্তু জয়েন করে ফেলছেন আমাদের সাথে এবং উদয়ের জন্য বলছেন। যেমন মামুন টাঙ্গাইল থেকে বলছেন যে আমি একটা জব দেব, আই লাভ ইউ উদয়। অ্যান্ড জহির উত্তরা থেকে বলেছেন, প্লিজ সেন্ড হিম মি টুমরো, আ গুড জব ইজ রেডি ফর হিম। ডেফিনেটলি জহির, আমরা আপনার সাথে কথা বলবো এবং সরাসরি আসলে কথা বলিয়ে দেবো। বাবুল গুলশান থেকে তিনিও অনুরোধ করেছেন যে আমি উদয়কে একটি চাকরি দেব। আপনি চাইলে ওপেন ইউনিভার্সিটিতে উদয়ের পড়াশোনা চালিয়ে যেতে পারে। আর জানি না কোনোভাবে হেল্প করতে পারবো কিনা, তবে কথা দিলাম, ট্রাই করবো। হ্যাঁ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগটিও কিন্তু রয়েছে। এদিকে এরকম অসংখ্য এসএমএস নিশ্চয়ই আসতে শুরু করবে। আপনাদের জন্য ভালোবাসার কোন জায়গাটা আসলে খুলে রাখতে পারে আমার ঠিক জানা নেই, তবে যে কথাটা আমরা বারবার বলি, আমাদের এই অনুষ্ঠানটি চালাতে গিয়ে যে কোনো ধরনের যে কোনো কিছু যদি পার্সোনালি আপনার খারাপ লেগে থাকে, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা জীবিত মৃত কারোর সাথে মিলে যায়, আঘাতপ্রাপ্ত হন, আপনারা দুহাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মোটেই মনের ভিতরে সেই উদ্দেশ্যটা নেই। পুরোপুরি অন্ধকারের গল্প আপনাদের জন্য আয়োজন, আপনাদের জন্য আমরা সামনে এনে কথা বলি। এবং সবসময় বলি যে আমরা কোনো সমস্যার সলিউশন দিতে পারি না, সে সামর্থ্য রাখি না, সবকিছু আপনাদের সামনে উপস্থাপন করি। আপনার বিবেক এবং মেধা মূল্যায়ন দিয়ে আপনি সেটা পর্যালোচনা করেন। যেমন তো চাইবো যে আজকে এই স্বর্ণচোরা চালান প্রক্রিয়ায় পাচারকারী একজন বাহক হিসেবে উদয়ের যে পথ চলার কথা আমরা শুনেছিলাম, আর 3 বছর ধরে উদয় কিন্তু সেই কাজের সাথে একেবারেই জড়িয়ে নেই, নিজে কায়িক শ্রম দিয়ে চালিয়ে যাচ্ছেন, তার সংসারের সেই দারিদ্রতার বোঝা টেনে নিয়ে যাচ্ছেন, সেই মানুষটির পাশে যদি আমরা আবারও পৌঁছে দাঁড়াতে পারি। এবং আরেকটি কথা বলতে চাই যে 49তম পর্ব থেকে যখন আমরা 50 পর্বে যাচ্ছি, মানে আগামী সপ্তাহে যখন ফিরে আসবো ঠিক রোববার রাত 10:30 অন্ধকারের গল্পে, সেই 29শে মার্চের বিশেষ 50তম পর্বে আপনার মতামত মূল্যায়ন দিয়ে আমরা সাজাতে চাই। এবং আরো অনেক চমক রয়েছে, আপনি আমাকে লিখতে পারেন, আমাদেরকে লিখতে পারেন আপনাদের সাথে যোগাযোগ করবার জন্য মেসেজ করতে পারেন ওজি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার প্রফেশন স্পেস দিয়ে সেল নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। মেইল করতে পারেন ওজি এট দ্য রেট অফ টাকা এফএম 904.com। এছাড়া আপনি যে কোনো সমস্যা পরামর্শ কিংবা অপরাধ বিস্তারিত লিখে পাঠাতে পারেন চিঠির মাধ্যমে প্রযোজক অন্ধকারের গল্প নাভানা টাওয়ার 15 তলা গুলশান 1 ঢাকা। আর এমন একটি আয়োজনের জন্য একদম শেষ দিকে এসে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই, অসংখ্য ধন্যবাদ জানাতে চাই প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার মঈন এবং জান্নাতুল ফেরদৌস শিপনকে, অসংখ্য ভালোবাসা সবার জন্য। ইভান আজকের মতো বিদায় নিতে চাইবো, তবে শেষ বেলায় উদয় আপনি যদি কাউকে কোনো কিছু বলতে চান।
ভাই আমি একটা কথাই বলতে চাই, আমার মাকে আমি খুব ভালোবাসি, আমি ভবিষ্যতে আমার মাকে আমি মানে এই দরিদ্রতার পথ থেকে আমি ফিরে আনতে চাই। আমার মা আমাকে অনেক সাহায্য করতেছে, অনেক কিছু করতেছে। আর ভাই আর একটা কথা, ওই যে আমি আতিক স্যারের কথাটা বলছিলাম, উনি আমার মানে চলার পথে অনেক সাহায্য করছে। আমি আমার আতিক স্যারকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ স্যার। আমার যত ফ্রেন্ড সার্কেল, যত বন্ধু বান্ধব, কামাল ভাই, বড় ভাই, সবাই শুনতেছে, আমি সবাইকে আমি অনেক ভালোবাসি। এমনকি আমার জীবনে চলার পথে তারা আমার অনেক সাহায্য করছে।
আপনাকে একটা কথা আমি শুধু বলি, আমার এই ছোট্ট জীবনের অভিজ্ঞতার পরিসরে আপনার ভিতরে অসম্ভব ভালো একটি মানুষ আছে। আমি লক্ষ লক্ষ মানুষ আজকে আপনাকে শুনছে, অনেকেই আপনার পাশে এসে অলরেডি দাঁড়িয়ে পড়েছে, অনেকেই আপনাকে ভালোবেসে ফেলেছে আপনার অদ্ভুত সহজ সরলতা, আপনার মায়ের প্রতি ভালোবাসার কারণে। আপনার মাকে অসংখ্য মানুষ এখন মা নামে ডাকছে। আমি আপনার কাছ থেকে একটা কথা শুধু চাই সবার জন্য, আমার মনে হয় না এরকম সবাই চাইছেন, যে আপনি বাকি জীবনটাতে সৎ সুন্দর এবং সহজভাবে বাঁচবেন, আপনার মাকে কখনো আর কষ্ট দেবেন না।
জি ভাই আমিও চাই যে আমি যদি কোনো একটা কিছুর বিনিময়ে যে কোনো বিনিময় যদি না খেয়ে থাকি ভাইয়া, আমি সদ্ভাবে বেঁচে যাবো, এমনকি আমার মাকে নিয়ে সুখ শান্তিতে
আলহামদুলিল্লাহ। একদিন আলোর গল্প বলবো ইনশাল্লাহ উদয়কে নিয়ে, বা আমাদের অন্ধকারের গল্পের নানান এপিসোডে যারা আসেন তাদেরকে নিয়ে ইনশাল্লাহ, সেই ইচ্ছাটা আছে। সেই দিনে আমাদের আর পরিপূর্ণতা আসবে যেদিন, সেই দিনটি আমরা জানি না কবে আসবে, কিন্তু বুকের ভিতরে সেই স্বপ্ন লালন করি যেদিন অন্ধকারের গল্পে আর কোনো পর্ব হবে না, আর সব আলোর গল্প হবে। বন্ধুরা অনেক বেশি ভালো থাকুন, কাল যখন আলো ফুটবে আপনার হয়তো অনেক ধরনের কাজ আছে, যারা রাজ্যে আমাদেরকে শুনলেন অনেক ভালোবাসা আগামী পর্বের অপেক্ষায় রেখে, আপনাদেরকে 50তম পর্বে সেই বিশেষ পর্বের অপেক্ষায় রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ইভান ইজ সাইনিং অফ ইয়ার, অনেক ভালো থাকুন, লাভ ইউ অল, টাটা, বাই বাই, এবং ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকুন, এটাই চাইছি। আল্লাহ হাফেজ। 90.4